This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আজ কিবরিয়া চলে এসছে, তার মানে বুঝতেই পারছেন জীবনের গল্প, এবং বুঝতেই পারছেন বুধবারের রাত মানে হচ্ছে লাখো লাখো শ্রোতার প্রিয় রাত, এবং যে রাতে একজন বন্ধু একেবারে বলা যেতে পারে যে লাখো মানুষের কাছে লাখো মানুষকে বন্ধু মনে করে নিজের জীবনের গল্পটি অকপটে বলে যাবেন। কি আছে সেই জীবনের গল্পে সেটা তো আমরা উদ্ধার করব পুরো গল্প জুড়েই, কিন্তু তার আগে বলতে চাই, যেটা থাকুক নাই থাকুক, প্রত্যাশা থাকুক প্রাপ্তি থাকুক কিংবা কিছু নাই থাকুক, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনি যদি কিছু শিখতে চান এই জীবনের গল্প থেকে, আপনি নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন। এবং এই জন্যই আমরা বলে থাকি হ্যালো 8920 যে কাজটি কখনোই করে না, এটা একটা সিলেবাসহীন অনুষ্ঠান। হ্যালো 8920 জীবনের গল্প বলে। জীবনটা আসলে কি? জীবনটা হচ্ছে এমন একটি জিনিস যেখানে সাফল্য থাকবে, ব্যর্থতা থাকবে, চড়াই থাকবে, উতরাই থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে কিংবা একদম রূঢ় বাস্তব থাকবে, সবকিছু মিলিয়েই জীবন। এবং জীবন সত্যিকার অর্থেই অনেক অনেক বেশি পরিমাণে বৈচিত্র্যময়। সেই অর্থে আমরা হ্যালো 8920 কে জীবনের সাথে সখ্যতা করে নিয়েছি। আমরা বিশেষ কোনো কালার দেইনি, আমরা বলিনি যে এটাকে শুধুমাত্র সাফল্যের অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র কনফেস অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র আমরা বলতে পারি যে প্রেমের অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র ভৌতিক অধিভৌতিক কিংবা আমরা বলতে পারি সাফল্য ব্যর্থতার অনুষ্ঠান হবে। হ্যালো 8920 সবকিছু নিয়ে কথা বলবে। জীবন যে সব বিষয় নিয়ে কথা বলে, হ্যালো 8920 ঠিক সেই সব বিষয়গুলো নিয়েই কথা বলে। সেই অর্থে হ্যালো 8920 সীমানা বিস্তৃত এবং অসীম। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, এই 16 কোটি মানুষের জীবনের গল্পই আমরা কোনো না কোনো ভাবে হ্যালো 8920 তে তুলে ধরতে চাই। প্রিয় শ্রোতা, আজকে যে বন্ধুটি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 তে এসে আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে চান সেজন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফোন নাম্বার, হ্যালো 8920 শ্রোতারা নিশ্চয়ই জানেন ফোন নাম্বারটি কি, তারপরে আমি আবারও বলে দিচ্ছি 9115668। আমি আবারও বলি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পের সারাংশ বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে হ্যালো 8920 আলোচনার, সমালোচনার, গঠনমূলক আইডিয়ার সবকিছুর কেন্দ্রবিন্দু। মানে আপনি সারা সপ্তাহ হ্যালো 8920 না শুনেও আপনি হ্যালো 8920 মধ্যে থাকতে পারবেন যদি আপনি ফেসবুক মেম্বার হন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি পদ্ধতিতে আপনি আমাদের ফেসবুকটি খুঁজতে পারেন, সেটা হলো আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলি আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করলে আপনি আরজে কিবরিয়া নামে অসংখ্য পেজ পাবেন, কিন্তু তার মধ্যে সবচাইতে মেম্বার বেশি যে পেজটি, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ, যেটি আছে আরজে কিবরিয়া নামে। এবং সেখানে আজকের অতিথিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আমরা ছবি দিয়ে দিব, ডকুমেন্টস দিয়ে দিব, যাবতীয় আলোচনা সমালোচনা সেখানে হবে। লাখো বন্ধুর একটা কমিউনিটি আমরা বলতে পারি হ্যালো 8920। আপনি গিয়ে ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, চলুন এ পর্যায়ে কে রয়েছে আমার সঙ্গে আজকের হ্যালো 8920 জীবনের গল্প বলার জন্য তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনি আপনার নামটা কি বলবেন?
আমার নাম চামেলি, আমি পুরান ঢাকা থেকে এসেছি।
আচ্ছা, চামেলি পুরান ঢাকা থেকে এসেছে, চামেলি তো হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন না?
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, তার মানে আপনি নিশ্চয়ই জানেন যেখানে কিছু বেসিক পরিচয় প্রথমে দিয়ে নিতে হয়, একটা হচ্ছে আপনার বয়সটা যদি বলতেন।
সরি ভাই, আমার বয়সটা আমি নিজেও বলতে পারছি না।
চামেলি প্রথমেই আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে, চামেলি জানে না তার বয়স কত। প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বলতে পারি হ্যালো 8920 শুরুর আগেই কেমন জানি একটা দোলাচালের মধ্যে আমরা পড়ে গেলাম। কেন জানে না চামেলি তার বয়স সেটা আমরা পুরোটা অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবো। আচ্ছা, আপনি বয়স জানেন না, আপনি পুরান ঢাকাতে থাকছেন এখন বর্তমানে, রাইট? ওকে, আর কি বলবো, পুরান ঢাকা থেকে এসেছেন চামেলি, যে কি মুহূর্তে আমি বলতে পারি লাল ড্রেস পরে আছে। আপনারা চাইলে তার ছবিটা ফেসবুক আমরা একটু পরে দিয়ে দিবো, আপনারা সেখানে এসে দেখতে পারবেন। আমরা বাকিটুকু ওর জীবনের গল্প থেকেই আবিষ্কার করি। চামেলি কোথা থেকে শুরু করবেন?
ছোটবেলা আমার, আমি নিজে জানি না, আমার আব্বু মুখে তো আমাকে একজন নিয়ে আসছে, তার নাম ছিল নাজমা। উনি আমাকে নিয়ে এক বাসা আমাকে দিচ্ছে, তো বাসা আমাকে রাখার পর বলছে যে মেয়েটা তো ভালোই, তো আমার কাজে মেয়ে নাই, ও আমার কাছে থাক।
এটা কি আপনার সেই ছোটবেলার একেবারে ছোটবেলার স্মৃতি, মানে এটা কি আপনার মনে আছে নাকি আপনি কারো কাছ থেকে শুনেছেন?
না, এটা আমার মনে আছে।
ওকে,
তো আমার হাতে একটা পিঠা ছিল, তেলের পিঠা, যেটা বলেন যে পোয়া পিঠা।
পোয়া পিঠা বলে অনেকে তেল পিঠাও বলে।
তো আমার গলা মিদাবার পাশেই ছিল স্বর্ণের মতো, তাবিজের মতো, যে গ্রামে মেয়েরা পরে ওটা ছিল। তো ওনারা আবার খুলে নিয়ে নিল, আমার চুল ছিল বড় বড়, তো চুলগুলি কেটে ফেলে দিল। কেটে ফেলে দেওয়ার পর বলতেছে ওর পায়ে শিকল দে।
ওই সময়টাতে শিকল দেওয়ার কথা বলছিল, আপনি তখন কথা বলতে পারেন?
হ্যাঁ, কথা বলতে পারি, তখন আমি এতটুকু ছিলাম।
আপনার ওই সময়টায় মা বাবা কোনো কিছু মানে
না? আমি নিজেও জানি না আমার মা কে বাবা কে, শুধু একবার শুধু জানতে চাই যে মা তুমি যেখানে থাকো আমাকে একটু আদর করে বুকে টেনে নাও, ব্যাস এতটুকু আমার রিকোয়েস্ট। তো যে বাসা আমি বড় হয়েছি ওনারা আমাকে পায়ে শিকল দিয়ে ভাইয়া অনেক অত্যাচার করছে, মারধর করছে, এবং গরম পানি ঢালা হয়েছে পাকের ঘরে, আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি। বড় একটা মাছ রান্না করলে মাছও আমাকে দেয়নি, কা মাছের মাথা দিছে। মুরগি রান্না করলে মুরগির খাঁচা দিছে, কোনোদিন আবার জুঠা ভাতও খেতে হয়েছে, 3 দিন কার পচা ভাত ধুয়ে ধুয়ে খেতে হয়েছে আমার। জাস্ট আমি শুধু,
আমরা শুরু করেছি মাত্র, আমরা জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো।
প্রায় 12 বছর আমার পায়ে শিকল ছিল।
12 বছর আপনার পায়ে শিকল ছিল? আপনি পুরান ঢাকার কোন বাড়িতে বড় হয়েছেন আমাদের একটু বলবেন?
ভাই আমি ও বাড়ির নাম বলতে পারবো না।
এটা কি পুরান ঢাকাতেই ছিল?
এবং যাকে আমি বাবা ডাকতাম যখন আমি সাবালক হয়নি, সে বাবা আমার সাথে, কি বলবো, আজকাল বলে শুনছি যে মেয়েদের পাললে বলে মেয়েদের আপন মেয়ের মতো দেখে, কিন্তু তারা আমাকে আপন মেয়ের মতো দেখেনি। সে বাবা আমার সাথে এটা করছে, সে নাকি বড় ভাই, বড় ভাইয়ের শুদ্ধ আমার সাথে এটা করছে।
এটা মানে আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন?
আমাকে মুখ বেঁধে, হাত বেঁধে, তখন আমার পায়ে শিকল, আমি বুঝিনি কিছু, আমাকে পেন পড়তে দেয়নি, কা আমাকে স্কার্ট পরা রাখতো।
পরিবারের অন্যান্য মেম্বাররা ছিল না?
আমি ওনাকে বলছি যে মা আব্বু আমার সাথে এটা করছে, কি বড় হইলে ভালো জায়গায় বিয়ে দিব না, এসব কথা যদি মানুষ না জানে। কিন্তু আমি মহল্লার মানুষ সবাইকে বলছি, কারণ আমি মিথ্যাটা বলতে পারি না কারোর কাছে, আর সত্যটা আমার পেটে থাকে না। তো আমি সবার কাছে বলছি, বলার পর বলছে বোন আমরা কি করবো বল, আমরা তো ওদের বিরুদ্ধে যেতে পারি না। তো আমার যে একটা চাচি ছিল, চাচির কাছে বলছি, চাচি বলছে এসব কথা কারোর কাছে বলিস না, মানুষের খারাপ করব। মনে ভিতরে রেখা দিয়ে কিছু বড় ইলেটা মনে কর প্রকাশ করিস। তো যখন আমি সাবলক হয়েছি আমাকে একটা গরম ট্যাবলেট খাওয়ানো হয়েছে, মানে যে মাসে মাসে যেটা হয় সেটা হয়নি। তো আমাকে গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পর
আপনি বলুন, আপনি আজকে সবচেয়ে ভালো জায়গায় এসেছেন, যে জায়গাটায় মন খুলে মানুষ মনের কথা বলতে পারে। আমরা হয়তো কিছুই দিতে পারবো না আপনাকে, আপনি যদি কাঁদতে চান আপনি মন খুলে কাঁদুন, আপনি যদি বলতে চান মন খুলে বলুন।
আমি কখনো বাচ্চা কি জিনিস, আমি বাচ্চা বুঝিনি, আমি তখন বড় হইনি যে আমার পেটে যে একটা বাচ্চা আসবে, আমার তখন বিয়ে হয়নি, আমার বাচ্চা আসবে কোথা থেকে, আমি কারোর সাথে কিছু করিনি, শুধু ওনারাই করছে। তো ওনারা আমাকে একটা গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছে, খাওয়ার পর এতটুকু একটা জিনিস বেরোইছে, বেরোর পর মহিলার মেয়ে বলতেছে মা এটা কি, একটা বাচ্চা, দুইটা চোখের পানি ঝরঝরা পড়ছে, যা আমি তো একটা বাচ্চা, আমার পেটেতে কিভাবে একটা বাচ্চা বেরোয়। তখন আমার অনেক বিলেটিং শুরু হয়, শুয়ার পর আমাকে হাসপাতালে নিয়ে যায় না, আমাকে ঘরের ভিতরে রাখে গরম পানি ঢালে।
এই কাজটা করতো আপনার পালক পিতা? আমি একটু আপনাকে থামাচ্ছি চামেলি। প্রিয় শ্রোতা, আমরা আসলে প্রথমে এত বড় একটা ধাক্কা খেয়েছি, আমি গল্পটাকে চামেলি আমি এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের বোঝার জন্য আপনি একটু ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে যদি বলেন স্টেপ বাই স্টেপ, কারণ আপনি খুব দ্রুত যাচ্ছেন, অনেকেই হয়তো খেয়ে হারাই ফেলবে। কিভাবে আপনি আসলেন ফ্যামিলিতে, কি করতো আচরণ, কোন রাতে আপনার সাথে ঘটনাগুলো ঘটলো, এবং ঘটার পরে এটা ক্রমান্বয়ে ঘটতো কিনা, আপনি ধীরে ধীরে যদি সামনের দিকে যান।
নাজমা যখন দিয়ে,
নাজমাটা কে ছিল?
ও এলাকায় থাকে, ওর হাজবেন্ড নাম হলো কালাম। আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কোথা থেকে আনছো, যখন ওনারা কিছু বলে না তখন আমি আর কোনো কিছু বলি।
এই নাজমার সাথে কি পরবর্তীতে আপনার যোগাযোগ ছিল?
হ্যাঁ
হ্যাঁ, পরবর্তীতে আপনি যোগাযোগ করেছেন?
অনেক জিজ্ঞাসা চেষ্টা করছি, নাজমা আপা আমাকে করতে আনছেন, আমার মা কে, আমি কি মুসলমান না আমি বৌদ্ধ না খ্রিস্টান, আমাকে বলেন, আমি যদি মারা যাই আমার মাটি দিবে কে? তো বলতেছে তুই জানো ভালো, আমি কি জানি, যাতে গালাগালি করে, তুই একটা রাস্তা নিয়ে যা মুখ দেখতেছে তা কোথায় আছে। তো আমি কিছু বলিনি, মানে এটা পরে হয়েছে যখন আমার পাইচিকল খুলেছি তখন আমি উনাকে জিজ্ঞেস করছিলাম। তো যে বাসায় আমি ছোটবেলা থেকে পড়েছি পাইচিকল ছিল, ভাইয়া বিশেষ করে আমাকে পাইচিকল উঁচা করে রাখতো,
উঁচা মানে
উঁচা করে পা যেমন কুকুরদের বেঁধে কুকুরদের
পাটা টানে
এইভাবে রাখতো। তো আমি এখন আমার সেই ছোটবেলার অভ্যাস, পা উঁচু করে না ঘুমালে আমার রাতের ঘুম আসে না, পা প্রচন্ড ব্যথা করে। তো ওনারা আমাকে কারেন্টের তার পেঁচানো মারতো, বেল দিয়ে মারতো, এবং যেটা হলো মরিচ বাটা, যে কোনো মেয়েদের মনে হয় এইসব যে মেয়েরা এখন শুনতো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোনোদিন কে কখনো বিশ্বাস করো না, আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না, আমাকে মরিচ বাটা লাগানো হয়েছিল, যে কোথায় লাগানো হয়েছিল সেটা আমি প্রকাশ করব না, সেটা আপনারা ভালো করে বুঝে নিতে পারছেন। মরিচ বাটা লাগানো হতো তো আমি মুরগির মতো লাভ হইতাম, তো আমাকে ঠান্ডা পানির ভিতরে রেখা দিল, শীতের ভিতরে আমাকে উলঙ্গ করে বাইরে খাড়া করে রাখতো, তখন দরজনে এসে ছেড়া ছেড়া আমাকে দেখতো, তো প্রচন্ড খারাপ লাগতো। তো আমি খালি চিন্তা করি
এগুলো কেন করতো আপনার সঙ্গে,
কাজ না করলে আমাকে মারধর করা হইতো। আর ভাইয়া আমার পায়ে প্রচন্ড ঘা হয়ে গেছিল, পাও রাতে অনেক চুলকাতো, তো আমি বলছি মা আমার পা দুইটা কাইটা ফলাই দেন, আমার আর ভালো লাগে না যন্ত্রণা, এই পা গাও নিয়ে আবার পানি চাপ দিতাম, বালতি বইরা বইরা কাপড় আমাকে দিতে হইতো, ঘর পুষতে হইতো।
লোকের নাম কি ছিল বলবেন?
আমি নামটা বলতে পারবো না ভাইয়া।
আপনি যদি না বলতে চান আমার নামটা আপনার কাছ থেকে জোর করে বের করবো, ঠিক আছে?
এটা জিনিস কি ভাইয়া, ওর ঘরে দুটা মেয়ে, উনি লজ্জার ব্যাপার, তবু বলি যে আর দশটা মেয়ে শুনুক, ওনারা যখন ই হতো আমাকে দিতে হইতো, আপনি কি বুঝতে পারতেছেন?
মানে আমি যতটুকু বুঝেছি যে ওই পরিবারে আরো দুটো মেয়ে ছিল এবং তাদের যে মান্থলি প্রবলেমটা হতো সেই প্রবলেমের কাপড় চোপড় গুলো আপনাকে ধুতে হতো।
আমি দুইটা, ওনারা যে ভাত খেয়ে রাখতো ওই জুঠা ভাত আমাকে খেতে হতো, না খেলে মারতো, জুঠা ভাতের ভিতরে তেলে পোকা এগিয়ে রাখতো, ইঁদুর এগিয়ে রাখতো, ওগুলো আমাকে খেতে হতো। তো রাত হতো, রাত্রের ভিতরে বলতো কি, তখন তো ছোটবেলায় সবাই বিছানা রুঙ্গা করে,
জি
ছোটবেলায় আমি বিছানা আমাকে কুকুর করতো, চাপকল আছে না চাপকলের এখানে ছালা বিছাইয়া কাটের উপরে বিছাইয়া ওখানে আমাকে শোয়া করে রাখতো, এইভাবে শুয়ে থাকতাম, না একটা বালিশ ছিল, না একটা খাতা ছিল, না একটা চাদর ছিল। তো ফার্স্ট ইয়ারে তখন আমি যখন 7 বছর হলাম তখন আমাকে মারধর করতো কি, আমাকে মানে শরীর মেয়েদের টাচ করে মারতো, যাচ্ছে না কোনো কোনো মেয়েরে থাপ্পড় মারে, চুলো ধরে মারে, এরকম না, আমাকে গায়ে টিপা টিপা মারতো, মাথা মেঝে হিট মারতো, ঠিক আছে, কল দিয়ে বাড়ি
মারতো, এই মারটা কি মারতো,
মারতো যাকে আমি মা ডাকতাম।
আচ্ছা,
তার ঘরে সবাই আমাকে মারতো, কিছু বলতাম না, কেউ কোক সামনে ঘুষা মারতো, কেউ মাথা মেঝে লাপছি মারতো, কেউ মাথা মেঝে ঘুষা মারতো, অনেক মারধর করতো।
মানে ওনার দুটো মেয়ে ছিল?
হ্যাঁ,
ছেলে ছিল?
হ্যাঁ, পাঁচটা ছেলে ওনার,
পাঁচটা ছেলে দুটো মেয়ে, সাতজন, এই সাতজনের সবাই আপনার সাথে এরকম আচরণ করতো? ওকে, তারপর?
তো ওনার দুটা ছেলে আছে, নাম হলো জুয়েল মুনির, ওদের আমি আবার কোলে পিঠে কোনো মানুষ করছি,
ছোট ছিল,
হ্যাঁ, ওরা আমাকে আমার খুব আদর করে, আমাকে বড় বোন বলে জানে, এখনো দেখলে সালাম দিবে আমাকে, আমাকে দেখলে সিগারেটটা পর্যন্ত এখন খায় না। ওদের পালছি, পালার পর ওই মেয়ের একটা বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যে দেখেন ভাইয়া পাপ পাপেরও ছাড়ে না, মেয়ের একে একে 7টা বিয়ে হয়েছে।
কোন মেয়ের?
বড় মেয়ের, ওনার যে ছোট মেয়ে যেটা কলেজে পড়াশোনা করতো এখন সরকারি চাকরি করে, ও বিয়ের আগে একটা প্রেগনেন্ট ছিল, কার বাচ্চা ও নিজেও জানতো না, ওইটাও নষ্ট করলো। তো দেখেন ভাইয়া পাপ পাপেরও ছাড়ে না, আমার ক্ষতি কে করবে, আল্লাহর ক্ষতি করে দিচ্ছে। তো ওখান থেকে একটা ছেলের সাথে আমার ইলেকশন হয়।
আমি যতদূর বুঝি যে আপনি যে পরিবারে আসলেন, কোন একজন মহিলা আপনাকে পরিবারে দিল, তার নাম ছিল নাজমা, যার কাছ থেকে আপনি উদ্ধার করতে পারেননি এখন পর্যন্ত, যে আপনাকে কোথা থেকে নিয়ে এসেছে, এক। দুই নম্বর হচ্ছে এই পরিবারে আপনি কত বছর ছিলেন? প্রায় 12 বছরের মতো। আপনি এখানে আসার পরে 12 বছর ছিলেন, এখানে আপনি সাবালিকা হয়েছেন, এখানে আপনাকে অমানবিক কিছু কাজকর্ম করাতো এবং আপনার উপরে প্রচন্ড শারীরিক নির্যাতন করতো ওই বাড়ির গৃহকর্তী, এবং ওই বাড়িতে আপনার যে পালক পিতা ছিল তিনি আপনার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করতেন জোর করে। একটা সময় পরে আপনি কনসিভ করেন, বাচ্চা চলে আসে পেতে, এবং সেটা আপনাকে, তখন কি আপনি সাবালিকা ছিলেন না নাবালিকা ছিলেন?
এখন আমার বয়স কত সেটা আমি জানি না, তখন আমার বয়স ছিল 11 বছর।
তার মানে আপনি তখন নাবালিকা ছিলেন, সেই সময়টাতে আপনি কনসিভ করে ফেললেন, বলা যেতে পারে আপনাকে জোর করে হোক যেভাবেই হোক আপনাকে অ্যাবর্শন করানো হলো। এই হচ্ছে গল্পের সামারি, তারপরে আমি আসতে চাই, আপনি একটু সিরিয়ালি বলবেন প্লিজ, একের পর এক, স্টেপ বাই স্টেপ।
তারপরে ওখান থেকে এক ছেলের সাথে সম্পর্ক হলো, ছেলের নাম হলো মাসুদ, ও আবার রাস্তা দ্বারা মুড়ি খাচ্ছে।
মাসুদের সাথে কিভাবে হলো?
রাস্তা খাড়া মুড়ি খাচ্ছে। তো ভাই আমার এমন একটা চিকল পায় ছিল, পাঁচতলা পর্যন্ত চলে যেতাম,
শিকল দিয়ে আপনি পাঁচতলা পর্যন্ত যেতে পারতেন,
দোকানেও যেতে পারতাম, দোকান থেকে সদা আনতাম, পানি আনতাম,
শিকল পড়া অবস্থায়।
হ্যাঁ,
লোকজন কিচ্ছু বলতো না?
কিচ্ছু বলতো না, ওনাদের ভয় পাইতো, ওনার একটা ছেলে সন্ত্রাসী, একটা ছেলে সাংবাদিক।
সাংবাদিক? কোন পত্রিকার সাংবাদিক?
পত্রিকার,
মানে কোন একটা দৈনিক পত্রিকার সাংবাদিক?
উনি নামের সাংবাদিক, কামের সাংবাদিক না, মানে বুংবাং,
বুংবাং টাইপের সাংবাদিক। ওকে,
তো ছিকল শুদ্ধ আমি যেতাম তো ছিকল দ্বারা ইস্কাট পড়াচ্ছিলাম, তো ইস্কাট যেভাবে পড়ছি নিচে পেন পড়িনি, আমাকে পেন পড়তে দেয়নি, না পেন পড়তে দিলে পেন কেটে ফেলে দিত।
কে কাটতো এটা?
যাকে আমি আম্মা ডাকছি।
কেন কাটতো?
মানে পেন পড়তে দিত না, ওনার মেয়েদের স্মার্ট ভাবে রাখতো, আমাকে রুঙ্গা ভাবে রাখতো। তো এক পর্যায়ে গেছে ভাইয়া এই যে ঈদ দিয়ে গেছে রোজার ঈদ আপনাকে, মানে এখন ঈদের ভিতরে আমি কান্না করি। কেন কান্না করি জানেন? যে আগের দিনটা যদি থাকতো ভাইয়া তাহলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতাম, কিন্তু কার সাথে ঘুরিনি। ঈদের ভিতরে ভাইয়া আমাকে কম দামে একটা ছিঁড়া জামা দিচ্ছে আর ও মেয়েদের ভালো ভালো জামা দিচ্ছে। তো পেনজেম পড়ছি আমাকে বলে যে তুই বাইরে ঘুরতে পারবি না, তুই ভিতরে থাক। তো ঈদের ভিতরে কান্না করছি ভাইয়া যে আল্লাহ এত বছর একটা দিন আমি কি কারোর মুখ দেখতে পারবো না, আমি কি বাইরে যেতে পারবো না। তো মাসুদের সাথে দেখা হলো, ও আবার সাদা শার্ট আর সাদা প্যান্ট পরছে। ভাই আমাকে 5টা টাকা মুড়ি দিবেন, কারণ মেয়ে হয়ে কিভাবে ছেলেদের অর্ডার দেন, আপনি এসে নিতে পারেন না? মুড়ি নিয়ে আসছে, আইসা দেখে আমার পায়ে বড় একটা ছিকল। কি ব্যাপার, তুমি কি পাগল নাকি? তুমি কি কাউকে কামড়াও? আমার কেন কামড়াবো, আমাকে ছিকল দিচ্ছে তাদের ভালো লাগছে সেজন্য ছিকল দিয়ে রাখছে। এরপর ওর সাথে আমার রিলেশন হয়, মুড়ির ভিতরে একটা কাগজ দেয় ছোট্ট একটা করে নাম লেখা। তো ভাই এখন তো যেটা মানে দেখ দেখ শিক্ষিত বিদ্যা মানুষে দেখে সরি ডিসগাস্টিং মানে যা দেখি তা শিখতেছে। তো যে কাগজটা আমি যদি আই লাভ ইউ লিখছে তো আমি জানতাম না, আমি ভালোভাবে আমি নিজে এখন ভালোবাসে কি জিনিস বুঝিনি। তো ওর মেয়ে যাবো কলেজে পড়াশোনা, ওর মেয়েকে আমি দেখালাম যে কানন আপু, বড় মেয়ের নাম ছিল কানন, তো এটা কি লিখছে? বলতেছে এটা তো আই লাভ ইউ লিখছে। কি লিখছে? আমি কই ছেলে লিখছে। কত বড় সাহস, কাদের মেয়েকে আই লাভ ইউ লিখছে? পরে ছেলে কি করলো, যে বাসা মানে থাকে ও বাসার ভাড়াটা আমাদের বাড়িতে ভাড়া এলো, উনি আমার শরবত বিক্রি করে, ওনার নাম ছিল আবার বাবু, বউর নাম ছিল রানী আর মেয়ের নাম হলো বর্ষা। উনি আমার কি করলো, বাসা আসলো, আসার পর আমার সাথে মাসুদের সাথে দেখা হলো। ছাদের উপরে যা মাসুদের সাথে কথা বলি এবং বারিন্দার সাথে কথা বলি, এরপরে যে মা ডাকি সে আবার দেখে ফেলে। দেখার পর যে আমার চুল ছিল ভাইয়া বড় বড় চুল, বড় বড় চুল হলে না কেটে ফেলে দিত, মাসুদের সামনে চুল গেলে আমার কেটে ফেলে দিল। মাসুদের সেদিন কাম বকছে যে আপনি একদিন আমি এই মেয়েকে ঠিকর ভেঙে আমাকে পালাই নিয়ে যাও,
যে ছেলেটা আপনাকে মুড়ির ভিতরে লিখে পাঠিয়ে দিল,
ওকে আমি ভালোবাসি, ওকে আমি যেভাবে হোক আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো, আপনি দেখবো কি করেন আপনি। পরে মাসুদকে ইচ্ছা মতো মারধর করা হলো, যে বড় ভাই উনি আবার মারধর করলো। মারধর করার পর মাসুদে বললো যে চলো তুমি লক্ষণ চলো আমার সাথে, আমি কিভাবে যাবো পাইছি তো, আমি কিভাবে যাবো, আমাকে নেওয়ার মতো ক্ষমতা তোমার নেই।
আমি এই জায়গাটায় ফিরবো, আমার কিছু কোশ্চেন আছে। পুরো ঘটনাটা শোনার পরে আমি আসলে পুরোটা মাথায় নিতে পারিনি, হঠাৎ করেই আসলে অনেক বেশি ধাক্কা খেয়েছি, যেটা সাধারণত হয় হ্যালো 8920 তে। ধীরে ধীরে আমরা একটা গল্পের অনেক চড়াই উত্তরে পার করি, কিন্তু প্রথমেই আপনার গল্পে এত বেশি আপস এন্ড ডাউন আমি ঠিক সামনে নিতে পারিনি। আমি কিছু কোশ্চেন করতে চাই, ঠিক মাসুদের এই জায়গাটা থেকে আমি আসবো, তবে তার আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। সেটা হলো যে আপনার সাথে আপনার পালক পিতা যে সম্পর্কটা করতো, এই সম্পর্ক তো আপনি সবাইকে বলে দিয়েছিলেন, লাইক ওনার ফ্যামিলিতে যে ওনার যে সন্তানরা আছে তারাও এটা জানতো। জানার পরে তাদের প্রতিক্রিয়া কি ছিল, বিশেষ করে ওনার সন্তানদের প্রতিক্রিয়া?
তারা কিছু বলতো না, তার দুইটা ছেলে বলতো যে এইভাবে একটা মেয়ের বান্দি মতো খাটানো, মেয়ের জীবনটা নষ্ট করছো, আর তোরাও দেখিস আমাদেরও এরকম ক্ষতি হবে, কোনোদিন না কোনোদিন কেউ আমাদের জীবন নষ্ট করবে, ছেলেরা বললো।
মেয়েরা কোনো কথা বলতো
না? মেয়েরা কোনো,
মেয়েদেরকে আপনি বলতেন যে আপনার আব্বু আমাদের সাথে এরকম করে?
হ্যাঁ বলতাম।
মেয়েরা কিছু বলতো
না? মেয়েরা আরো আমাকে মারধর করতো
এই ধরনের ফ্যামিলি। Oh my God. Okay. আর কি দেখেছেন আপনি?
যাকে আমি মা ডাকছি তিনি কি করতো, কাজের মেয়ে নিয়ে আসতো, কাজের মেয়েদের সাথে করাইতো, যে কটা নিয়ে আসতো সব কটা মেয়েদের, পারবিন ছিল, রানীর কথা যে বললাম রানীও ছিল, সবার সাথে করতো
এই ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ। আপনি যাকে পালক পিতা দেখেছেন তার সাথে তার স্ত্রী নিজে করিয়ে দিত। ওকে ওকে, কি বললো ঠিক বুঝতে পারছি না। তার মানে এটা সব মহলে সবাই এটা জানলেও এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া হতো না?
কোনো প্রতিক্রিয়া করেনি।
এবং আপনার পালক মা যিনি, তিনি বলতেন যে যদি কোথাও বলো তাহলে তোমার বিয়ে দিয়ে দিব না?
এবং ওকে বিয়ে দিব না, এটা কি ভালো ভালো জায়গা থেকে বিয়ের কাজ আসতে ভাই আমাকে বিয়ে দেয়নি।
ওকে, মাসুদের জায়গাতে যাবো, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920, আর জি কে প্রিয়া আছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আজকে চামেলির জীবনের গল্প আমরা শুনছি। এই চামেলি যে তার পিতৃ পরিচয় জানে না, যে তার বয়স জানে না, তাকে ধরে নিয়ে আসা হয়েছে কোথা থেকে কিচ্ছু সে জানে না। সে শুধু জানে একটা পরিবারে সে বড় হচ্ছে, যে পরিবারে বড় হওয়া মানে হচ্ছে এক ধরনের আইএমএ জাহেলিয়া যুগের যে যুগ, সেই যুগটাকে সে চারপাশে দেখতে পাচ্ছে। আমি ঠিক জানি না যে আইএমএ জাহেলিয়া যুগ সম্পর্কে কোনো ধারণা আছে কিনা, তার চেয়ে বরং সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো যে নরকের যে রূপ, সেই দোজকের রূপটা সে আসলে সে পরিবারের মধ্যে দেখতে পাচ্ছে। পায়ের শিকল পড়া একজন মানুষ, চিন্তা করতে পারি আমরা কোন দেশে বসবাস করি একবিংশ শতাব্দীতে, পায়ের শিকল পড়া একটা মানুষ যার পরনের কাপড় ঠিক মতো নেই, যাকে আমি ঠিক কোনো কেমিস্ট্রি করতে পারছি না। আপনারা পুরোটা গল্পটা শুনলে বুঝতে পারবেন যে আসলে গল্পটা আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, আমরা সেটাকে এক্সপ্লোর করতে চাই। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওর ছবি সহ, আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস বা যেটা আসবে সেটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব, এবং ছবিটাও এমন ভাবে পোস্ট করা হবে যদি প্রাসঙ্গিকভাবে ওর ছবিটা ওর কোনো ক্ষতি না করে ব্যক্তিগত জীবনে, এবং পুরো গল্পটার সাথে যদি কোনো ক্যাশ না করে তাহলেই কেবলমাত্র ওর পুরো ফেস আমরা দিব। আর যদি দেখি যে না এটা ক্যাশ করছে এবং ওর ক্ষতি করবে পার্সোনাল লাইফে, তাহলে ওর ছবিটা আমরা ওইভাবে দিব না, তবে ছবি একটা দিব যেটাতে কিছুটা হলে ওকে বোঝা যাবে যে এটাই হচ্ছে আজকের চ্যামেলি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চ্যামেলি আপনি মাসুদের জায়গাতে আসেন, মাসুদ বলছিল যে যেভাবে হোক আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, বিয়ে করবে।
পরে একদিন রাত্রে ও আমাকে বললো কি বাইরে একটু কথা বলবো, বাইরে আসো। তো বাইরে গিয়েছি, কথা বলতেছে, তাই মিদে ও মা আমাকে আবার বললাম ছড়া দিল যে আমি ওর সাথে বলে কি করছি। তো মহল্লা সবাই জানাজানি হয়ে গেল, জানাজানি হয়ে পরে বলতেছে যে মাসুদ তুই যখন এই মেয়ে নিয়ে বদনাম করছে তা যে তুই মেয়েকে বাচ্চা যেমনি হোক মেয়েটা।
মাসুদ তো আসলে কি আপনাদের পাশের বাড়িতেই ছিল?
না, আমাদের তিনতলা যে বাসা মানুষ এসেছে ও বাসা ভাড়া গেছে।
বাসা ভাড়াটিয়া ছিল?
হ্যাঁ, ও বাসা ভাড়াটা ছিল। যাওয়ার পর আমাকে বলতেছে তুই কি আমাকে ভালোবাসিস? আমাকে হ্যাঁ ভালোবাসি। কাতাল চল আমাকে তাহলে ছিল কিভাবে যাব?
ভালো কি সত্যি বাসতেন?
হ্যাঁ, আমাকে বলতেছে যে যেভাবে হোক তুমি আমার রাত জন্য রাত্রে অপেক্ষা করবে। তো রাত্রে আসছে, রাত্রে কথাবার্তা বলতেছি, বলার পর ধীরা ফলাইছে, ধরো বলো আমার চুলে মুঠি ধরে চারতলাতে হ্যাঁ নামাইছে। নামানোর পর আমাকে তোমার খালি কোকসামি দিলাইতেছে, পাসিন্দু ঘুষাইছে উনার বড় ছেলে আর উনি। তো আমি বলতেছি যে কেন মারতেছেন, কয়ে ছেলের সাথে তার কি সম্পর্ক, আমি ওই ছেলের সাথে আমি প্রেম করি। পরে কথা বলার পর আরো মার, মারার পর ওই ছেলে কি করছে রাত করে ঘুমে ট্যাবলেট খেয়েছে, রাস্তায় মিলে খারা খারা গান গাইতেছে। তো আমি চামড়ি নিয়ে ভেগে যাবো, চামড়ি নিয়ে ভেগে যাবো। তো ওই ছেলের পুলিশটা ধরে দিচ্ছে, ধরা দেওয়ার পর পুলিশে অনেক মারধর করছে। তো মারধর করার পর আমি একদিন সুযোগ পেলাম, টেবিলের ভিতর দয়ের দয়ের ভিতর অনেকগুলি টাকা, সব 500 টাকা নোট। তো আমি তো টাকা ওর সঙ্গে চিনিও না ঠিক মতো। তো আবার চাবিটা রাখছে আমার তালার চাবি, আমি আবার কি করছি একবার হ্যাস্কোবেল্ট দিয়ে তালা কাটতে গেছি। তো ধরা পড়ে গেছি, বাথরুমে তো একটাই না হ্যাস্তা বাই করছে, ইস্কাট আছে না মানে শরীর পুঠে গেছে। তো রাস্তা মিলে ফালে মারতেছে সব ছেলের চাবি, কিছু কিছু ছেলেরা বলতেছে যে এইভাবে কি একটা মেয়েকে অত্যাচার করে, মেয়েটা মরতে পারে না, মেয়েটা পালা যেতে পারে না, মেয়েটা কেন এত কষ্ট করে। তো আমি তাহলে আল্লাহ কাছে বলছি আল্লাহ এমন কোন মানুষ দাও যে ফেরেশতার মতো যে আমাকে পায়ের ছিকলটা মুক্তি করে। তো ওই যে মনে মাসুদ আমার জীবনে আসলো।
মাসুদ কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল? বয়স
আমার বয়স অনেক বড় ছিল।
ওকে, ও কি করত এমনিতে?
ও সাইকেল বানাইতো,
সাইকেল বানাইতো, সাইকেলের মেকার ছিল।
হ্যাঁ, মেকার ছিল।
ওকে,
তো প্রচন্ড টাকা ইনকাম করতো। তো ওর টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না, আমার এমনিতে আমার টাকার কোনো লোভ নেই। ও বলতেছে তোর জন্য আমি মাই চাইছি, তোর জন্য আমার এত বড় সম্মান গেছে, আমি তোকে যে কেভাবে পালায় নিয়ে যাবো। তো রাস্তার মধ্যে মারতেছে, মারার পর ঘরের ভিতরে ছিল, তো কাপড় ধুইতেছে আর চিন্তা করতেছি এই সুযোগ কিভাবে পালানো যায়। তো ডর খুলছি, ডরের ভিতরে আমাকে মা বাথরুমে যাবো, যা পরে না বাথরুমে যা ভাইয়া, বড় তালাটা খুলছি তারপর ছোট তালাটা খুলছি। খোলার পর ভাইয়া বিশ্বাস করবে না, আমার লাইফে মনে হয় এরকম দৌড় দিইনি, শিকলটা খুলে এমন একটা দৌড় দিচ্ছি ভাইয়া বিশ্বাস করবেন না, যে দৌড়ে মনে করেন কুকুর ওইভাবে দৌড়তে পারেনি যেভাবে আমি দৌড় দিচ্ছি। তো দৌড়ার পর একটা আম গাছ ছিল, আম গাছের সাথে একটা বাড়ি ছিল টিনের ঘর, ও ঘরের ভিতরে যা পালাইছি। পালানোর পর ওই ঘরের ভিতরে ছিল আবার একটা ছিঁড়া বোরখা, বোরখা পরার পর রাত বাজে তখন 10টা। তো মুখে টিপ করে বাইরে গেছি, বাইরে যাওয়ার পর ওই যে নানু বাসে গেছি, যে নানু আমাকে আদর করে, ওনার মেয়ে, ওনার মা, নানু আমি পালা এসে পড়ছি, আমার ওর বাসা দিও না, দিলে আমি মরে যাবো, নাহলে আমি আত্মহত্যা করবো।
ওনার মা মানে তার মা? এটা মানে যিনি আপনাকে মারেন তার মা?
হ্যাঁ, তার মা।
আপনি তো মানে কোথা থেকে পালিয়ে কোথায় গেলেন? আরে ঠিক আছে, তারপর
মানে ও বাসা থেকে পালিয়ে ওর গলির ভিতরে একটা আম গাছ ছিল।
আচ্ছা, আম গাছের ওখানে গেলেন, কিন্তু ওখানে গিয়ে একটা বাসার মধ্যে ঢুকলেন, ঢুকে আপনি বোরকাটা ছেঁড়া বোরকা পড়লেন, পরে আবার ওই যিনি আপনাকে মারেন গৃহকর্তী তারই মার কাছে আপনি গেলেন?
হ্যাঁ, ওটা ছিল আবার বাগাবাড়িতে, ওর বাড়ি বিশ্বাস করবেন না, বোরখা মোরখা খুলে উনার কাছে মেরে আবার ওই ঘটনাটা পালাই গেছিল, যে আমি এখন মুক্ত পাখি, যে পাখি ছুটলে যে পাখির কোন হুদিস পাওয়া যায় না, পাখি এখন কোথায় যে বাসা বাঁধবে। তো ওই ছেড়ে আবার শরৎ বানায় শরৎ ব্যস্ত আছে, তো আমি এক পিছিয়ে পাখি পিছিয়ে ও যে কালো ছেলেটা আছে ছেলের বলো গেছে চামলি আসছে, তো ও আমার খবর শুনি না দৌড় পেরে গেছে, দৌড় পেরে যে আমাকে ধরছে, কিছু তুমি পালাই শোকে আমি যেভাবে হোক আমাকে নিয়ে চলো, তুমি কোথায় নিয়ে যাবা, হ্যাঁ কোথায় নিয়ে যাবা আমি জানি না। তো কি করলো আমাকে নিয়ে মুজিকে নিয়ে গেল, তো মুজিকে তো মহরমের চান বিয়ে পড়াবে না, আমাদের যে বিয়ে হয়েছে কোনো ডকুমেন্ট নেই কোনো কাগজ নেই, আমাদের যে বিয়ে হয়েছে যে মামা যে যার বাসায় আমি বড় হয়েছি তার ভাই বাচ্চু নাম, ও মামা তো অনেক ভালো আমাকে অনেক আদর করে আমার মেয়ের মতো দেখে, ওই মামার কাছে গেছি মামা মূল্যায়ন না বাসায় না বিয়ে করেছে যেটা আগে আমল হয়েছে, আমি কিন্তু ভাইয়া অষ্টাশী বন্যা দেখেছিলাম।
অষ্টাশী বন্যা আপনি দেখেছেন?
হ্যাঁ। তাহলে আমার বয়স কত হবে এখন?
অষ্টাশী বন্যা আপনি কত বছর বয়সে দেখেছেন সেটা তো আমি জানি না,
তখন আমার পাইছি করছিল।
এই প্রশ্নগুলোর উত্তর কি প্রিয়শ্রোতা আপনার কাছে আছে? যদি থাকে তাহলে আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুকে।
অষ্টাশী বন্যা দেখেছি, তো আমার প্রিয়শ্রোতার কাছে একটাই অনুরোধ, অষ্টাশী বন্যা ভিতরে একটা মেয়ে যখন দেখতে পারে তার মেয়ের কতটুকু বয়স হতে পারে?
অষ্টাশীর বন্যা তো পাঁচ বছরের মেয়েও দেখতে পারে, সাত বছরের মেয়েও দেখতে পারে। চলুন আমরা পুরো গল্পটা শুনি, তারপরে আমরা বয়স বের করার চেষ্টা করি।
আমার মামা বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর বলতেছে এখানে একটা ঘর ভাড়া নিয়ে
আমি
ছাদকে কাপড় শুকা দিতে যেতাম, ও আমাকে দেখতো,
এই জন্য এখানে সর্বত্র বিক্রি করতো।
তো করার পর আমাকে আলমগঞ্জ গলিতে নিয়ে ভাড়া নেয়, তো ও বাসা ছিল আবার ছেলের মামা, যে সম্পর্কে মামা নাকি মামা যে না, তো আমার চুল দেখলো অনেক বড়, তো মেয়ে বলে যে বউ তো ভালোই সুন্দর, করতে পাইলে এত সুন্দর বউ, তো অনেক কথা বললো, বলার পর ওর সাথে তিন মাস যাবৎ সংসার হয়। তিন মাস,
এই তিন মাসের মধ্যে আপনি যাদের বাড়ি থেকে পালিয়েছেন ওরা আপনার সাথে
কোনো খোঁজ নেয়নি? বলছে কি জানেন, শয়তান দূর হয়েছে আপুত বিধি হয়েছে, সেটার জন্য আমার কোনো আফসোস নেই, টাকা বেঁচে গেছে, ওকে বিয়ে দিলে টাকা লাগতো।
আচ্ছা
ঠিক আছে, সেটা আমার নানির কাছে আমি শুনছি, যে নানি আমাকে আদর করে, ওই নানির কাছে শুনছি, ওই নানি ওদের বিরুদ্ধে। তো একদিন মানে নানি আলম সাহেবের নাম কখনো শুনেনি মনে হয়, আমি বলি ওনাকে আল্লাহ বেহেস্তে নসিব করুক, শুনতেছি বড় এখন উনি বলে আমাকে পাইছে, উনি পায়া ও রেনু মার কাছে দিচ্ছে, যে আমার নানি নাম হলো রেনু বেগম, ওনার কাছে দিচ্ছে, ওনার নাম ছিল আলম সাহেব, এখন বর্তমানে উনি মারা গেছে, শিল্পপতি আলম সাহেব,
আলমের এক নম্বর পথে সাবান।
হ্যাঁ 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 হ্যাঁ,
ওই আলমের কথা বলছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে, তারপর
ওনার বাড়ি হইলো আমাদের এলাকায় আলমগঞ্জ গলিতে।
আচ্ছা,
তো ওনাদের পিছনে মাঠ আসছে, তো মাঠের মধ্যে অনেক শাক, আমাকে এই শাকটি তুলে নিয়ে আসি, তো শাক তুলতে গেছি দেখি নানি, তো ভাইয়া বিষয় করেন আমাকে নানি দেখে আমি ভয়ে টয়লেটে যা পলাইছি, যে আমাকে দেখলে তো আবার ধরে নিয়ে যাবে, নানি আমার বাইক করে ফেলাইছে, কয় তুই এদিকে কোন বাইক তো গলনিস, আমি কাহ পরে এবার যেই বাসে আমি গণিস বাসা বাড়িয়ে লিখে বললো যে দেখো আমার নাতিন দাদরের ওর মা নেই বাবা নাই, তুমি ওরে দেখে রেখো, আর কোনোদিন কষ্ট দিও না, ও যে কষ্ট যেটা শুয়েছে ছোটবেলা থেকে এখন যে কষ্ট তো তোমার কাছে করবে সেটাও শুইতে পারবে না, তুমি ওর স্বামী তুমি ওর সব, তুমি ওর কষ্ট দিও না ভাই, ঠিক আছে, আজকে পড়তে ওর যা লাগে দায়িত্ব আমি দিব, আমার ঘরের হাড়ি পাতিল যা লাগে সম্পূর্ণ আমার নানি দিচ্ছে, কিনা কিনা দেওয়ার পর ছেলে অন্যরকম হয়ে গেল।
উনি কি আলমের মা ছিলেন?
না।
তাহলে নানি হলেন কিভাবে?
ওটা ওই যে বাসা আমি বড় হয়েছি ওনার মা,
যে বাসা থেকে পালিয়ে আপনি ওনার বাসায় গিয়েছিলেন, পরবর্তীতে যোগাযোগ করে আপনাকে দিয়ে তার কথা বলছিল, ওই ভদ্র মহিলা। আর আলমের সাথে ওনাদের কি সম্পর্ক?
ওনাদের সম্পর্ক হলো আলম হলো ওনার কি জানি লাগে মানে
আত্মীয়ের মধ্যে, এই আলম সাহেবই আপনাকে কুড়িয়ে পেয়েছিল, ওনার হাতে দিয়েছিল, উনি আবার ওনার মেয়ের কাছে দিয়ে দিয়েছে, এই হচ্ছে মোটামুটি কাহিনী,
মূল কাহিনী।
আচ্ছা,
কিন্তু ভাইয়া আমি জানি না কি আমাকে পাইছে, কিন্তু আমার এতটুকু খেয়াল আছে যে নাজমা আমাকে নিয়ে আসছে,
এটা খেয়াল আছে যে নাজমা আপনাকে ওই বাড়িতে নিয়ে এসেছে?
হ্যাঁ, ওই বাড়িতে আমাকে নাজমা নিয়ে আসছে এবং আমার হাতে একটা পিঠা ছিল, আমার এতটুকু খেয়াল আছে, তখন আমি হাফ প্যান্ট পরি,
এছাড়া আপনার কোনো মেমোরি নেই?
আমার কোনো আর খেয়াল নেই।
ওকে ঠিক আছে, হ্যাঁ, তো আপনার জামাইয়ের কাছে ওই ভদ্র মহিলা বলছিল এই কথাগুলো, তারপর
পরে বলার পর ছ মাস সংসারের পর প্রথম বাচ্চা পেটে আসে, আমি তো বাচ্চা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই, যে আমার একটা বড় বোন থাকবে, যে বড় বোন বুঝাবে যে চামলি বাচ্চাটা নিস না, এখন তোর বয়স হয়নি বাচ্চা নেওয়ার, বাচ্চাটা নেওয়ার পর পোলা পাইলে বুদ্ধি ভাইয়া আমি নদীতে যেতাম মাছ ধরতাম, সাপ ধরতাম, ব্যাঙ ধরতাম, হ্যাঁ পাখি ধরতাম,
সাপ কেন ধরতেন?
সাপ ধরতাম পোলা পাইলে ডর দেখানোর জন্য, বড় বড় সাপ ধরতাম, তারপর এই যে কুচ্ছা আছে না কুচ্ছাও ধরতাম, তারপরে বাসায় আমাকে বাজারে টাকা দিত আমি রান্না করতাম না, আমি যে প্রেগনেন্ট থাকি সেটা তো আমি জানি না, তো পোলাপানদের সাথে মাঠ বেল খেলতে যেতাম, বিড়িং খেলতে যেতাম, চারা খেলতাম টাকা দিয়ে, তো ঘরে এসে আমাকে বিল দিয়ে মারতো আমার হাজবেন্ড, বিল দিয়ে মারতো, চোখের পায়ে ভেঙে ইচ্ছা মতো পিটাইত
মাসুদ।
হ্যাঁ মাসুদে
কেন?
ওই যে আমি বাজার করিনি রান্না করিনি ছেলেদের সাথে যা খেলাধুলা করি নদীতে যা কেন গোসল করি, আর অন্য অন্য ছেলেরা আমাকে মধ্যে নিয়ে চলে যেত, আমি সাঁতার জানি না তো, আমাকে ওই যে এই আছে না, এটা কি বলে মানে যে সাঁতার কাটে যে
টায়ার টিউব,
হ্যাঁ হ্যাঁ টায়ার টিউব, ওটা দিয়ে আমাকে মধ্যে নিয়ে যেত, মধ্যে নিয়ে যাও, আমাকে কেউ আমাকে কেউ আমাকে গালে কিস করতো, কে কপালে কিস করতো, মানে পোলা পানি তখন আমি বুঝেই করতে পারিনি যে আমি একটা মুক্ত পাখি, খাঁচা থেকে বন্দি পাখি থেকে ছাড়া পেয়েছি, এখন আমি আকাশে উঠতে চাচ্ছি, সেরকম ব্যাপার।
তো হাজবেন্ড এগুলো সহ্য করতো না, না করাটাই স্বাভাবিক,
যে তুই এখন আমার বউ, তুই কেন বাইরে পরপুরুষের সাথে কেন গোসল করবি, হ্যান ত্যান, মায়ের মায়েদেরকে তো পরে বাড়িওয়ালা বলতো যে দেখ ও একটা বাচ্চা পেটে, ওকে একটা ওর বাচ্চা পেটে, আমাদের হাজবেন্ড জানতো না যে আমার যে বাচ্চা পেটে। পরে ভাই একদম রাত্রে রাগ করে চলে গেছি, রাগ করে চলে যাওয়ার পর নদী পাড়ে বসে সেখান থাকছি, তো আমার এক ছোটবেলা বান্ধবী নাম হলো জ্যাসমিন, ওর সাথে এখনো দেখা হয়নি, ও আমাকে নিয়ে নদীর ব্যাপার চলে গেল, চল ঘুরে আসি গেল।
কোন নদী এটা?
এটা আমার বুড়িগঙ্গা নদী আমাদের, নৌকা দিয়ে চলে গেল। তো কিছু ছেলেরা ওকে আবার চিনে, কি যে জ্যাসমিন কেটা নিয়ে আসছি তোদের জন্য, কেন নিয়ে এসেছে, কিসের জন্য নিয়ে এসেছে আমি জানি না।
মানে একটা জিনিস বুঝলাম যে আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং সেটা আপনি আপনার বান্ধবীর কাছে হয়তো বলেছেন, বা বান্ধবী চাচ্ছে আপনাকে পরিবেশ থেকে মুক্ত করার জন্য, এবং সে নদী পার করে আপনাকে কোন এক জায়গায় নিয়ে যাচ্ছে,
বলছে যে খুব সুন্দর জায়গা, ওখানে গেলে তো মনটা ভালো লাগবে। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখে অনেক ছেলেরা আসছে, একটা ছেলের নাম ছিল গাফফার, আর একটা নাম ছিল আপনার আলমগীর কাল্লু, ওদের তিনটা নামই জানি, আর বেশিটুকু নাম জানি না। তো ওরা আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বললাম ভাই আমি বাসা চলে যাবো, ভাল লাগতেছে না, থাকো না একটু থাকো, ভাল লাগতেছে, তুমি অনেক সুন্দর মেয়ে, তুমি কোথায় যাবা। তখন বিকেল 5টা বাজে, 5টা বাজার পর আমাকে ভাইয়া বন্দে নিয়ে গেল, বন্দে একটা চর আসছে, চরে কাশফুলের সামনে আমাকে নিয়ে গেল। তো ওখানকার ছেলেরা আমাকে দেখে, দেখার পর বলতেছে কি খাবা, আমি নাম কিছু খাবো না, কিছু একটা তো নাও, আমি নাম খাবো না, কড়াইতে ঠান্ডা খাও, নিয়ে আসছে। আসার পর আমাকে একজনে পিছন দিয়ে ধরলো, জানি না ভাইয়া, আমি ভাবছিলাম যে ও কোথাও, আমাকে বলছে যে জ্যাসমিন ই আনতে গেছে তোর জন্য, ঠান্ডা আনতে গেছে, এখানটা তো ওরা তো ঠান্ডা নিয়ে আসছে আমার জন্য। তো কি আমাকে পিছন দিয়ে ঘাড়ে ধরছে, ঘাড়ে ধরলে ভাইয়া আর কিছু করা যায় না, ঘাড়ে ধরার পর চুলে ধরছে, কেউ আমার হাত ধরছে, কেউ পা ধরছে, হাত ভাইন্দা মুখের ভিতরে তুলা দিয়ে, তারপর মনে করেন আমি নিজেও জানি না যে আমার বেবিটা থাকবে কিনা। তো ওরা 16 জন করার পর আমাকে সারা রাত কেউ বলেনি যে আমি বাঁচবো, তো ওরা আমাকে নদীর ঘাটে আইনা, কালু ছিল, কালু একটু ভালো ছিল, কালু আমাকে কিছু করেনি, তো আমাকে কোলে করে নিয়ে এইপারে ফালাই দিয়ে গেছে। এইপারে ফালাই দেওয়ার পর নানিকে খবর দিচ্ছে, নানি আবার মাজারে খাদিম, উনি আমার মামা মাজারে খাদিম, ওনাকে বলতেছে যে আপনার নাতিন রেখে জানি কি করছে, আপনার নাতিন অবস্থা সিরিয়াস, আপনার নাতিন মনে বাঁচবে না।
16টা ছেলে ছিল ওখানে?
হ্যাঁ।
ওকে, তারপর
পরে তো আমার নানি সবাই মিলে আমাকে ধরে নিয়ে যায় যাতে নাতি মনে বাঁচবেন, আপনার নাতিন হাসপাতালে নিয়ে যাবে। তো ডাক্তারে বলে যে ভাই যেমনি হোক আমার নাতিনের বাচ্চাটা যেমন থাকে, যদি বাচ্চাটা না থাকে তো আমার নাতিনের সংসারটা ভেঙে দিব, কারণ এমনি তোর মা নেই, বাবা নেই, ছোটবেলা থেকে মারা দূর পাইনি, বেবিটা বাঁচাতে পারলাম না।
আপনার হাজবেন্ড কি ওই মুহূর্তে আপনার পাশে ছিল?
না, ওকে জানানো হয়নি, ওকে পরে জানানো হয়েছে। আমার নানি বলছে ভাই দেখ জীবনে মানুষের অনেক ঘটনা ঘটে, তো তুই মনে কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বউ সিঁড়িতে পড়ে যেয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো আমার শাশুড়ি কখনো মেনে নেয়নি আমাকে, মেনে নিতে পারেনি, এখনো মেনে নেয়নি। তো বাসায় গেছে, বাসায় যাওয়ার পর কে হয়তো এই বউ থাকবে, নাহলে তুই থাকবি, ওকে বের করে দে, তাকে আবার বিয়ে করাবো। পরে আমি বলছি মা দেখেন হয়তো বান্দির মতো আমি সারা জীবন কাজ করছি মানুষের বাসায়, এখন আপনার বাসায় বান্দির মতো কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে আমার হাজবেন্ড থেকে আমাকে আলাদা করেন না, মাসুদ থেকে আমাকে আলাদা করেন না। এক কথা দুই কথা পর উনি আমাকে চুল ধরে মারধর করে, রাস্তার মেয়ে অনেক ভেবে গালাগালি করে, তো আমি কিছু বলিনি। তো এই গালাগালি করার পর আমার হাজবেন্ড আসে রাত করে, রাত করে আসার পর আমার সাথে মানে মদ খেয়ে ই করে, করার পর সেদিনকে আমার সাথে মানে আমার শরীর ভালো ছিল না, আমার কোকসাটা মধ্যে লাথি মারে, লাথি মারার পর আমার আবার বেলিটিং শুরু হয়। আমি বলছি দেখো আমি ছোটবেলা থেকে অনেক মাইর খেয়েছি, এখনো যদি তোমার হাতে আমি মাইর খাই তা আমি সুখ পাবো কোথায় সেটা বলো? আমি আমার বাবাকে দেখিনি, মাকে দেখিনি, একমাত্র তোমার পায়ে নিচে আমার সমস্যাটা দূর করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দিলে না। তো এবং করতে করতে আমাকে ওর বাসায় 2-3 মাস থাকলাম, পরে সেকেন্ড বেবি আবার এ করলাম।
ওকে, তার মানে হচ্ছে আপনি সেকেন্ড বেবিটা কনসিভ করলেন। আমাকে একটু বলবেন যে মাসুদ যখন আপনাকে বিয়ে করে তখন কি উনি জানতো যে আপনার ছোটবেলাটা আপনার পালক পিতা এভাবে আপনার সাথে জানতো না? পরিবারের ভেতরে আপনি যে প্রথম যে বেবিটা কনসিভ করেছিলেন
তখন জানতে পারছে
না? এটা বলছি আমি যেটা যে ওই পরিবারে আপনার পালক পিতার দ্বারা আপনি এই যে বেবি কনসিভ করেছিলেন মাসুদ জানতো
না?
এটাও জানতো না। ওকে, তার মানে আপনি সেকেন্ড টাইম বেবি কনসিভ করলেন, সেকেন্ড টাইম বেবি কনসিভ মানে মাসুদের সেকেন্ড টাইম বেবি, আপনার হাজবেন্ডের সেকেন্ড টাইম বেবি, এটা কনসিভ করার পরে আপনার পারিবারিক কি অবস্থা দাঁড়ালো?
তারপর সবাই মিলে আমাকে আদর যত্ন করতেছে, খাওয়াইতেছে, এটা করতেছে, ওটা করতেছে। তো এক পর্যায়ে ঘরের আর কিছু ভালো ছিল না, আজকে খেলে কালকে খেতাম না, না খেয়ে খেয়ে থাকতাম। ওই যে আমার ছোটবেলা তো অভ্যাস পান্তা ভাত খাওয়ার, পান্তা ভাত খেতাম, কারো আবার ফ্যান খেতাম,
মানে যেগুলো আপনাকে দেয়া হতো অবহেলা করে ওগুলোতেই আপনার অভ্যাস হয়ে গেছে, ওগুলো ছাড়া কিছু ভালো লাগতো না,
ওগুলো ছাড়া ভালো লাগতো না। এবং মাটি মিদের সাথে ভালো লাগতো, বিশ্রাম দের সাথে ভালো লাগতো না।
হু, প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। দিস ইজ কল লাইফ। এই জীবনটা আপনি কোনো নাটক, সিনেমা, উপন্যাস কিংবা অন্য কোথাও কি ধরতে পারবেন? ওকে পান্তা ভাত দেয়া হতো, পচা ভাত দেয়া হতো, 3 দিনের পচা বাসি ভাত ও ধুয়ে ধুয়ে খেত, এবং এগুলোই ওর ভালো লাগতো খেতে, এগুলো ছাড়া ওর ভালো লাগতো না। পরবর্তী জীবনে ও পাখির মতো উঠতে চেয়েছিল, সেই পাখির মতো উঠতে চাওয়া জীবনে এসে ও কি পাখি হতে পেরেছে? সেই প্রশ্নের উত্তর আমরা সংবাদের বিরতির পরে খুঁজব। এই ফাঁকে সবাইকে বলতে চাই, আজকে চামেলি রয়েছে আমাদের সঙ্গে। চামেলি তার জীবনের গল্প বলছে, চামেলির পিতৃ পরিচয় আমরা জানি না। চামেলি বাংলাদেশের একটা মেয়ে, বাংলাদেশের পরিবারে বড় হয়েছে, বাংলাদেশের সমাজে বড় হয়েছে। চামেলির জীবন কতটা দুর্বিষহ সেটা প্রথম পর্বে আমরা ধারণা পেয়েছি, কিন্তু দ্বিতীয় পর্বে এই জায়গাটিতে আমরা থাকবো নাকি তার চেয়ে চেঞ্জ আসবে সেটা দ্বিতীয় পর্বেই বলা যাবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আর সবাইকে রিকোয়েস্ট করছি ফেসবুকে চলে আসার জন্য, চামেলির সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি আরজে কেবিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলছি আরজে স্পেস KEBRIA। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আরজে কেবিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজে কেবিয়ার হ্যালো 8920 টিম, আরজে শাকিল এবং খালিদ লোবান ও সাফরিন। প্রিয় শ্রোতা, আজকে চামেলির জীবনের গল্প আমরা শুনছি, এবং চামেলির জীবনের গল্প আপনাদেরকে কতখানি আলোড়িত করেছে সেটা আমরা ফেসবুকে, যদি আপনাদের সুযোগ থাকে আপনারা চলে আসুন এবং দেখুন পারস্পরিক যে কমেন্টসগুলো আমরা পাচ্ছি এখানে কি হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে বলছি যে আমরা চ্যানেলের একটি স্টুডিও পিকচার ওখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য। চ্যানেলে আমরা যে জায়গাটায় ছিলাম, আপনার সেকেন্ড বেবিটা আপনি কনসিভ করলেন, তারপর
তো বাড়ির সবাই আমাকে আদর করতেছে, হাজবেন্ডও খুব আদর করতেছে। তো পরিবর্তনে দেখা গেল যখন আমার আমার শাশুড়ি আমাকে বলে যে আজকে যদি আমাকে ছেলে বিয়ে করাইতাম তাহলে আমার ছেলের জন্য অনেক টাকা মানুষ দিত, ভালো ভালো মেয়ে আমার ছেলের জন্য রান দিয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু তোকে বিয়ে করে আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল। তো আমি বলছি মা দেখেন, মানুষের জীবনে এমন দুর্ঘটনা ঘটে, আমার মা নেই কিন্তু আপনাকে আমি মা ডাকছি, আমার বাবা নেই, আপনার হাজবেন্ডকে আমি বাবা ডাকছি। এখন যদি আপনার দুজন যদি আপনি আমাকে দেখতে পারেন, আপনার তো একটা মা, কিভাবে আরেকটা মেয়েকে আপনি অত্যাচার করতেছেন আপনি? তো এই কথা দুই কথা বলার পর বাসা থেকে বেরিয়েছি, জিমার সঙ্গে বড়ই সে বাসায় গেছি দেখা করার জন্য, ওনাকে মা ডাকতাম যে মা আমি ভালো আছি আমার জন্য দোয়া করো। তো মা আবার নানিকে ফোন দিল যে চামলি আইছে।
ওই বাসাতে দেখা করতে গেছে কতদিন পরে?
দেখা করতে গেছে আপনার দু বছর পর।
দুই বছর পর আপনি যে বাসায় থাকতেন সেখান থেকে ওই বাসার দূরত্ব কতখানি ছিল?
বেশি দূর ছিল না,
কাছাকাছি ছিল।
কাছাকাছি ছিল।
ওকে,
তো দেখা করতে গেছি তো নানিকে ফোন দিচ্ছে, নানি আবার বলছে যে ওর জামাই লাগা আবার মিলেছে, হ্যাঁ ও তো বাচ্চা পেটে এই কদিন এমনিতে ডেলিভারি হয়ে যাবে। তো বলতেছে যে কদিন এমনিতে ডেলিভারি হয়ে যাবে, তো ওকে কি দেওয়া যায়? ওই মা বলতেছে, তো নানি আবার ফোন দিয়ে বলছে যে ওর জন্য কিছু হাড়ি পাতিল কিনে রাখছি, তো ওকে দিয়ে দিস। তো হাড়ি পাতিল কিনছে, মানে অনেক কিছু কিনছে, মানে ছেলে এরকম হবে আমি ভাবতে পারিনি যে আমার লাইফটা মনে হয় এই মধ্যেই শেষ হয়ে যাবে, আমি আর কখনো মনে হয় সংসার করে খেতে পারবো না।
এটা আপনার মনে হচ্ছিল?
হ্যাঁ আমার মনে হচ্ছিল।
কেন মনে হচ্ছিল?
যখন আমার বাচ্চাটা হয়েছে তখন হাসপাতাল থেকে ওর বাসা নিয়ে গেল। বাসা নিয়ে যাওয়ার পর আমার চোখের সামনে আমাকে মায়ের দৌড় করতেছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আমাকে কিছু বলে না, যে মাসুদ ওকে মাতাচ্ছে, মাসুদকে বলি যে মাসুদ এই শৈলে মারিস না। তো মাসুদ আমাকে ওই শৈলী আমাকে কাকি শৈলী মায়ের দৌড় করতেছে, যখন আমার ডেলিভারি হয়েছে তখন আমার ওই শৈলী আমাকে মায়ের দৌড় করতেছে। তো বাচ্চাকে দুধ খাওয়াইতেছি, দুধ খাওয়ার পর দেখ তোর মত আর কত মেয়ে আমি আনতে পারি, আমি সেকেন্ডে এখন আমি মেয়ে আনতে পারি। তো রাতে একটা মেয়ে নিয়ে আসলো আমার ঘরে।
খুশি হয়নি?
না।
কেন?
মেয়ে হলো কেন?
কত সালে আপনার মেয়েটা হয়?
আমার সঠিক খেয়াল নেই,
সালের হিসাবটা জানেন না?
আমি কিচ্ছু জানি না ভাইয়া।
ওকে,
আমি যে এখন যে আপনার সাথে কথা বলতেছি ভাইয়া, মাইন্ড করেন আমি যে কথা বলতেছি, আমি মানুষের দেখা দেখি শিখছি, আমার লাইফে আমি কখনো পড়াশোনা করিনি, আমার নিজের নামটা পর্যন্ত আমি লিখতে পারি না।
এই এটা কত সাল চলছে আপনি জানেন?
মানুষের মুখে শুনি 2013 চলতেছে।
2013 চলছে। আপনার মেয়ের বয়স কত আপনি জানেন?
11 বছর।
11 বছর?
দাদি বলছে,
দাদি বলেছে 11 বছর। 11 বছর যদি হয়ে থাকে তাহলে আপনার মেয়ে জন্মগ্রহণ করেছে 2002 সালে। ঠিক আছে, হ্যাঁ মেয়ে হলো বলে আপনার হাজবেন্ড
কেউ আমাকে দেখতে পায় না,
গায়ে হাত তোলা শুরু করলো,
গায়ে হাত তোলা শুরু করলো। এবং আমার আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি বাচ্চা নিয়ে চলে যা, বাচ্চা রাখবো না, তুই বাচ্চা নিয়ে চলে যা। আমি আমি কোথায় যাবো, আমার যাওয়ার জায়গা কই, আমি কোথায় গিয়ে থাকবো?
এবং আপনার হাজবেন্ড সেই রাতে
ও রাত্রে চলে যায়, বাইরে চলে যায়, বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসে, মেয়ে নাম হলো রুমানা। ওর মেয়েকে বললাম যে দেখো তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, তুমি কিভাবে আমার সংসারে এসে ঢুকলে? বলে যে আপু আমি টাকার জন্য আসছি, আমাকে টাকা দিচ্ছে আমি আসছি। আমাকে টাকার জন্য কি একটুখানি সংসারটা তুমি ভেঙে দিবা? তো আমার চোখের সামনে আমার হাজবেন্ড ওর মেয়েটার সাথে এসব কথা বলো পাপ, তবু আমাকে বলতে হয়েছে হাজবেন্ড আমি আমার লাইফে আমি কখনো আমার মার আদর পাইনি, বাবার আদর পাইনি, মনে করছিলাম যে হাজবেন্ড আমাকে একটা আদর করবে, আমার হাজবেন্ডের মা আমাকে সন্তানের মতো দেখবে, সেটাও আমি আমার কপালে জুটলো না। শেষ পর্যন্ত হাজবেন্ড আমার চোখের সামনে একটা মেয়ের সাথে, যেটা স্ত্রী কখনো চায় না যে আমি স্বামীর ভাগ অন্য জন্য দেওয়ার জন্য, সেটাও হয়ে গেল। তো রাত্রে আমি ওই শরীর নিয়েই বাচ্চা রেখে আমি বাইরে এসে পড়ছি, বাইরে এসে পর ওই বাসায় যে বাসা ছোটবেলা থেকে বড় সে বাসায় গেছি, ছাদের উপরে শুয়েছি, এখানে ছাদের উপরে শুয়েছি, চালের উপরে শুয়েছি, কেউ আমাকে দেখতে পায়নি, কেউ ইটা মারছে, কেউ পানি মারছে, কেউ আবার নোংরা পানি মারছে আমাকে।
মানে আপনার যাওয়ার আর কোনো জায়গা নেই?
আমার কোনো, হ্যাঁ
নিজের হাজবেন্ডের বাড়ি ছেড়ে গিয়ে আপনি আবার সেই বাড়িতে চলে গেলেন, গিয়ে ওই বাড়ির ছাদের উপরে ঘুমাচ্ছেন, টয়লেটের ছাদের উপরে। আপনার বেবিটা কোথায়?
বেবিটা এখন ওদের কাছে।
না না, সেই মুহূর্তে আপনার বেবিটা কই?
বেবি ওদের কাছে ছিল, আমি রেখে এসে পড়ছি।
ওকে,
আলা পরে কি করব ভাইয়া, পরে যে আমার শরীর ভালো না, তো দেখি কি প্রচন্ড বিলিডিং হচ্ছে, তো ডাক্তারের কাছে গেলাম, আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, তো কের বাসায় বলছে যে চামলি 50টা টাকা দিবো বাথরুমটা দিয়ে দে, চামলি 10টা টাকা দিবো কাপড় কাটা দিয়ে দে, চামলি 20টা টাকা দিবো আমার বাসন পালাটি দিয়ে দে, এমনি এমনি মানুষের টুকটা কাজ করে ওষুধ পানি করতাম। তো আমার যে মেজো ভাই যার বাসা আমি বড় হয়েছি, তার মেজো ছেলে, ওরা তো আমি আবার ছাদের উপরে শুয়ে রয়েছি, শীতের ভিতরে কাপড় নেই, কোনো একটা ছালা নেই, বালিশ নেই, এভাবে শুয়ে রয়েছি। কোকড়া হয়ে যেভাবে একটা কুকুরের বাচ্চা যে ঘুমা আমি সেভাবে শরীরটি সেটা কাঁপতেছে। তো ওনার নিজের ছেলে গেছে, নিজের ছেলে যা বলতেছে তোর টাকা লাগবে, আমি হ কত টাকা লাগবো, আমাকে 500 টাকা লাগবো, আচ্ছা ঠিক আছে নে। তখন আমার ইচ্ছা বিরুদ্ধে আমি নিজের ইচ্ছায় ওর সাথে আমি ফিজিক্যাল করি।
কার সাথে ছিল এটা?
মেজু ভাই।
মেজু ভাই মানে হচ্ছে আপনি যে পরিবারে বড় হলেন
তার মেজু ছেলে।
তার মেজু ছেলের সাথে? ওকে, তারপর?
তখন আমার সাথে থাকলো, থাকার পর পর হাতি যে 10 টাকা দিচ্ছে ভাই আমি জানি না। তখন কিল ভাইয়া আমাকে 10 টাকা কেন দিলেন, কি 10 টাকা তোর সাথে আমি কিছু করছি, থাপ্পড় দিয়ে কানাপটি থাপ্পড় দিয়ে সিঁড়িতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর ছাদে মিলে চিলাচিলি করলাম, ওরা আমাকে বাসা থেকে বের করে দেয়, ওরা যে তুই এলাকার ভিতরে পাড়া দিবি না, এলাকার মধ্যে যদি পাড়া দেয় তাহলে তোরা মেরে ফেলবো। তো আমি জিদ করে ভাইয়া ওই যে ঘুমের ট্যাবলেট আছে না, ঘুমের ট্যাবলেট 9টা ট্যাবলেট খেয়ে বলি ভিতরে উৎপাত করি যে কেমন বাপ যে বাপ আমার সাথে এটা করছে, কেমন ভাই যে ভাই আমার সাথে এটা করলো, কেন করলো, মহল্লা সব ভিড় হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিছি, ঢোল পিটায় সবাই বলে দিচ্ছি যে আমার সাথে কেন করলো, কিসের জন্য আমার লাইফটা কেন নষ্ট করলো, আজকে আমার স্বামী থাকতে স্বামী নেই, আচ্ছা তোদের জন্য আমার স্বামী আমার সংসারে নাই হয়ে গেছে, তোদের জন্য তোদের কারণে। তো এমন কত কথা আমাকে রাস্তার মধ্যে ফেলে ইচ্ছা মতো মাসুদ গেদি মাই খাওয়ায়, মাসুদ আমাকে মারে। পরে এক পুলিশ আসে যে ওকে কেন মারতেছ, আমার বউর আমি যেভাবে মারি আপনার কি, এটা তো তোর বউ না, ও তো তোকে ছেড়ে দিচ্ছে, তুই যখন একটা মেয়ে নিয়ে ওর সামনে করতে পারছো সেটা তো তোর বউ হতে পারে না। তো শেষ পর্যায়ে কি হলো ভাইয়া, ও আমাকে মেরে মিরপুর হাসপাতাল আসতে না সেখানে আমাকে ফেলে দিয়ে আসে, সেখানে ফেলে দেওয়ার পর কিছু লোক আমাকে ধরে ভিতরে নিয়ে পিছনে হাত দিন না মুখের ভিতরে পাইপ দিয়ে অস করায়, আমার লাইফে প্রথম কেউ আমাকে অস করায়, আমার খুব খারাপ লাগছে, মনে হয় না বাঁচবো না মরে যাবো, যেসব মানে আমার পাইপ ঢুকাচ্ছে চোখ উকুলটা গেছে, তো বলতেছে তুমি এখন সুস্থ পুরোপুরি, তুমি সকালবেলা বাসায় চলে যাও। তো কোথায় যাবো আমি, কি করবো, আবার এই নদী পাড়ে গেলাম, ব্যানগাড়ির নিচে ঘুমাই, ট্যারাকের নিচে ঘুমাই, ট্যারাকের উপরে ঘুমাই, তারপরে আপনার ঠেলা গাড়ির উপরে ঘুমাই, এইভাবে আমার জীবনটা কাটতেছে।
মেয়েকে দেখতে ইচ্ছে করতো না?
হ্যাঁ মেয়েকে দেখতে ইচ্ছে করতো, তো মেয়েকে দেখতাম, চুপে চুপে যেতাম যখন আমার শাশুড়ি না থাকতো, আমার 3টা ননদ ছিল, একটা ননদ বর্তমানে মানে ও এখন সব ছেলেদের সাথেই করে,
ও প্রস্টিটিউট।
হ্যাঁ ওর টাকা দিনও সব করে, ও নিজের কোলে বাচ্চাটা বিচে ফেলেছে 1000 টাকা ছেলে।
ওকে, তারপর?
চুপে চুপে যেতাম, মেয়ে কি কি খেতে চাইতো কিনে দিতাম, ওই যে সবাই আমাকে আদর করে ভাইয়া, এই একটা কথা বলাইনি, আমাকে এলাকার ভিতরে সবাই আদর করে, মামা সবাই মানে মামা বলি ভাইয়া বলি বাবা বলি সবাইকে আমাকে আদর করে, 10 টাকা 5 টাকা যে সময় যেটা চাই এখনো সেটা আমাকে করতে হয়, চেয়ে চেয়ে খেতে হয়। পরে এক পর্যায়ে গেল কি, একটা অনুষ্ঠানে মানে আমাদের মাঝের এখানে মেলা হয়, মেলার ভিতরে ছেলের সাথে পরিচয় হয়, নাম হলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর আবার চ্যালেঞ্জ করে যে মেয়েকে আমি পটাবো, তো আমাকে পটাইছে ভাই আমাকে একটা নাম্বার দিয়ে, তখন আমার মোবাইল ছিল।
কার সাথে চ্যালেঞ্জ করে?
আর বন্ধুর সাথে। তখন ও কানে দুল বানাই, চ্যালেঞ্জ করে আমি যে বিয়ে করছি সেটা জানাবি না। তো জাহাঙ্গীরের নাম্বার এখনো আমার কাছে আছে, বিশেষ না ওর সাথে কথা বলতে পারেন আপনি।
ওকে, আমরা একেবারে আপনার জীবনের গল্প শেষ হলে তার সঙ্গে হলে আমরা কথা বলবো।
আচ্ছা, তো ও যে বিবাহিত ভাইয়া সেটা আমি জানি না, ও আমি আমি সব বলছি, আমি আমার মেয়ে আছে একটা, আমি বিবাহিত, আমার হাজবেন্ড নেই, আমি বলছি আমার হাজবেন্ড মারা গেছে, সম্পূর্ণ ডিটেলস বললাম, ঠিক আছে আমি মেনে নিলাম। তো একদিন আমাকে অফার দেয় পুস্তকলা ব্রিজে, চলো পুস্তকলা ব্রিজে, তো আমাকে নিয়ে গেল আপনার কারণ বাজার, এই যে কারণ বাজার নিয়ে আসে আমাকে, কারণ বাজার আপনার এই যে একটা হোটেল আছে সেই হোটেলে আমাকে উঠায়, তখন আমি হোটেল আমি লাইফে আমি হোটেল দেখিনি, আমার লাইফে প্রথম। তো উনি আমার সাথে ফিজিক্যাল করতে চাচ্ছে, তো আমি জিতছি না, আমি দেবো না, জোর জোর আমাকে ছাড়তে করতে আমি জিতছি না, কারণ আমার হাতে আবার চুরি ছিল, আমি হাত কেটে ফেলাইছি ভাই, ইসে হাত কেটে ফেলাইছি, তো হাতে মিলে শিলি পড়ছে মনে করেন 16টা, ওই হাতে মিলে আমাকে কিস করতেছে কপালে কিস করতেছে, সেদিন তো আমার সাথে ফিজিক্যাল করে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, যে ছেলে আমার সবকিছু জেনে শুনে একবার করে, করার পর কিন্তু ছেলে আমাকে ছেড়ে দিতে পারতো, কিন্তু ও আমাকে ছাড়েনি, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসতাম, আমার প্রথম স্বামীকে যতটুকু না ভালোবাসতাম আমি অতটুক ভালোবাসতাম। এক পর্যায়ে ও আমাকে নিয়ে আমার এলাকায় ঘর নেই, মাসুদকে দেখায় ওরকে ঘর নেই, যেটা আমার হাজবেন্ড, সবাই জানে যে এটা আমার হাজবেন্ড, বিয়ে করিনি।
কিন্তু আপনি যে ছেলেটার সাথে এই সম্পর্ক করলেন ওর নাম যেন কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর তো জানতো যে আপনার হাজবেন্ড মারা গেছে, তাহলে মাসুদকে দেখিয়ে ঘর নিলেন কিভাবে?
মাসুদ তো জানে না যে এটা আমার হাজবেন্ড, ওর সাথে আমি বিয়ে হয়েছে। তো মাসুদকে, মাসুদকে আমি বলছি যে আমি একদিনের ভিতরে আমি বিয়ে করে তোমাকে আমি দেখা দিব।
আচ্ছা, মানে জাহাঙ্গীর জানতো যে মাসুদ আপনার হাজবেন্ড?
না।
ওকে,
ও জানতো যে আমার হাজবেন্ড মারা গেছে, যে ও আমাকে নিয়ে গলিত ঘনিছে। আর একটা বছর ওর সাথে সংসার করলাম, আমাকে খাওয়া লাওয়া ভাড়া বুড়ো সব দিত, সম্পূর্ণটা দিত।
আড়াই বছর সংসার করলেন, বিয়ে হয়নি?
বিয়ে হয়নি।
তার মানে এটাকে ইংরেজিতে লিভ টুগেদার বলে, আপনি কি জানেন লিভ টুগেদার? আপনি জানেন না? ওকে, হ্যাঁ। তারপর
থাকার পর একদিন জানতে পারি ওর নাম্বারে ফোন আসে, ফোন আসে, ফোন আসে, মেয়ের কণ্ঠ। কি ব্যাপার, তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছ? আমার এক ফ্রেন্ড। মেয়ে আবার ফ্রেন্ড হয় নাকি? আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নেই, তোমার মেয়ে ফ্রেন্ড আসলো কোথা থেকে? কয়টা মোবাইলে পরিচয়। তো একদিন রাতে ও শুয়ে আছে, আমি আমার মোবাইলটা চেক করি, আমি হ্যালো কে, আপনি কে, ওর মোবাইল আপনার হাতে কেন? কয় আমি ওর বউ। আমি আপনার নাম কি? কয় মিলি। মানে জাহাঙ্গীরের ওয়াইফের নাম ছিল মিলি, জাহাঙ্গীরের একটা ছেলে একটা মেয়ে। তখন জানতে পারি যে ও বিবাহিত। তো ভাইয়া, ও যখন অসুখে পড়ে, আমার হাতে টাকা নেই, আমার ঘরে চাল জমানো ছিল, ও চাল বিক্রি করে আমি ওর অসুখের টাকাও দিই এবং ওর মাথা পানি ঢেলা দিই। আমি কখনো আমার হাজবেন্ডের পাও টিপে দিন, ও পাও টিপে দিচ্ছি। এমনও দিন গেছে না খেয়ে ওকে আমি খাওয়াইছি। সব কটা ছেলেরা আমার সাথে মানে ছলনা করলো, কিন্তু একবারও বুঝলো না যে এই মেয়েটা কোথায় যেয়ে দাঁড়াবে, এখন যে মেয়েটা আছে এখন কোথায় যে আসে দাঁড়াচ্ছে সেটা ছেলেরা বোঝে না। তো জাহাঙ্গীর আমারকে বললো কি, যে তুমি কি আমার ওয়াইফের সাথে কথা বলছো? আমি কি, হ্যাঁ বলছি। কেন বলছো? আমাকে মন চেয়েছে তেমন কত, আমি মেলায় যাবো। তো তিন দিন পর্যন্ত আসেনি ভাইয়া, তিন দিন এক সপ্তাহ পার হলে আসে না। তো আসার পর ও বলতেছে কি, যে একটা বাসাতে একটা খাতা নিয়ে আসলো, আপনারা যেটা বলেন হ্যাঁ খাতা নিয়ে আসলো ওর বউ থেকে। ও খাতা না আমার শৈলী মেয়ে, আমি দিতে পারিনি, কারণ ওর বউ খাতা আমি তো দিতে পারি না, ওর গায়ে দিত। ও মেলা ভিতরে যায় এগুলি করে, মেলা ভিতরে যায় এক মেয়েদের সাথে পটায়, মেয়েদের সাথে তো করে, যায় আরেক মেয়ের সাথে ফিজিবি করে, নাম হলো শারমিন।
এটাকে পটালো কিভাবে?
এটা মেলায় গেছে, মেলা গিয়ে বলতেছে যে ভাইয়া আপনার কানে দুলটা অনেক সুন্দর, আপনার নাম্বারটা দিবেন, আপনার সাথে আমি যোগাযোগ করবো। তো নাম্বার দিয়ে আসে। তো ওর দিন আপনার রাত্রে আমার বাসা আসে জাহাঙ্গীরে। আসার পর ওর দিন রাত্রে আমার সাথে স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক করি, করার পর সকালবেলা ওই মেয়েটা ফোন দেয় যে জাহাঙ্গীর তুমি কই? কয় তো আমি আসতেছি। আমি আবার শুনে ফেলাই। পরে ভাই আমি কি করছি, টাকা ভর্তি গেছি ওর মোবাইলটা নিয়ে গেছি। তো আমি শারমিনকে বললাম, শারমিন তুমি কি নাম্বারে ফোন দিচ্ছি না? হ্যাঁ। আমি কত বিবাহিত, অত দুটা বউ আছে, আমি একটা আর বড় বউ নাম হলো মিলি। তুমি ওর সাথে কিভাবে সম্পর্ক করলে? আপনি ওর বউ, ও তো বিয়ে করেনি, ও তো বললো। আমি কই না বিয়ে করছে, ওর দুটা বাচ্চাও আছে। কয় ঠিক আছে ওর কাছে ফোনটা দেন। আমি কই না ওর কাছে ফোনটা দিব না, আমি যে ফোনটা করছি সেটা বলবো না। তো ফোন যা ঘরে যা আছাড় মারছি, আছাড় মারা পর আমাকে থাপ্পা মারছে। তো আমি আবার কি করছি, বটি নিয়ে গলা মিটে একটা টান মারছি। এই যে গলা মিটে ডাক্তার আছে,
আপনি আপনার গলার ভিতরে টান দিয়ে দিয়েছেন?
হ্যাঁ, জিদ করে যে জীবন আর রাখবো না। সব ছেলের যখন আমার সাথে এটি করে, মাসুদও আমাকে ধোকা দিল, তুই আমাকে ধোকা দিচ্ছি, আমার এই জীবন আমি রাখবো না। যখন গলাটা টান দিচ্ছি তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো রক্ত ঝরা ঝরা পড়তেছে, আমাকে আর হাসপাতালে নিয়ে যায় না, হাসপাতালে গেলি তো কেস মামলা হবে। ওই মুহূর্তে কি করলো, কোলে কিলো আমার বিছানার উপর বসালো। বিছানার উপর বসার পর ও চলে গেল, একে জীবনকার জন্য ভাইয়া আমার লাইফ থেকে চলে গেল।
ওই মুহূর্তে একবারে চলে গেল?
হ্যাঁ চলে গেল।
কোথায় বাড়ি ছিল, কোন জায়গা থেকে এসেছে কিচ্ছু জানতেন না?
কিচ্ছু জানি না, শুধু আর বোর্ডে একটা আমার কাছে একটা কার্ড ছিল,
ভোটার আইডি কার্ড।
হ্যাঁ ভোটার আইডি কার্ড ছিল, সেটা এখন আমার কাছে নেই, ফেলে দিছি। ও যখন আমার জীবনে নেই তো ওটা আমি রেখে লাভ নেই। তো আমি এইটা নিয়ে ঢাকা মেডিকেলে গেছি। ঢাকা মেডিকেলে যেয়ে বলছি যে আমার হাজবেন্ড আমাকে গলা মেরে টান মারছে, বটি দিয়ে আমাকে জবা করতে চেয়েছিল রাতে, আমি এটা কেস করতে চাচ্ছি
ওই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে।
হ্যাঁ
ওকে।
পরে ডাক্তার আমাকে এটা সিলিক করে দিল, সিলিক করা দেওয়ার পর আমাকে ওখানে এক সপ্তাহ পর্যন্ত রাখে হাসপাতালে। মানে কেউ কেউ রেপ হয়, কেউ কে বিচ্ছেদ করে, ওখানে সব মেয়েরা ভর্তি হয়, ওখানে আমাকে রাখা হলো। তো
কোন মেডিকেল? ঢাকা মেডিকেল।
হ্যাঁ ঢাকা মেডিকেল আউটসোমিস্ট, ভিতরে যেখানে পুলিশরা চেক দেয়।
ওকে।
তো আমার ছবি তুললো, ছবি তোলার পর আমার ঠিকানা টুকা নিল, পুলিশ কেস হয়েছে, পুলিশ গিয়েছে ও বাসা, যে বাসা আমি ভাড়া থাকতাম সে ছিল আসলামের বাড়ি। আসলামে এখন বাড়ি বিক্রি করে চলে গেছে, আসলামের বাড়ি ছিল। তো আসলামের ভিতরে পুলিশ গেছে, তো আসলামের বড় জিজ্ঞেস করতেছে যে আপনার বাসায় কি চামলি থাকে? কয় হ্যাঁ। ওর হাজবেন্ড কত জবাব করতে? কয় না ওর গলা তুই নিজে পার মারছে। তাহলে তো আমার কিছু হলো না, এখানে কেস হলো না, ওকে ধরতে পারলাম না।
কি সত্য ছিল?
হ্যাঁ, তো ওর মামলা মামলা এখন ভাই আমি কুত্তা পাগল হয়েছি, ওকে খুঁজতেছি মেলায় 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 খুঁজি খুঁজি খুঁজি। তো কিছু কিছু মানুষ আমি কই, বাবা আপনার তো মেয়ে আছে, আপনি কি চান আপনার মেয়ে মেলা মেলা ঘুরুক, কোনো একটা ছেলেকে খুঁজুক? কয় না। তখন আমি মোবাইল কিনি খুব কষ্ট করে, ইটা ভাঙি ভাই আমি, আমার লাইফে আমি কখন ইটা ভাঙিনি, এমন দিন গেছে ডেনে ময়লা টুকা আমি খাইছি, বিশ্বাস হয় আপনাদের? আমি মেয়ের ডেনে ময়লা টুকাই খাইছি, কে যদি বাসি ভাত ছাড়াইছে বাসি ভাত আমি খাইছি, কিন্তু কখনো টাকার লোভে কখনো কারো কাছে যাইনি। আমার লাইফে আমি কখনো পচা ভাত আমি খাইনি, এখন যেটা এখন যেটা আমি খাচ্ছি খুব ভালোবাসা আছি।
আপনি কি হারিয়ে ফেলেছেন? আপনি আপনি একটু রেস্ট নিন, আপনি কি বলতে কি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু সেই হারিয়ে ফেলেছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে।
সেদিন আমি একটা মোবাইল কিনি, তো মোবাইলের মাধ্যমে কিছু কিছু মানুষকে নাম্বার দেওয়া হয়, সেটা আপাতত হারাই গেছে, এখন নতুন যেটা চালাচ্ছি সেটা আপনারা জানেন। ওই নাম্বার দিয়ে আমি অনেক যোগাযোগ করছি, পাইনি।
নাম্বারগুলো আপনি মেলায় মেলায় দিতেন?
হ্যাঁ মেলায় মেলায় দিতাম, যে যে মেলায় থাকুক আমাকে একটু ফোন দিবেন।
আপনি তো অপরিচিত মানুষকে দিতেন, ওরা কিভাবে আপনার হাজবেন্ডকে চিনবে?
ওরা মেলা করতো যে একসাথে ছবি দেখাইছি।
আপনার হাজবেন্ড কি? ও আচ্ছা, ছবি দেখিয়ে দেখিয়ে ফোন নাম্বারগুলো দিয়ে আসতেন, আপনার নাম্বারটা দিয়ে আসতেন। আর আপনার হাজবেন্ড মেলাতে কি, উনি তো হাজবেন্ড ছিলেন না, এক ধরনের বন্ধু বলা যায়।
হ্যাঁ ফ্রেন্ড ছিল।
ফ্রেন্ড, ও কি করতো মেলাতে?
ও মেলাতে দোকানদারি করতো, ওই যে কানের দুল কসমেটিক
কসমেটিক্স গুলো বিক্রি করতো। আচ্ছা,
এক পর্যায়ে দেখা গেল যে এক লোক আমাকে ফোন দিল যে মা তুমি কই আসছো? তখন আমি আলমের বাসা কাজ নেই ভাই, আমার কর্মী, এখন আমি আলমের বাসা যাবৎ কাজ করতেছি, আমার ওইখানে থেকে আমার মেয়েকে খরচা দিচ্ছি, আমি নিজে চলতেছি।
আচ্ছা, আলম তো তখন বেঁচে ছিলেন
না? আলম তখন মেরে ফেলানো হয়েছিল।
আলমকে তখন মেরে ফেলানো হয়েছে অলরেডি। ওকে,
আলমের বাসায় থাকতাম, তো ওখান থেকে আমাকে একজনের নাম্বার দেবো, মা তুমি যেভাবে পারো নারায়ণগঞ্জে চলে যাও, নারায়ণগঞ্জের চাষারা ও দোকান করতেছে। ভাইয়া বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে যে আমার মানে নতুন একটা জন্মগ্রহণ করলাম আমি, ওকে পেয়ে পাইছি। তখন আমি জিন্স আর টি শার্ট পরে গেছি আর কেস পরে গেছি। আমার ছোটবেলা তো অভ্যাস ছেলেদের মতো চলাফেরা, এখনো ছেলেদের মতো চলাফেরা করি। গেছি, যাওয়ার পর মানে আমাকে দেখে থতপত খেয়েছে, শয়তান হাজির মানে বলতেছে শয়তান হাজির। পরে পায়ুপে পা উঠে বললাম কি ব্যাপার মোবাইল বন্ধ কেন? কয় তুমি এখান থেকে চলে যাও। কেন চলে যেতে বলছি? আমাকে তার নাম্বার দে। পর ওর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর ওই নাম্বার ওর সাথে আবার যোগাযোগ হয়, ও আবার ওর সাথে আমি মনে করেন টাকা পয়সা জমায় জমায় ওর এনে আমি হোটেলে যাই, ওর সাথে আবার ফিজিক্যাল করি। ওর সাথে ফিজিক্যাল করতে আমার খুব ভালো লাগতো, এই এতটুকু। আমার হাজবেন্ডের সাথে ভালো লাগতো না, ওর সাথে যতটুকু ভালো লাগতো। এক কথা দুই কথার পর ওর বউ জানাজানি হয়ে গেল, এই মেয়ে আবার তাকে ফোন দেয়, ও তো রাস্তার একটা মেয়ে, ব্যবস একটা গালাগালি করে আমাকে, তো আমি মাথার কিছু নিই না। তো যখন আমাকে ওখানকার ছেলেরা আমাকে মারধর করে পাগলায়, পাগলা অনেক মায়ের দর করে, মায়ের দর করার পর ওখান থেকে আমি এসে পড়ি, আমি মামলাও করি, জিটি করি, এখনো মামলাটা মানে আছে, কিন্তু এখন থেকে তাকে ধরা হয়নি, জাহাঙ্গীরকে ধরা হয়নি, ওখান থেকে পালাই গেছে। পালা যাওয়ার পর ভাইয়া আমি সিদ্ধান্ত নিই যে আমি এ পথে নেমে যাবো, যে বাচ্চার জন্য কিছু একটা করতে হবে আমার, এভাবে চলবে না। তো এক অনুষ্ঠানে আমি ডান্স করতেছি, তো ডান্স করার পর তো আমার যে আমার মূল ওস্তাদ তানুমালো সুমন, সে আবার নতুন নতুন মেয়ে পেলে ফিজিক্যাল করে, যেমন এখন বর্তমান হচ্ছে ডাইরেক্টররা যে কোনো একটা নতুন মেয়ে ঢুকাইতে গেলে তাকে একে দেখতে হবে।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা আমি জানলাম কিভাবে, আমি এবিসি তে গেছি,
এবিসি,
হ্যাঁ এবিসি তে, তো এখানকার ডাইরেক্টররা বলতেছে যে মেয়ে তো ছোট, এমনি পারবে না, এমনি এসব কাজ করতে পারবে না। আলাপাড়া মানুষটা বলতেছে একবার সুযোগ দেন দেখেন পারে কিনা। তো জীবনে ফার্স্ট যে আমি পথে নামার জন্য, যে আমার ভাইয়ের সাথে নিজের ইচ্ছে করেছিলাম আর আমার এই বন্ধুর সাথে, আর ওই যে 16 জন আমার সাথে যে করছে এটা হলো দুর্যোগস্থি, আর যেটা আমার ভাইয়ের সাথে করছে আমার নিজের ইচ্ছা ছিল, আর যে আমার বন্ধুর সাথে করছে সেটা আমার মনে গত ছিল,
ভাই মানে পালিত ভাই।
হ্যাঁ
ওকে।
তারপর কিটা ডাক্তার আমার সাথে করে, করার পর 2000 টাকাতে
বাংলা ছবির পরিচালক।
দেওয়ার পর বলতেছে মেয়ে তো ভালোই, তো ওকে সাইট যে ডান্স করার জন্য, তো ডান্সের ওস্তাদ আমাকে কন্ট্যাক্ট করে 1500 টাকা, কিন্তু আমাকে দেয় 500 টাকা নাচের জন্য, কিন্তু ভাই সেটা আমার হয় না। আমার ঘর ভাড়া 8,000 টাকা, আমার মেয়ের খরচ আছে 1,000 টাকা, আর আমার সংসার খরচ 500 টাকা, মাসে আমার 5,000 টাকা লাগে। কিন্তু সেটা আমার আসে না। এমন করতে করতে অনেক ছেলেদের সাথে আমি ফিজিক্যাল করি, ফিজিক্যাল করতে করতে একদিন অফার আসে আমাকে দুবাই নিয়ে যাবে।
মানে হচ্ছে আপনি ফুললি প্রস্টিটিউশনে চলে গেলেন এবং এটা হচ্ছে এই টাকা দিয়ে আপনার সংসার চলত।
আমার মেয়েকে দিয়ে আমি নিজে চলি।
এছাড়া আপনার কোনো রাস্তা ছিল না কাজকর্মের, আপনি বাধ্য হয়ে শেষমেশ যৌনকর্মী হিসেবেই নিজেকে নাম লেখালেন।
জি, কিন্তু আমি যে নিজে একটা সিগনেচার করে যে একটা সরকারি চাকরি করবো না গার্মেন্টসে ঢুকবো সেটা আমি জানি না। গার্মেন্টসে কে দিবে আমাকে চাকরি? আমি তো নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না। নিজের ইচ্ছেই তখন আমার মনে হলো একজন অফার আসলো যে আমাকে দুবাই নিয়ে যাবে। তার নাম ছিল আবার তাহের। যে লোকটা আমাকে পাঠাবে তার নাম ছিল আবার মোস্তফা।
ওকে,
তাহের আমার নাম্বারটা নিয়ে যাওয়ার পর এই নাম্বারটা দিল আপনার মোস্তফাকে, যে মোস্তফা এই মেয়েটার সাথে যোগাযোগ করো, মেয়েটা ভালোই আসছে, মেয়েটা চলবে তোমাদের এলাকাতে দুবাইতে নেওয়া যাওয়ার জন্য। মোস্তফাকে নাম্বারটা দেওয়ার পর মোস্তফা আমার সাথে যোগাযোগ করলো, তো মোস্তফা এক মেয়েকে ফোন দিল, ওনার নাম ছিল আবার তানিয়া। ওর আবার সব মেয়েদের সাথে মানে তানিয়া ফোন করে অনেক মেয়েদের বাইরে পাঠানো হয় দুবাই। বলতেছে তানিয়া যে মেয়েটা তো ভালোই, মেয়েটা তো সুন্দর, তো ওর সাথে আর কোনো মেয়ে নেই। তা আমি আবার ভাবলাম যে আর কোনো মেয়ে, একটা মেয়ে আমাকে আগে দুবাই পাঠানো হোক, তারপর আমার অন্য মেয়ের সাথে যোগাযোগ করা যাবে।
আপনাকে যে দুবাই পাঠাচ্ছে কি বলে দুবাই পাঠাচ্ছে আপনাকে?
নাচের বিষয়, অনেক চিজ পেয়ে যেত। মানে আমি বাড়ে কখনো ডান্স করিনি,
বাড়ে কখনো ডান্স করেনি, আর এই বিভিন্ন ফেস্টিভ যেগুলো উৎসব হতো সেখানে ডান্স করতেন। কি পরিমাণ টাকা পেতেন?
পেতাম বকিশ হিসেবে মনে করেন আমার 1,000 টাকার মতো পেতাম
আপনাদের কালচারটা কি, কিভাবে কাস্টমার জোগাড় করতেন এবং কি ধরনের কাস্টমারের সাথে মিশতেন?
মানে আমি ডান্স করতে গেলেই কেউ আমাকে পছন্দ করতো, নাম্বারে ফোন যোগাযোগ করতো, তুমি কি নাচে ফাঁকে ফাঁকে আর কিছু করো? হ্যাঁ, টাকা পেলে আমি সব জায়গায় যেতে রাজি আসছি, আমার টাকা দরকার। কত টাকা দরকার? আমি কারোর সাথে কন্টাক্ট করে যাই না।
না, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমরা এক ধরনের কলগাল দেখি যে যারা রাস্তায় দাঁড়ায়, হ্যাঁ, দাঁড়িয়ে কাস্টমার কালেক্ট করার চেষ্টা করে, আপনি কি ওই ওখানে কখনো যাননি?
ওখানে কখনো যাইনি।
তার মানে আপনাকে যেটা করতে হচ্ছে আপনার নাচ থেকে আপনার কাস্টমার গুলো আপনি জোগাড় করতেন। ওকে, তো এরকম করতে করতে আপনার এক সময় দুবাই যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হলো, আপনাকে বলা হলো যে আপনাকে দুবাইয়ে ডান্স করতে পাঠানো হবে, তাই তো? হ্যাঁ, তারপর
তো আমাকে মতিঝিল একটা হোটেল আসছে, ওই হোটেলে খুব মজে ভুনা খিচুড়ি বিক্রি করে, যেটা আপনারা বেশি পছন্দ করেন। তো আমাকে গ্রিল দিল, গ্রিল খেলাম, তো আমাকে কোল্ড ড্রিঙ্ক দিল,
কোল্ড ড্রিঙ্কস। ওকে,
কোল্ড ড্রিঙ্কের ভিতর কি ছিল না ছিল আমি জানি না, তো আমি তারপর ওটা বেশি পছন্দ করে খেলাম। খাওয়ার পর ভাইয়া আমি যেটা দেখলাম যে লোকটাকে 500 টাকার বান্ডিল গুনে গুনে দিচ্ছে মোস্তফাকে,
যে মোস্তফা আপনাকে এরকম যাওয়ার জন্য,
ওই মেয়েটা মোস্তফাকে টাকা দিল, ওই যে তানিয়া বেগম। তো তারা দেওয়ার পর আমাকে বাসে উঠালো। আমাকে মনে মনে বাস দিয়ে কো যাবে?
আপনি কোনো কিছু বলতে পারছিলেন না সময়টাতে?
আমি নিজে জানি না, আমি তখন কেমন হয়ে যাচ্ছে, আমার মাথা মুথা সব ঘুরে যাচ্ছে। তো বাসে উঠালো, বাসে উঠার পর এক বাসে তারেক বাসে আমাকে নিয়ে গেল। তো যেখানে আমাকে নিয়ে গেছে সেটা হলো আপনার শ্যামলী। শ্যামলীতে উঠাইয়া আমাকে নিয়ে গেল আপনার যেটা বেনাফুল।
ওকে,
বেনাফুল বাসস্থানে বেঁধে রাখছে, তো আমি তো কিছু করতে পারতেছি না। তো ঘুম নৌকার এইটা যে বাসটা যে উপরে যা পার হচ্ছে ভাইয়া, ঠান্ডা আমার পশম খায় দাঁড়ায় গেছে গা, ঠান্ডা যে একটা বাতাস আসতেছে, জানলাটা খোলা ছিল। তো উঠে থেকে কি আপু এটা কোথায়? কেন তুই তো এখন পেলিং আছিস? পেলিংই আমার কত সৌভাগ্য যে আমি পেলিং উঠতেছি, আমার অনেক লাইফ আমার যে ইয়ে আছে বা আমার শখ ছিল যে আমি পেলিং উঠবো, তাহলে আমি পেলিংই। তো আমার মাথা মতো তো কি খাওয়াইছে আমি নিজে জানি না। যখন আয়নাটা খুলে দেখি নদী, যে বেরি দেয় যে পার হয় না, ওটাকে কি বলে, বেরি নাকি?
আমি কখনো যাইনি ভাবে।
বেরিদা পার হওয়ার পর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখি গাছ আর গাছ। সকালবেলা আমার জ্ঞান ফিরছে, সুস্থ। আপু আমি যাবো দুবাইতে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপে বসে থাক। ওই মুহূর্তে শুয়ার হয়েছে, শোয়ার পর ভাইয়া কি করলো, আমার চুলগুলি কেটে ফেলে দিল
ওই বাসের মধ্যে।
হ্যাঁ, বাসের ভিতর চুলগুলি আমার কেটে ফেলে দিল, চুলগুলি এত খুলে ফেলিল আমার। খাওয়ার পর বাসের ভিতর আমার কাপড় চেঞ্জ,
বাসের মধ্যে কাপড় চেঞ্জ করে
আমার তো হুশ নেই। তো বেনাফুল বেনাফুল চিলিতে আসছে, ভাত যখন থামছে তখন বেনাফুল। পরে মনে মনে করি কি এইটি কি বেনাফুল, এই যে মানুষ যে পার হয় এটি কি সে বেনাফুল? তখন ভাইয়া মনে হচ্ছিল যে আমার লাইফে মনে আর কখন আমি বাংলাদেশ দেখতে পারবো না, আমি আর ঢাকা ফিরতে পারবো না, এটি মনে আমার জীবন আমার শেষ। তো মেয়েটা যখন ভিতরে ঢুকে এক সিএনজি থেকে আরেক সিএনজি, আরেক সিএনজি থেকে আরেক সিএনজি, ওখানে এটাই নিয়ম, বাংলাদেশে কিছু টাকা ওখানে দিয়ে যায়। ওখানে কিছু লোক আছে ওর পরিচিত, বলতেছে সুস্মিতা তুমি কি আসছো এখানে? হ্যাঁ, খুব ভালো তো, এটা মনে নয়া জিনিস নিয়ে এসছো, ভালো হচ্ছে, ছোট আছে চলবো, মানে আমার কথা বলতেছে। কোন ভাই আমার দুইটা চোখ দিয়ে, যে আমি ভাবছিলাম যে আমার মেয়ের মনে আমি আর দেখতে পারবো না, আমার জীবনে মনে আমার মেয়ের সাথে আর দেখা হবে না। তো যখন ওনারা আমাকে বর্ডার ক্রস করে, তখন বর্ডারের সামনে দুটা ছিল এই যে বিএসএফ আর্মিদের পোশাক পরানো,
বিএসএফ।
হ্যাঁ, বলতেছে ক্যা সুস্মিতা নয়া মাল হ্যায়, লড়কি তো বহুত ছোটা হ্যায়, পয়সা মিলেগা, লে যাও লে যাও। যখন ভাই আমি বর্ডার ক্রস করছি, যখন ঢুকছি, তখন বলতেছে এইটা ইন্ডিয়া, তোর লাইফ শেষ। আমি মনে হয় যে আমার লাইফে আমি কখনো বাংলাদেশ আমি দেখতে পারবো না, আমার মা কে দেখতে পারবো না, আমার দুইটা মেয়ে মেয়েকে দেখতে পারবো না। তো মেয়ে আমাকে একটা গাড়িতে উঠায়, হলুদ একটা গাড়ি কলকাতার।
আমি এখানে একটু থামাই আপনাকে, আপনি বললেন দুটো মেয়ে, আরেকটা মেয়ে কোনটা?
সেটা হলো আমি একটা বাচ্চা পেয়েছিলাম, সেটা আমি পরের প্রসঙ্গে বলি।
ওকে,
তো আমাকে হলুদ গাড়িতে উঠায় কলকাতা, কলকাতা শোনার কাছে যায়গি। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলা থেকে হিন্দি পারি, তো হিন্দি ছবি তো দেখি, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কলকাতা শোনার কাছে যায়গি, হ্যাঁ, হলুদ গাড়িতে আরেকটা গাড়ি ক্রস করলো। করার পর আমাকে নিয়ে গেল 94-এ কলকাতা সোনাগাছি,
কলকাতা সোনাগাছি 94-এ।
ওটা হলো মানে যে বাড়িটা, বাড়িটা নাম্বার 94।
ওকে, 94 নাম্বার বাড়ি।
হ্যাঁ, কিছু কিছু মেয়েরা দেখি বাইরে দাঁড়া আসছে, কিছু ছেলেদের টান আসছে, যেগুলো আছে পর আমি দেখতেছি আর অনুমান করতেছি, এটি মনে হয় যে টিভিতে দেখি, যে কলকাতা ছবি দেখি, যে এটাও মনে হয় এটা খারাপ জায়গা, আমার লাইফে আর কখনো বাংলাদেশ দেখা হবে না। তো এক পর্যায়ে আমাকে বাড়ি ভিতরে ঢুকালো, ঢুকার পর আমাকে গোসল উসুল করালো, শাড়ি পরাইলো, শাড়ি পরার পর যে বড় সর্দার নেই তার সামনে আমার নিয়ে গেল, যে আমাকে থাপ্পড় মেরে বলে নমস্তে কর, নমস্তে মাইজি, ইসকা নাম কি আহে? ইসকা নাম পূজা ঘোষ, আমার নাম পূজা ঘোষ রাখছে ইন্ডিয়াতে, আর ওই মেয়ের নাম হলো সুস্মিতা বোস।
ওকে, আসল নাম ছিল?
আসল নাম ছিল তানিয়া বেগম।
তানিয়া বেগম, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? উনি
বাংলাদেশে, উনি তাকে কি বলে এটাকে, যে বেরিয়েছে যে ইয়াবা, ইয়াবার ব্যবসা করত।
ওনার পরিবার কোথায় থাকে?
না, ওনার হাজবেন্ড নেই, উনি ইন্ডিয়াতে অনেক দিলে হাজবেন্ড মানে ই করছে, এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড, এক রাত্রে একটা করে হাজবেন্ড বানায়
ওনার কাজের সুবিধার্থে।
হ্যাঁ, কাজের সুবিধার্থে। ওনার একটা ছেলে আছে, কিন্তু এই ছেলেটা কার
এটা কেউ জানে না,
কেউ জানে না।
ওকে,
তারপরে আমাকে যে রুমে রাখা হলো, আমার একটা আলাদা রুম দিচ্ছে, তো ছোট ছোট স্কার্ট পরে মানে কি বলবো ভাইয়া, আমার লাইফে আমি এরকম কাপড় কখনো পরিনি, যেখানে আমি ডান্স করতাম চিন্তা করতাম যে আমি তো কখনো এরকম খোলামেলা ডান্স করিনি, আর কেউ আমাকে হাতও দেয়নি, তো এইসব কাপড় পরে আমি কিভাবে রাস্তা দাঁড়াবো? তো রাস্তাও না, বাড়ির ভিতরে প্রথম যে কাস্টমারটা আসলো, মেয়েদের দালাল, হ্যান্ডব্যাগ পরে, এই যে বাইক চালা না, হ্যান্ডব্যাগ পরে আসলো। তো বলতেছে সুস্মিতা যে দেখো বাবু, এ নয়া মাল, হ্যাঁ, इसको अभी तक कोई हाथ नहीं लगाया तो तुम सेट कर दो। कहा ठीक है, कितने रुपया? 550 में। 550 रुपया है, दे दो। तো 550 টাকা দিল। দেওয়ার পর ওই লোকটা আমার সাথে করলো, বাধ্যমূলক আমাকে করতে হচ্ছে ভাইয়া, কারণ এখন আমার দাম বাঁচাতে হবে। তো রাত্রে একটা কাস্টমার আসলো আর বললো কি নয় মাল কন হ্যাঁ নাম কে হয় পূজা হ্যাঁ ভেজ দো। রুমে গেলাম, যাওয়ার পর ওনার পাও ধরে বললাম যে ভাইয়া আমি ম্যারিড, আমার একটা বেবি আছে, আমার এই দিন আমি কই নেই হ্যাঁ বেটি কি ছাড়া।
This track was downloaded from fusionbd.com.
তো যেমনি হোক আমাকে বাংলাদেশে পৌঁছে দেন। তো আবার একটু কিছু কিছু বাংলা বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দেব। এইভাবে মানে হিন্দি তো বলতে পারে না, কলকাতা ভাষায়। তুমি কেন চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দেব। তো এক পর্যায়ে গেল কি মানে হ্যাঁ একদিন না আমি হ্যাঁ এক জন্মদিন পালন করি, মানে আমার তো জন্ম প্রথম নিজে জানি না। কাউকে বলে পয়লা বৈশাখ আমার জন্মদিন, কাউকে বলে জানুয়ারি মাসে আমার জন্মদিন, কাউকে বলে আমার 30 তারিখে জন্মদিন। তো ওখানে আমার 30 তারিখে যেমন 2011 আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তখন ছিল কালী পূজা। তো ওখানে বললাম যে আমার 30 তারিখে বার্থডে হ্যাঁ তুমি কি আওগি? তো ছিলেন নাম ছিল আবার পাবন, কাহা আওগি না তুমি শাদি করুঙ্গি। মনে মনে করি কি কেউ কি আর বিয়ে করবো খারাপ মেয়েদের, এমন আমার লাইফটা তাহলে সুন্দর হয়ে যেত যে খারাপ মেয়েদের যারা বিয়ে করে। তো আসছে, আসার পর সিঁদুর নিয়ে আসছে, মঙ্গলসূত্র নিয়ে আসছে, শাড়ি নিয়ে আসছে আমার জন্য।
কোন ছেলে? যে ছেলেটা আপনি পাথরে কান্নাকাটি করলেন? হ্যাঁ,
ও আমাকে বিয়ে করার জন্য
বিয়ে করতে চাই আপনাকে?
হ্যাঁ বিয়ে করতে চাই, বিয়ে করে মানে এই সব ব্যবসাতে নামানোর জন্য, ওদের এটা ব্যবসা।
বিয়ে করে ব্যবসাতে নামাবে ঠিক বুঝলাম না।
মানে ওখানে একটা নিয়ম হলো ইন্ডিয়াতে আপনার কলকাতাতে ভাইয়া আপনাকে বলি যে ছোট ছোট মেয়েদের এইসব পথে নামা যায়, যদি কাজ না করে তাহলে মারধর করে। আমি যেটি দেখে আসছি সেটা যদি আমি আমার হাতে মোবাইল ছিল না নাহলে ভিডিও করে আপনাকে দেখাতাম, ছোট ছোট পিচি পিচি মেয়েদের এসব কাজ করানো হয়।
এই প্রস্টিটিউশন?
হ্যাঁ।
তো বিয়ের সাথে এটা সম্পর্ক কি?
মানে বিয়ে করে ওদের লাইফে নিয়ে যাবে, ওরা আবার এই ব্যবসা নামাই দিবে।
মানে বৈধ একেবারে? বউ হিসেবে?
বউ হিসেবে, বউ কাজ করবে, স্বামীরা বসে খাবে।
ওকে।
যেমন তানিয়া বসে বসে কাজ করে, স্বামী খায়, তানিয়ার অনেকগুলি হাজবেন্ড, হিসাব নেই। এরকম প্রতি রাতে এরকম করে একটা করে কাস্টমার আসে, আমাকে পছন্দ করে, কেউ বিয়ে করতে চায়, কেউ আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে এখান থেকে মুক্তি করবে, কিন্তু কেউ পারে না। ওই তানিয়া বলতেছে প্যার করতি ও রান্ডি গো কই প্যার করতি হ্যাঁ এসে বলতি। তো যখন বললো যে ভাইয়া রান্ডি, তো আমি আবার সে বকা বুঝি না। তো ওই যে ঢাকার ভিতরে বকাবকি করতো মেয়েরা, তো এক পর্যায়ে দেখা গেল ওই ছেলেরা আসছে, আসার পর আমাকে টয়লেটে যে দেখা দিচ্ছে। তো দেখে দেখার পর আমাকে অনুগ্রহ করে ছেলে কাপড় নেই,
টয়লেটের ভিতরে ঢেকে রেখেছে কি?
তানিয়া, তানিয়া আমাকে ভিতরে আটকে রাখছে, কাউকে দেখতে দেবে না আমাকে। আটকে রাখছে, আটকে রাখার পর তো ছেলে জিজ্ঞেস করতেছে পূজা কাহা হ্যাঁ এক লড়কাকে সাথ ও ভাগ গিয়া, আমি নিয়ে আয়গি, ও ভাগ গিয়া বাংলাদেশ চলে গিয়া। আমি কিন্তু সব শুনতেছি বাথরুমে বসে বসে, তো আমি চিলেতেছি চিলেতেছি কি আমার ছিলাম শুনে না। তারপর যে দেখা গেলো কি বাইরে পুলিশ আসতেছে, পুলিশ আসার পর ভাইয়া আমি আবার কি করছি হাতে নিতে উন্নত আছে, আমি খুব মানে আমার জিদ প্রচন্ড রাগ, এত জিদ উঠলে মানে শরীর ঠান্ডা হয় না, এত রাগ। তো হাতে নিতে উন্নত আছে, আয়না মিলে ঘুষা মারছি, ঘুষা মারার পর আয়না বাইরে দিয়ে ছিটা পুলিশের মাথা পড়ছে। আমি বলছি যে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে এখানে দেখভাবে হোক আমাকে বাঁচাও। তো পুলিশ মনে গেছে যে আবি আবি রুম সে কই লড়কি আওয়াজ পেলে যে মুছে বাচ্চাও 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 কন হে লড়কি, আল্লাহ পরে বাথরুমে ছাপিয়েছে, বাথরুম খুলে দেয় পুরো অলুম, আমি এভাবে বসে দিচ্ছি দিলাম। তো বসার পর ওই লোকটা বলতেছে এ লড়কি মালকিন কন হে, আলাম বললাম যে ভাইয়া ওর লড়কি হ্যাঁ বাংলাদেশে, ইসকার নাম তানিয়া বেগম আয়া, ইসকার নাম সুস্মিতা হে ঠিক হ্যাঁ। পরে বললো যে তোমাকে কত টাকা থেকে নামছে, আমি বলছি 21,000 টাকা দিয়ে। তোমার ঢাকা কি কাজ আছে, বাংলাদেশে কি কাজ আছে? আমাদের কি বলতো জানেন, বেঙ্গুলি। এই লড়কি বেঙ্গুলি হ্যাঁ, কিতনি রুপিয়া মে খেতে লিয়া, 2100 রুপিয়া 21,000 মে, তুম কন কন হ্যাঁ? মেরে মানে বললো মেরে দুনিয়া মে কই নিয়ে হ্যাঁ, মেরে এক বেটি হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়ে আমার সব কিছু, আমার আপন বলতে কেউ নেই। তো ওনারা কি করলো আমাকে কাপড় পেঁচাইয়া থানায় নিয়ে গেলো, থানায় নিয়ে গেলো, মেয়েরও নিয়ে গেলো, ওই মেয়ের লগে যে ছেলেটা ছিল ওই ছেলেটাও নিয়ে গেলো, আর একটা মেয়ে ছিল বাংলাদেশের ওই মেয়েরও নিয়ে গেলো। ওই যে মেয়েটা নিয়ে গেছে মেয়ের নাম ছিল আবার কথা, কথা ছিল, ওই মেয়েটা মনে করেন বাংলাদেশে এত রুকালেতে মেয়েটাকে নিয়ে এসে এই অবস্থা করছে। তো
ওর কি ফ্যামিলি ছিল বাংলাদেশে?
হ্যাঁ, ওর সব ছিল।
কিভাবে নিয়ে আসলো?
ওকে চাকরির কথা বলে, কাজের উপর বাসা বাড়ির কাজের কথা বলে নিয়ে আসছে। আর সে মনে করেন এখন ওর বাল্য বছর হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে।
মানে ও যখন সাবালিকা হয়নি তখন থেকে ওকে রেখে এখন
এই কাজ করেছে।
পারভার্টনেস যে কত মারাত্মক হতে পারে বলার কোনো ভাষা নেই। কি মন্তব্য করবো খুঁজে পাচ্ছে না এবং ব্রেন কাজ করছে না। তারপর
তারপরে আপনার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে থানা ভিতরে টর্চার করতেছে মহিলাটা, যে রঞ্জি তোর লিগা আজকে আমার সবচেয়ে লাইফটা নষ্ট হইব। হ্যাঁ, তা নিয়ে আমাকে মারতেছে। আর ওই লোকটা আমার মারতেছে, ওই লোকটার নাম ছিল বাবু।
কোন লোকটা? এটা
ওই যে তানিয়ার হাজবেন্ড। ওটা কিন্তু ওর আসল হাজবেন্ড না, নকল। মানে টাকার জন্য ওকে রাখছে। তো তানিয়ার ওখান থেকে আমাদের মেডিকেল রিপোর্ট করাইলো। সকালবেলা আমাকে কোর্টে নিয়ে যাবে, দমদম কোর্টে। ওটা ছিল আপনার বারাসাত থানা, ইন্ডিয়ার এক নম্বরই বারাসাত থানা। তো ওখান থেকে নিয়ে গেল আমাদের মেডিকেল রিপোর্ট করাইলো। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি প্রেগনেন্ট? আমি কই না। তুমি কোন মাসে কি হয়েছিল? সব ভেঙে বলো। আমি বলছিলাম না আমি হই না, আমার শরীর বন্ধ আছে। পাঁচ বছরের জন্য আমি যেটা করছি যে আমার সন্তান হবে না, যে সবার সাথে তো এই কথা, পাঁচ বছরের জন্য আমার সন্তান হবে না, এটার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম। তো ওনাদের আবার বলিনি যে আমার কোনো রোগ নেই।
আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি যেই সন্তান বিরতিকরণ যে ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন, এটার পরে আপনি এক ধরনের ওয়ার্ড আছে ইংরেজিতে সেফ সেক্স বলে, যে নিরাপদ যৌন সম্পর্ক, আপনি নিশ্চয়ই জানেন এটা। এই যে আপনি যেটা বর্ণনা দিচ্ছেন, যে ধরনের কাস্টমারদের সাথে আপনি মিশতেন, তাদের সাথে কি আপনার সম্পর্কটা নিরাপদ ছিল? কারণ আপনি নিশ্চয়ই এইডস রোগের কথা জানেন, বিভিন্ন ধরনের রোগ হওয়ার সময়, কারণ একজন মানুষের শরীরে যদি এই অসুখগুলো থাকে তাহলে ওটার যে ভাইরাসটা আছে সেটা ফ্লুইড দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু একইভাবে আপনার শরীরে যদি সেটা থাকে, যারা আপনার সাথে কাজটা করছে, আপনার শরীরে ফ্লুইডটা তাদের শরীরে প্রবেশ করে, তাহলে তাদের ওই ভয়াবহ রোগটা হতে পারে।
না ভাই, আমি দেখা মানে মানুষকে যে ডাক্তারের যেটা, আমি কিছু দুই মাস আমি মিরপুর হাসপাতালে চাকরি করছিলাম নার্সে। তো ওনারা আমার কাজ দেখে অনেক সন্তুষ্ট হয়েছে, যে মেয়েটা তো ভালোই কাজ জানে, মেয়ে তো পড়ালেখা জানে, এত সুন্দর কাজ কিভাবে জানে, সুই কিভাবে দিতে হয় না দিতে হয়, এবং স্বামী স্ত্রী যে মিলেমিশে করে সেটা আমি কি করতে হয় সেটাও জানি। আমি ওটা ছাড়া ইউজ করি না।
মানে আপনি যে সম্পর্কটা ছিল আপনার সেটা নিরাপদ সম্পর্ক ছিল আপনার ধারণা মতে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি হলো ইন্ডিয়াতে?
তারপর আপনার ইন্ডিয়াতে ওখানে আমাদের নিয়ে গেল দমদম কোর্টে, বারাসাত কোর্টে নিয়ে গেল। বারাসাত কোর্টের থেকে কোর্টের ভিতরে আমার ইচ্ছা মতো মারতেছে।
কোর্টের পুলিশ কি করছে তাহলে?
না না, আমরা যে গারো চোরটা
এক গারোদের মধ্যে সবগুলোকে রেখেছে। ওকে,
গারো দেবীকে আছে। তো গারো দেবী আমাকে লাচ্ছে থাকছে করতেছে। পরে বলছে আমার কি দোষ, তোমরা কেন আমাকে বাংলাদেশে নিয়ে আসছো? আমি তো বাংলাদেশে তো আমি যেতেছিলাম দুবাইতে, কিন্তু তোমরা যে এখানে আমাকে বিক্রি করে ফেলবে সেটা তো আমি জানি না। তো এমন করতে 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 আমাকে নিয়ে গেল কোথায়, আমরা সবাই মিলে গেলাম দমদম জেলখানায়। আটটা মাস ধরে আমি জেল খাটছি, আমার লাইফে আমি কখনো জেলখানা দেখিনি। এখানে আমি যা কাঁদছি আর খালি বলছি আল্লাহ, আমি যদি কোনো ভালো কিছু করে থাকি তো আমাকে জেলতে মুক্তি করে দিও, আমি যদি কারো উপকার করে থাকি তো উপকার প্রতিদান আমাকে দিও, আমি কারো ক্ষতি করিনি, মানুষ আমাকে ক্ষতি করছে। আটটা মাস জেল খাটছি ওখানকার এক জেলারকে, জেলারকে আমি বলছি বাবা মেরে তো এই দুনিয়া মে কই নেই, মানে আপকো বাবা বলা তো আপকো কুছ মাইটে লাগা কয় নেই, তোমার হাজবেন্ড নেই, মানে উনি আমাকে বাংলা বলতেছে, আমি বলতেছি আমি কই না আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড মারা গেছে, ওনার কাছে বলছি যে মারা গেছে। এখন যেটা মানুষের কাছে বলি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওর সাথে আমার কোনো রিলেশন নেই, মারা গেছে, আমার একটা মেয়ে আছে, আমার আব্বু আম্মু কেউ নেই। কে বলছে তোমার কেউ নেই? আমি আছি না, আমি তোমার বাবা না, সমস্যা নেই, চিন্তা করো না। তো ভাই ওখানে দুবলা কাটতাম, বাথরুম গোসলখানা দিতাম, সবার কাপড় চোপড় দিয়ে দিতাম। তো কিছু জেলার আমাকে টাকা দিত, কোকেন্ট কাগজে কোকেন্ট দিত, তো বাইরে গেলে এটা আবার টাকা হয়ে যেত। তো ওটা দিয়ে পাঁচ টাকা দা পাউটা কিনে খেতাম, পাঁচ টাকা দা দুধ কিনে খেতাম। এখনো পাঁচ টাকা প্যাকেট দুধ এক পাঁচ টাকা করে দিন। তো যখন লিলিস পেয়েছি, ওই লোক ওরা সবাই লিলিস পেয়েছে, যে তুমি তো আজকে লিলিস পেয়ে গেছো গা। তো ভাইয়া যখন লিলিস পেয়েছি আমার মনে হয় লাইফে যে প্রথম কেউ আমাকে আদর করতেছে, বুকে টেনে কান্না করতেছে, একটা সন্তানকে কিভাবে আদর করে সে আদরটা সেদিন আমি পাইছি। যে মা তুমি কখনো যদি আমার কথা মনে করো তো কলকাতায় এসো, আমি তোমাকে সাহায্য করব। যে তোমার তো মা নেই, বাবা নেই, আমি তোমাকে আজকে সব। ওই লোকটা আমাকে বলল।
ভদ্রলোকের নাম কি ছিল?
ভদ্রলোকের নাম ছিল আপনার মনে নেই আমার। উনি আমাকে অনেক আদর করছে, যেখানে আমি আমাকে চেক দিচ্ছে। কিন্তু কিছু কিছু মেয়েরা দেখতাম পুলিশদের সাথে যা ই করতো, কিছু কিছু মেয়েরা আবার দেখতাম ওখানে পিকনিক হয়ে যেত, কিছু কিছু মেয়েরা ওখানে বাচ্চা হয়ে যেত।
বাচ্চাগুলো কি হতো?
বাচ্চাগুলো ওখানে দিয়ে দিত, যেখানে দিয়ে দিত মানুষদের। কিন্তু কার বাচ্চা, কিসের বাচ্চা কেউ জানতো না। তো মনে হতো, ভয় লাগতো যে আমার কি এরকম হবে, এরকম কি আমার সাথেও করবে। পরে যখন ওই জেলারটা বলে যে তোমার সাথে কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না।
উনি জেলার ছিলেন ওখানে?
হ্যাঁ, ওখানকার জেলার ছিল। তো ওখানকার সবাই আমাকে আদর করছে ভাইয়া। আমি কিছু ওই যে হাসির কথা কি, কিছু বাচ্চাদের কান্না করতে পারি, তারপর কুকুরদের ডাক দিতে পারি, তারপরে ছাগলদের ডাক দিতে পারি। তো ওনারা আমাকে আবার ভালোবাসতো এরকম।
এগুলো শুনে শুনে ওনারা ভালোবাসতো?
হ্যাঁ, ওনাদের মানে মন জয় করতাম। তারপরে দুবলা কাটতাম, গাছ বুনতাম, গাছে পানি ডালতাম। তারপরে যারা বুড়ো তাদের গোসল করে দিতাম, আমি নিজে ডইলা গোসল করে দিতাম। একদিন দিত মাছ, একদিন দিত ডিম, একদিন দিত আপনার মাংস। আবার ওখানে আমরা রান্না করে খেতাম। রুটি দিত ভাইয়া, রুটি মিলো মেডিসিন, সব খাবার দিত মেডিসিন। কেন দিত, কিসের জন্য দিত জানতাম না। পরে জানতাম যে এটা সেক্সের জন্য,
মানে সেক্স ডিমান্ডটাকে ডিক্রিজ করার জন্য।
তো যখন আমি লিলিস পাইছি, জেলাটা আমাকে ধরে অনেক কান্না করলো, যে বললো যে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে বলো, আমি তোমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবো আমার কাছে রাখার জন্য। কিন্তু ভাই আমি আর যেতে চাই না। তখন এখান থেকে লিলিস পাইছি, ওই মহিলাটা যে তানিয়া বেগম, সে আমাকে বলে তোকে তো বাংলাদেশে পাঠানো হবে না, তো কিডনি বেচবো, চোখ বেচবো, তারপরে টাকা ঋণ শোধ করবো। আমি যখন শুনি যে আমার কিডনি বিক্রি করা হবে, চোখ উঠানো হবে, তখন আমি ভাবি যে আল্লাহ, আমার মনে হয় লাইফে মনে আমার মেয়েকে আর দেখতে পাবো না চোখ দিয়ে। আমার মেয়েকে মনে হাত দিয়ে আমি আদর করতে পারবো না। তখন দৌড় পেরে হাওড়া ব্রিজ আসছে না, ওখানে চলে যাই। তখন গিরি গিরি শীত, বৃষ্টি পড়তেছে, শোলে কাপড় নাই, এভাবে কোকড়া একান্ত আসছে। তো যেদিন আমরা ছাড়া পাই, ওদিন ওই লোকটা ছাড়া পায়। ঠিক আছে, আমি আমার টিপসে এখনো মানে দেখাচ্ছি। তো বলতেছে মানে বাংলা কথা বলতেছে, এই মেয়ে তুমি কান্দছো কেন? আমি কই ভাইয়া, একটা রাতকে আপনার বাসা আমাকে রাখবেন, খুব বিপদ, আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব? যদি কেউ আমাকে মেরে ফেলে, কেউ যদি আমাকে নিয়ে বিক্রি করে ফেলে। আবার তুমি কি জেলে থেকে ছাড়া পাইছো? আমি হ্যাঁ ভাই, যে আমার হাতে টিপস হয়ে আসছে, আমি জেলে থেকে ছাড়া পাইছি। আমিও তো আজকে জেলে থেকে ছাড়া পাইছি। ওর নাম ছিল আবার আশিক। ও আবার বলতেছে যে চলো আমার বাসায়। তো ভাইয়া, ওর রুম দেখে আমার লাইফে আমি এত বড় রুম দেখিনি। এই যে রুমটা আমার জন্য, আর পাশের রুমটা হলো ওর। কিন্তু ও যে আমার গায়ে হাত দিবে এটা পর্যন্ত করেনি, বোনের চেয়ে বেশি দেখছে। বাংলাদেশের রান্না করে যে খাওয়াইছি ভাইয়া, ওর লাভার সাথে আমাকে কথা বলাইছে। ওর লাভার বলতেছে যে বোন তুমি চিন্তা করো না, ও তোমাকে যেভাবে হোক পৌঁছে দিবে বাংলাদেশ, তুমি বাংলাদেশ চলে যেও। এখানে থাকলে কোনো একটা বড্ড মেয়ে এখানে থাকলে খারাপ হয়ে যাবে। তো ভাইয়া, একটা নাম্বার ছিল আমার, কার নাম্বার ছিল জানেন? আমার উস্তাদের নাম্বার।
কোন উস্তাদ? নাচের উস্তাদ?
হ্যাঁ, নাম হলো সুমন।
হ্যাঁ,
ওনার নাম্বারটা মনে ছিল, আমার কারো নাম্বার মনে ছিল না। উস্তাদের সাথে কথা বললাম।
এই উস্তাদ যেও আপনাকে শারীরিক সম্পর্ক থেকে বাদ দেয়নি?
না, উনি আমার সাথে কিছু করেনি।
কিছু করেনি?
না, উনি আমাকে বোনের মতো দেখছে।
ওকে,
এখনো সেটা দেখে। ফোন দিলাম, উস্তাদ আমার জন্য কান্দা দিচ্ছে যে তুই কবে আসবি বাংলাদেশে। উস্তাদ আপনি যেমনি পারেন আমার জন্য কিছু টাকা পাঠান। কয় টাকা তো এখান থেকে পাঠানো যাবে না, তুই এক কাম কর, ওনারকে বল তোকে টাকা দেওয়ার জন্য। তো যাকে আমি ভাইয়া বলছি, উনি আমাকে 16,000 টাকা দিচ্ছে।
16,000 টাকা?
হ্যাঁ, 16,000 টাকা দিচ্ছে, সব ইন্ডিয়ার টাকা। তো আমি তো ইন্ডিয়ার টাকা কত ভাঙিলে কত হয় আমি সেটা জানি না। দেওয়ার পর বলতেছে এক মহিলার সাথে যাবা, উনি তোমাকে ওনার বাসায় জানার সামনের দিকে তোমাকে ওখানে পৌঁছে দিবে। বর্ডার ক্রস করতে পারতেছি না, বর্ডার মিলে ব্যবসার সব ই দেখানো হয়েছে। ব্যবসার কি জানি কথা,
বিএসএফ?
হ্যাঁ, বিএসএফ রা খারানো। তো বিএসএফ রা খারানো, তো উনি বলতেছে যে তুমি তো হিন্দি কথা পারো, তোমাকে জিজ্ঞেস করলে তুমি উত্তর দিও। আমি ঠিক আছে। তো খালি বাবার লোকনাথের নাম নিচ্ছি, আমি লোকনাথের খুব ভক্ত। তো
বাবা লোকনাথ?
হ্যাঁ।
আপনি জানেন না আপনি হিন্দু না মুসলিম?
না, নিজেও জানি না।
ওকে,
আমি এখনো যে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা মিলে শরীর হই, ডান্স করি, পূজা করি। কালী পূজা আমি যোগান দিই, সবাই বলে যে তুমি কি হিন্দু, তুমি তো মুসলমানরা কখনো তো উরুলু করতে পারে না, তুমি কেন করো?
আপনি ওটা করেন, আপনি মুসলিম রীতি নীতিগুলো সেগুলোও পালন করেন? আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দিস ইজ লাইফ স্টোরি এবং আনবিলিভেবল, কিন্তু এটাই সত্য, চরম সত্য। আজকে যে আমার সঙ্গে রয়েছে এই মেয়েটির শেষ পরিচয় এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনি সেটা জানবেন আর একটা ছোট্ট বিরতির পর। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবং আমার জীবনে আমি বলতে পারি 70-এর অধিক হ্যালো 8920-তে গল্প প্রচারিত হয়েছে, কিন্তু আমার পায়ের একেবারে গোড়া থেকে শুরু করে হাতের আগ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটি রোমকূপ শিউরে উঠেছে। ও মানে যত মোমেন্ট যেসব জায়গায় গল্পগুলো বলছে, আই এম রিয়েলি আনকন্ট্রোল, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যে আমার কি বলা উচিত এবং কিভাবে সামনের দিকে যাবো বা গল্পগুলো সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা চামেলির কাছ থেকে আরো শুনবো। কে এই চামেলি আমরা জানি না, আমরা হ্যালো 8920 শেষে উত্তর দিতে পারবো না বা আদৌ পারবো কি পারবো না আমরা জানি না যে চামেলির আত্মপরিচয় কি। এবং আপনারা হিন্দিতে একটা ছবি নিশ্চয়ই দেখেছিলেন, কারিনা কাপুর সেখানে অভিনয় করেছিল, চামেলি ছবিটার নাম। সেই চামেলির জীবনের গল্প আর বাংলাদেশের এই চামেলি, বাস্তব চামেলি, হিন্দি সিনেমাকেও হার মানায়, শুধু এটুকুই বলার আছে। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। আপনারা আমাদেরকে লিখতে পারেন, বলতে পারেন, আপনারা চামেলিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে আজকে সবাই মেম্বার হয়ে গিয়ে চামেলির সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য, চামেলিকে নিয়ে কিছু বলার জন্য, এবং চামেলিকে যদি আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো কিছু করতে চান, কোনো হেল্প করতে চান, যে কোনো ধরনের হেল্প, দ্যাট উইল বি ট্রেমেন্ডাসলি অসম পারফরমেন্স ফ্রম হ্যালো 8920। এবং আমি প্রাউডলি বলতে পারি হ্যালো 8920 এর মেম্বাররা এটা আজকে এটা করবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা আরজি কেবিয়া নামেও পেজটা খোঁজ করতে পারেন, আরজি স্পেস KEBRIA। আমি আবারও বলছি আরজি স্পেস KEBRIA। আপনি ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরছি চামেলিকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আরজি কেবিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর রয়েছে হ্যালো 8920 টিম মেম্বার শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। প্রিয় শ্রোতা, আজকে চামেলি তার জীবনের গল্প বলছে, চামেলিকে দেখতে চাইলে চলে আসতে পারেন, চামেলির বেশ কয়েকটি ছবি আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি। এবং একই সাথে চামেলি যে গল্পটা বলছে সেটার প্রাসঙ্গিক ডকুমেন্টস যদি কিছু থেকে থাকে গল্পের শেষ পর্যন্ত, আমরা সেই ডকুমেন্টস গুলো আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চামেলির সাথে থাকতে পারবেন এবং আমাদের যারা টিম মেম্বার রয়েছে তাদের সঙ্গে থাকতে পারবেন, এবং সর্বোপরি আপনি হ্যালো 8920 সঙ্গে থাকতে পারবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা চামেলির কাছে আবারও ফিরে যেতে চাই। চামেলি, যেখানটায় আপনি ছিলেন যে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরছেন ঠিক এই মোমেন্টের, ওকে, তারপর কি হলো?
তো উনি আমাকে 16,000 টাকা দিল। তো 16,000 টাকা দিয়ে বললো যে একটা মহিলা আসছে আমার বাসায় কাজ করে, তো তুমি ওর সাথে যোগাযোগ করো। ওই মহিলাকে ফোন দেওয়া আনাইছে, তো আনার পর বলল যে মাসি ওকে যেভাবে পারো বাংলাদেশে পৌঁছে দাও। তো বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য বলতেছে ওর কাছে কি আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি ও যেতে পারবে। তো যাওয়ার পর মাসি তার বাসায় নিয়ে গেল। তো আমার একটা বার চুরি অভ্যাস ছিল ভাইয়া, মাসি ছেলের বউকে আমি আবার দিয়ে দিলাম যে বৌদি এটা আপনি রেখে দেন কাজে দিবে, আপনি সিঁদুর সিঁদুর রাখলে কপালে দিতে পারবেন, এটা রেখে দেন। কই কই পাইছো, আমি যেখানে পাই আপনাকে আমি গিফট করছি এটা রেখে দেন। রেখে দেওয়ার পর আমাকে পুরান কতরি কাপড় চোপড় দিল। তো আমি তো এগুলি পরার অভ্যস্ত নই, যে ছিঁড়া ফাড়ার কাপড় আগে যেটা পরছি এখন তো সেটা পরবো না আমি, তো ওইটা আমি গাঁঠি বিন্দে নিয়ে আসছি। তো জেলখানা যে আমি ছিলাম, জেলখানা বসে যে একটা খেতা সিলি করছিলাম, এই খেতাটাও আমি লগে করে নিয়ে আসছি। আমাকে নিয়ে গেল কোথায়, বর্ডার। বর্ডার যখন আমি ভিতরে ঢুকলাম, তো বিএসএফ জিজ্ঞেস করতেছে, এলার কি কাজ আওগি? মানে বলল, মেরে এক দিদি একটি এই অপার ও প্রেগনেন্ট হ্যাঁ, উসকো পাস যায়েঙ্গে। কাহ পার তেরা দিদি? আমাকে উদার, নাম কিয়া হ্যাঁ? আমি দিদি কে নাম পূজা হ্যাঁ। তোমার নাম কিয়া? মেনে বলল, মেরা নাম তানিয়া হ্যাঁ। মানে ওই নামটা প্রকাশ করলাম। তো প্রকাশ করার পর কয়, ঠিক আছে যাও। তো গেলাম, যাওয়ার পর ওখানে এক রাত ছিলাম। জীবাস আমাকে মানে পার করবে, উনি আবার বাংলাদেশের মেয়েদের পার করে মহিলাটা, ওনার বাসা ছিলাম। উনি আমাকে গাছে থেকে কিছু সফেদা পেরে দিল। রাত্রে ওনার আবার কালী পূজা মেয়েদের ডান্স করতেছে, তো আমার আবার ডান্স করার মুভটি এসে পড়েছে। তো ওখানে বসে আমি আবার ডান্স করতেছি, তো বলতেছে, তুমি কি ডান্স করে পারো? আমি কি, না না আমি ডান্স করবো না। কই তো করো? তো একটুখানি ডান্স করার পর দেখি দুনিয়ার টাকা পড়তেছে, ওখান থেকে টাকা পড়তো, ওইখান থেকে টাকা পড়তেছে, তো সবটি টাকা ও মহিলাকে নিয়ে নিল। নেওয়ার পর আমার কাছে যে আবার বাংতি কিছু টাকা ছিল, সেটা ছিল আপনার 510 টাকা। এই টাকা এখন আমার বাসায় আছে, ইন্ডিয়ার টাকা, আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। এটা আনার তো আমার মনে ছিল না যে আমি নিয়ে আসবো। তো জিজ্ঞেস করলো যে তুমি বাংলাদেশে যে আমার কে ভুলে যাবা? তুই না কয়, ঠিক আছে আমাকে ফোন দিও। নৌকা আসলো ভাইয়া, একটা বাংলাদেশে পতাকা লাগানো নৌকা আসলো। তো ভাইয়া আমি ভাবছিলাম যে মাটি চোরা বালুর ভিতর যে গাড়িটা যাবো সেটা আমি জানি না, মাটি ওই যে সাতক্ষীরা জেলা এই যে বর্ডার, এই যে ইন্ডিয়াটা, আর মাঝখানে চোরাবালি নদী। আমি একটা করে পাড়া দিবি আর গাইরা যাই, একটা করে পাড়া দিয়ে আর গাইরা যাই। আমি ভাবছিলাম যে এটাই মনে আমার লাস্ট চান্স, যদি বাঁচতে তো বাঁচবো, নাহলে মরলে তো মরবো। তো বলতেছে, তাঁতিরা আসো এখানে বিএসএফ দেখলে গুলি করে মানুষ মেয়েরা ফেলায়, আর সুন্দর সুন্দর মেয়েগুলো দেখলে উঠায় নিয়ে যায় বিএসএফরা। একটা কথা কি ভাইয়া, যেটা বলা হয়নি সেটা স্টেজে বলাটা দরকার, ওখানে যদি কোনো সুন্দর মেয়ে দেখে তারা ধরে ধরে নিয়ে মানে কি করতে পারে সেটা তো বুঝতে পারছেনি, করার পর মেরা ফেলায়
বিএসএফ।
হ্যাঁ, বিএসএফ মেরা ফেলায়। তো জঙ্গল আর জঙ্গল, তো ওনারা আমাকে একটা বাস দিল, বাস দেওয়ার পর আমি বাস ধরে তো বাসটা ধরে ধরে নৌকাতে আসো। তো নৌকাতে উঠলাম, তো সম্পূর্ণ পোশাক নিজে এত বেড়ে গেছিলাম,
গলা পর্যন্ত
গেড়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি মনে মাটিতে মরে যাবো, মাটিতে আমার মনে চাপা। তো যাই হোক, আল্লাহ কাছে দোয়া করতেছি, তো আমি গেলাম, তো আমাকে নৌকা উঠালো, উঠালার পর হাত পা দিয়েছি, তারপর তোমার কাছে টাকা আছে? আমাকে হ্যাঁ আছে। পরে সবটি টাকা নিয়ে নিল দালালে, ওই বাংলাদেশের দালালে। আমি কি, আমি কি বাংলাদেশ আসবো না? এইটাই তো বাংলাদেশ, তুমি এখন সাতক্ষীরা জেলা আসছো, চিন্তা করো কেন, তোমাকে রাত্রি মেয়ে দিয়ে পৌঁছে দিব। তো ওই মহিলার ঘরে গেলাম, যাওয়ার পর কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমাকে বলে, তুমি রান্না বান্না করতেছো? আমাকে হ্যাঁ। তো ভর্তা বানাইলাম, অনেক পদের ভর্তা বানাই দিলাম, বউয়া রান্না করে দিলাম। ওনারা আমার খাবার খেয়ে বললো, না তোমার হাতে রান্না অনেক ভালো, তো আমাদের এখানে থেকে যাও। আমাকে, না আমি থাকবো না।
বউয়া যেন কোথায় রান্না করে, এটা কোন এলাকার খাবার?
এটা ঢাকায়, পুরান ঢাকায়,
পুরান ঢাকার খাবার। ওকে,
তো আমার খাতিম যাওয়ার একটা ছিল মাংলসুত, যে ইন্ডিয়াতে যেটা বলে মাংলসুত, যেটা বলে এটা আমরা বলি চেন। তো চেনের ভিতরে যে এত স্বর্ণ ছিল, আমি আবার জানি, আমি তো স্বর্ণ চিনি না, আমার লাইফে আমি কখন স্বর্ণ পড়িনি। এই যে আমার নাকি চুঙ্গিটা দেখতেছেন বর্তমানে, সেটা হলো আমার মানে ফ্রেন্ড গিফট করছিল, বলছে এটা সবসময় নাকে রাখবা, সবাই যেমন বলে যে তোমার বিয়ে হয়ে গেছে, বর্তমানে তোমার হার্ট অ্যাটাক আছে, এটা বলবা। তো আমি স্বর্ণ চিনি না, তো ওনাকে আমি দিলাম যে এটা আপনি রেখে দেন।
এটা আপনি কোথা থেকে কিনেছিলেন না কেউ আপনাকে দিয়েছিল?
ওখান থেকে আমি চুরি করছিলাম,
ওর বাসা থেকে আপনি মঙ্গলসূত্র চুরি করেছিলেন। ওর অনেস্টিটাই এখানে একটা মূল কথা, ও যা করেছে ও তাই বলছে, এবং ওর লাইফে যা হয়েছে সেটাই ও বলছে। ওকে হ্যাঁ, তারপর?
তারপরে কিছু চকলেটও চুরি করছি, সাবান চুরি করছি, যেমন লাগছে আমি বিদেশি সাবান কখনো গোসল করিনি আর বিদেশি চকলেটও খাইনি। তো বিস্কুট ওখানে 5 টাকা প্যাকেট। তো আমার কাছে কিছু ভাঙ্কি টাকা ছিল, আমি কাছে কিছু সাবান কিনে নিয়ে যাব, শ্যাম্পু কিনে নিয়ে যাব। তো কেনাকাটা করছি, ওই লোকটা আমাকে বললো যে, বোন তোমার কাছে যা টাকা আছে বাংলাদেশে ইন্ডিয়ার টাকা আমাকে দিয়ে দাও। আমাকে তো আমার বাংলাদেশে টাকা দেবেন না, কেন তোমার তো আমি গাড়িতে উঠে দিচ্ছে, মাংনা গাড়িতে। তো আমাকে ব্যাগ দিয়ে রাত্রে 9:30 আমাকে নিয়ে বাস স্ট্যান্ডে গেল, একটা লাল একটা চাদর দিস ওনারা। আমাকে বলতেছে, বোন লাইফে কোনোদিন যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তো আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে আবার ইন্ডিয়াতে একটা চাকরি দিব। তখন ভাইয়া ইন্ডিয়াতে যখন আমি আসে বসে, এখন তো আবার যাওয়ার ইচ্ছা আছে আমার, আপনারই বলেন।
আপনি বলেন, আপনার ফিলিংসটা যেটা হচ্ছে আপনি সেটাই বলেন।
ওনারা আমাকে বাসে উঠে দিল, কিছু কাপড় চোপড় দিল, ওনারা আবার বাংলাদেশে একটা ব্যাগ দিচ্ছে। তো বলতেছে, তোমাকে কোন জায়গায় নামা দিলে তোমার সুবিধা হবে? আমি ভাই একটা জায়গায় চিনি, ছিল শ্যামলী বাস স্ট্যান্ড,
শ্যামলী আসলে কলকাতাতে বাস যায় শ্যামলী থেকে, সেই জন্য আপনি বারবার হয়তো শ্যামলী বাস স্ট্যান্ডের কথা বলছেন। হ্যাঁ,
যেখান থেকে প্রথম আমাকে যখন নিয়ে বিক্রি করা হয়েছিল সেখানে শ্যামলী,
ওকে,
ওখানে নামা দিলে আমি সব কিনতে পারবো। তো ভাইয়া গাড়ির ভিতরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো দেখি কি ওস্তাদকে ফোন দিছে, ওস্তাদ আপনারা পার্টি আয়োজন করেন, আমি আস্তে আসছি, দোয়া করেন, এবার মনে বাংলাদেশে আমি পৌঁছে গেছি। তো ওস্তাদ তো চিঠি পেরা কান্দন, তো আমার নানির কাছে দিছে ফোন, নানি ও কান্দন যে তুই তাঁতি যায় বোন, তাঁতি যায়। শ্যামলী নামার আগে কিছু বেশি যে আমার গাড়ি চেক করতেছে, হ্যাঁ, তো বলতে এলার কি কাজ চাই, মানে বলো মেরে কাজিন রেতা হ্যাঁ ইয়া পর কলকাতা মে উসকে বেবি হওয়া, মানে বেবি কাশ্মীর গিয়া থা, তো কাহা যাওগি, জাকেলি মন্দির উসমে মেরা ঘর হ্যাঁ উস পর যায়েঙ্গে, তুমি হিন্দু হো, আমি হ্যাঁ। পরে ব্যাগ চেক করলো, ব্যাগ চেক করে কিছু পাইনি, শুধু পেয়েছিল কিছু বিস্কিট চানাচুর আর সাবান। এরপর আবার একটা চেক করছে, ওখানেও একই প্রশ্ন, একই আমার চেক। যখন আমি ভাইয়া শ্যামলী নামছি, যখন আমি বাংলাদেশের মাটিটা পাড়া দিচ্ছি, মনে হচ্ছে যে আমার নতুন আমি জন্মগ্রহণ করলাম, যে কেমন যে ভিতরে লাগতেছে যে বুঝাতে পারবো না।
আট মাস পর এবং আপনার ভিতরে,
আমি কখনো ভাবতে পারিনি যে বাংলাদেশ আমি আবার দেখতে পারবো, যে সবাইকে দেখতে পারবো। তো আমার ওস্তাদকে ধরে আমি কান্না করছি যে ভাই আমি আইসা পড়ছি, ভাই আমি আর যাব না। আমার বাবা আমাকে বললো যে কে লেগে গেছো, তুই কে লেগে, আমার ওস্তাদ আমার ধরে কান্না দিচ্ছে। তো ওস্তাদকে বললাম, ওস্তাদ 150 টাকা গাড়ি ভাড়া শ্যামলী থেকে আসতে আপনি দেন, ওনার পরে দিচ্ছে। দেওয়ার পর গলির ভিতরে গেছি, গলির ভিতরে যাওয়ার পর আমার মেয়ে আমার ইশুনে দৌড় পেরে আসছে, আমার মেয়ে আমাকে ধরে বলতেছে, আম্মু তুমি কই গেছিলে, আম্মু তোমাকে ছাড়া আমার ভালো লাগে নাই, তুমি কোথায় গেছিলে আম্মু, আমার একটু পকেটে না না মা। আমার মেয়ে চিৎকার করে আমাকে ধরে কান্না। এরপর আমার এলাকার সবাই আমাকে বললো, এক চামেলি তল্লাই একটা ঘটনা ঘটে গেছে, তুই আর বিদের যাওয়ার নাম নিস না, ওর পর তো আমি কানে দোষান বিদের যাব না। এরপর আমার নানি আমাকে ধরে, আমার যে খালা ছোট খালা, আমার নানির ছোট মেয়ে নাম হলো রাজু, উনি আমার জন্য অনেক দোয়া করছে আল্লাহর কাছে, করে উনি যেন ভালো থাকে।
কবে নাগাদ আপনি দেশে ফিরলেন, মনে আছে আজকে কতদিন আগে?
আমার খেয়াল নেই।
প্রিয় শ্রোতা, পুরো গল্প জুড়ে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে দিন মাস ক্ষণ কাল এসবে হিসেব ও জানে না, ও শুধু একটা বিষয় জানে, ওর মেয়ের বয়স এখন 11 বছর, তাও কেউ একজন বলে দিয়েছিল বলেই এই হিসাবটা ও জানে। অদ্ভুত একটা ব্যাপার হলো, সারাটা জীবন ধরেই ও এই দিন মাস ক্ষণের হিসেবটা রাখেনি, নিজের জীবনের বয়স কত দিনের কত মাসের কত বছরের জানে না, কোথা থেকে এসছে তাও জানে না, কোথায় যাবে সেটা কি জানে, চলুন দেখা যাক। তারপর
ঢাকা এসে আবার সেই আগের কাজ শুরু করি, ডান্স করি, ডান্সে ফাঁকে ফাঁকে ছেলেদের সাথে ফিজিক্যাল করি, মেয়ের এটা কিনে দিই ওটা কিনে দিই, সে আগের মতো আবার মানুষের বাসায় ছাদের উপরে ঘুমাই, ওর বাসায় ছাদের উপরে ঘুমাই, পরে একজনের বাসা থাকি, ওনার নাম হলো ফেরদৌস, ওনার বাসা থেকে আমি কিছু টাকা অর্জন করি
এই প্রস্টিটিউশন করে।
হ্যাঁ, পরে আমি মনে মনে চিন্তা ভাবনা করি, আর কতদিন মানুষের বাসায় থাকবো, আমি কি মরে গেলে কি মানুষের বাসা থেকে লাশটাকে টেনে নামাবে, না আমি মরে গেলাম আমার লাশটা নিজের রাস্তা লেখে কেউ চান্দা উঠাকে আমাকে মাটি দিবে, সেটা চিন্তা ভাবনা করে নিজে একটা ঘর নিলাম। যে বাসায় ঘর নিচ্ছি, মানে যে বাসায় আমি বড় হয়েছি তারই চাচি, তারই ভাস্তি, নাম হলো নাসরিন, তার বাসায় আমি ঘরটা নিচ্ছি 2,500 টাকা দিয়ে। তো ঘরে কিছু জিনিস করেছি আমি তমা কষ্টের টাকা দিয়ে, আমি একটু গানটা ভাবে বেশি পছন্দ করি, ধরনের বাংলা গান হিন্দি গান এইসব পছন্দ করি, তো আমি একটা অফার কিনছি, একটা খাট, একটা খাট কিনছি, র্যাক কিনছি, কিছু কাপড় চোপড় রাখার জন্য একটা দোলা কিনছি। এমন কত কত একটা ছেলের সাথে মোবাইলে রং নাম্বার পরিচয় হয়, নাম হলো জনি। তো ওনাকে আমি বলতেছি, দেখেন আমি ভালো না, আমি একটা খারাপ নিয়ে আমার সাথে কেন আপনি সম্পর্ক করতে চান, ভালো লাগছে আমাকে, ভালো লাগছে এসে দেখে যান, যদি পছন্দ তা বিয়ে করবেন। তো ছেলেকে আমি দেখিয়ে নাই, ছেলে আমাকে দেখেনি, তো আসছে আজকে 6 মাস যাবত ছেলের সাথে আমার মানে মোবাইলে কথা হয়। ছেলে আসছে, আসার পর মিষ্টি দই দই ফল পাখি সব নিয়ে আসছে, ছেলে যে কালো ভাইয়া গাড়ি ড্রাইভার, আমি আবার গাড়ি ড্রাইভারকে বিশ্বাস করি না, কারণ গাড়ি ড্রাইভার আমার লাইফটা নষ্ট করছে।
কেন বলছেন?
কেন বলছিলাম যে ওই যে ষোলো জনের সাথে গাড়ি ড্রাইভার ছিল চারজন, শাহিন, আদিল, মানিক, রতন।
নামগুলো জানলেন কিভাবে?
যখন ওরা একজন নেয়া পরে ডাকতেছে গাড়ি ড্রাইভার এদিকে মানিক, মানে বকা দিয়ে ডাকতেছে, তখন আমার মাথা মধ্যে ক্যাশ করে গেছে। এখনো তারা মিলবারেকে আছে।
এই লোকগুলো আপনার আশেপাশে পরবর্তীতে ঘুরে বেরিয়েছে?
এখনো তারা আমাকে দেখলে ঠেস মেরে মেরে কথা বলে, তখন আমি বাধ্যমূলক তাকে আমি বকাবকি করি। এখন যেটা বর্তমানে হচ্ছে, আমি যে ছেলেদের মতো বকা দিই, ছেলেদের মতো মারপিট করা, সেটা আমার ছোটবেলা থেকে আমি ছেলেদের মতো চলাফেরা করি। ওই যে বললাম না যে পাখি মুক্ত পাখির মতো আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার ডানা কেটে দিচ্ছে, সে মায়ের দেখ আগে জায়গায় পড়ে আসছে। তো জনি আসছে, আসার পর আমাকে দেখলো, আমার ছবি দেখলো, আমাকে দেখলো, আমাকে দেখে পছন্দ করছে, করার পর যে বাড়ি এলি আপা বলি তাকে, তো আপা বললো যে তুমি ওর সম্পর্কে সব জানো? হ্যাঁ, ও যদি হাজারো ছেলের সাথে ফিজিক করে আমার টাকার বিষয় না, আমাকে ভাল লাগছে, আমাকে বিয়ে করবো। এবং এই ছেলের একটা বিয়ে হয়, ওই বউ চলে যায়। ওই বউ কেন যায়, কিসের জন্য যায় জানি না, ওই বউ বলো আবার একটা ছেলের সাথে অ্যাফেয়ার থাকে। আমি বলছিলাম ঠিক আছে আপনি আব্বা আম্মাকে জানান। তারপর ওর ছেলের আব্বাও আরেকটা বিয়ে করে, ওদের রেখে আরেকটা বিয়ে করে ওর মাকে রেখে। তো এমনি কত কত ছেলের সাথে পরিচয়, ছেলে আমাকে প্রায় টাকা পাঠায় ঘর ভাড়ার টাকা, এখন ছ মাস ধরে ঘর ভাড়ার টাকা দেয় না, আমাকে দিতে হয়। আমি বলছি যে বাড়ির ঘর টাকা জমিয়ে গেছে, তুমি টাকা দিবা না? কেন দিব? এখন ওই যে ছেলে ফোন দিতেছে বারে বারে, কিন্তু ফোনটা এখন রিসিভ করা যাবে না। ছেলের বাসায় গেছি আমি দুইবার, ছেলের মাকে দেখলাম, ছেলের বোনকে দেখলাম, ছেলের ফ্যামিলি সবাই রাজি আমাকে পাইয়ে, যে ঢাকার মেয়েরা কখনো কলসি টানতে পারে, ঢাকার মেয়েরা কখনো ঘর লিখতে পারে। তো ভাই আমি ছোটবেলা থেকে না গ্রাম দেশের কাজ করতে করছি, ঘর লেপা, তারপরে পাখি ধরা, তাকে তো বললাম গাছে থেকে বড়ি পাড়া, ডাব চুরি করে ছোটবেলা থেকে। তো ওনারা দেখে ওনারা আশ্চর্য হয়ে যায়, এরকম একটা মেয়ে জনি কিভাবে পাইল, এত সুন্দর একটা মেয়ে। তো ওকে আমি বিয়ে করবো না ভাইয়া, যেটা আমি এখন বলতেছি জনিকে আমি বিয়ে করতে পারবো না।
কেন করবেন না?
কারণ আমি গাড়ি ড্রাইভারদের বিশ্বাস করি না, কারণ ও তো আমাকে দেখে আরেকটু বিয়ে করতে পারে।
ঘর পোড়া গরু মেঘ দেখলে ভয় পায়, কি বলবো আপনাকে, আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে কি বলা উচিত। আপনার মেয়েটা এখন কোথায় আছে?
মেয়েটা ওর দাদির কাছে আছে।
অর্থাৎ আপনার হাজবেন্ড, মানে একেবারে একজন মাত্রই তো স্বামী ছিল আপনার জীবনে, মাসুদ। মাসুদ কি আর বিয়ে করেছে পরে?
না, বিয়ে কথা ছিল কিন্তু বিয়ে হয়নি, কারণ ভাইয়া আমার লাইফে ও একজন স্বামী, আর স্বামী হিসেবে কাউকে আমি গ্রহণ করে নিতে পারবো না।
আপনার জীবনের বেস্ট ছেলেটা ছিল জাহাঙ্গীর, আপনার জীবনের স্বামী ছিল মাসুদ, আর এই মুহূর্তে যে ছেলেটা আপনাকে লাভ করে তাকে আপনি বিলিভ করতে পারেন না, ইন দ্য সেন্স যে সে একজন ড্রাইভার।
ছেলেটা আমার জন্য বিষও খেলছে, দুবার বিষ খেলছে
আপনাকে পাওয়ার জন্য, কিন্তু আপনি তাকে কোনোভাবেই মন থেকে নিতে পারছেন না।
মন থেকে মেনে নিতে পারতেছি না ভাইয়া।
এখন আপনার সংসার কাটে কিভাবে, আপনার দিন যায় কিভাবে?
আমার দিন যাচ্ছে, এখন পর্যন্ত বাড়িলি ঘর বা টাকা দেওয়া হয়নি, তাই আমি বলছি যেভাবে হোক। বাড়িলিটা একটু ভালো আছে কি, ভেঙে ভেঙে টাকা নেয়, ৫০০ টাকা ৫০০ টাকা করে ভেঙে ভেঙে টাকা নেয়। আবার ঠেকা পড়লে যখন আমার ঘরে চাল থাকে না, তো বাড়িলি ঘরতে ভাত চেয়ে খেতে হয়। আবার কোনোদিনও দিন গেছে যে মানুষের বাসাতে ফ্যানই নিয়ে খেয়ে আমি,
মানুষের বাসা থেকে আপনি ফ্যান চেয়ে নিয়ে খান?
হ্যাঁ, ফ্যান চেয়ে খেয়ে খান। বলে যে কি করবি, আমি কি কাপড়ে মার দিব, কিন্তু ঘরে এসে চুপ করে ফ্যান খাই, কেউ জানে না।
আপনার মেয়েটা ভালো আছে?
হ্যাঁ, মেয়ে ভালো আছে, মেয়ে এবার সিক্সে উঠবে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমার মাথা মিলে পড়াশোনা ঢুকছে না, কারণ ওর দাদি ওর উপর অত্যাচার করতেছে মায়ের দূর করে।
আপনার আরেকটা মেয়ের কথা আপনি বলছিলেন যে?
হ্যাঁ, ওইটা হলো জনির সাথে যখন সম্পর্ক হয় তখন আমি নদীর পাড় যাই, মেয়েটার আজকে সাত মাস চলতেছে। তো নদী পার গিরে গিয়ে বৃষ্টি পড়ে, তো দেখি কি কাপড়ের পেছনে একটা মেয়ে ওয়া ওয়া করে চিল্লাতেছে, আমি অবাক হয়ে দিই। ওই মেয়েটাকে আমি পায়ে নিয়ে আসি, আসার পর ঝর্ণাকে দিই আমাদের এলাকার, আগে নিয়ে যাই থানায়। তো ভাইয়া একটা জিনিস লক্ষ্য করবেন, যে কেউ যদি বাচ্চা পায় তাকে কিন্তু সহজে দেয় না, এই বাচ্চা দিয়ে অনেক ব্যবসা করে, বাচ্চাকে বিক্রি করে টাকাও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। কেটে দিলে যদি ১০,০০০ ২০,০০০ টাকা দেয়, আমি চিন্তা ভাবনা করছিলাম কেউ ওকে দিদি দেয় তাহলে আমাকে ২০,০০০ ১০,০০০ টাকা দিবে, ওই চিন্তা ভাবনা করছিলাম। পরে মনে ভিতরে একটা আগের দিকে এলো যে আমার তো একটা পেটের সন্তান আছে। তো বাচ্চাটাকে নিয়ে থানায় গেলাম, থানা সারা রাত রাখলাম বাচ্চাটা আমার কোলে। তো একজনের বাসায় গেলাম, এই বাইরা বাইরা জঞ্জাট নিয়ে বাইরা, কোথা থেকে রাস্তাঘাটে মেয়ে নিয়ে আসো, একটুখানি বাচ্চাদের চিনি পানি খাওয়ানোর জন্য, সে খাওয়াইতে দেয়নি, কিন্তু তার সঠিক সামনে বাচ্চা রাস্তা বড় হচ্ছে, তার বাড়ি সাথে বাড়ি।
থানায় যাওয়ার পরে কি করলো?
জন্নাপাকে ফোন দিলাম যে জন্নাপ আপনি কি বাচ্চাটা রাখবেন? কোন রাখবো?
জন্নাপাটাকে?
জন্নাপ হলো ওই এলাকার।
ওকে,
বাচ্চার নাম রাখছে আলিশা।
না, থানা কি করলো?
থানায় ও জন্নাপাকে ফোন দিল, দেওয়ার পর ওর মধ্যে আরেকটা লোক গেছে বাচ্চাটা নেওয়ার জন্য, পর ওই লোকটাকে বড় যে ওসি ওনাকে বাচ্চা দিবে না। তুমি তো চলতে পারো না, তুমি বাচ্চা নিয়ে কি করবা? বাচ্চার দুধের খরচ, কাপড়ের খরচ, ও ডাক্তারের খরচ কিভাবে তুমি চালাবা? তো জন্নাপাকে বললো যে আপনি কি বাচ্চাটা নিবেন? কয়, হ্যাঁ নিব। তো ওখানকার চেয়ারম্যানের সার্টিফিকেট, চেয়ারম্যানের সিগনেচার, ফারুকবার সিগনেচার, তারপর ওইখানকার আরো কিছু মানুষের সিগনেচার নিয়ে তারপর বাচ্চাটা তাকে দিল। দেওয়ার পর বাচ্চাটাকে আমি বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে ওনার ঘরে গরম পানিতে বাচ্চাকে গোসল করালাম। যে নাভিটার যে কেচি দিয়ে রাখে নাভিটা, এখন তো পড়েনি কাঁচা নাভিটা,
এত ছোট বাচ্চা,
এত ছোট বাচ্চা, একদিনকার বাচ্চা ফালাই দিয়ে গেছে
নদীর পাড়ে।
নদীর পাড়ে?
কোন নদীর পাড়ে এটা?
আর যে নদীর পাড়ে আমি গোসল উসল করি,
নামটা জানেন?
হ্যাঁ, বুড়িগঙ্গা নদী।
বুড়িগঙ্গা নদীর পাড়ে।
গিরি গিরি বৃষ্টি ছিল, একটা কুকুর আমি পালি, কুকুরের নাম হলো আপনার কালি। ওই কুকুরটা আবার ওটার ভিতরে টানতেছে।
ওকে,
আমি ছোটবেলা থেকে কুকুর ভালোবাসি, আমি বলবো কি টানতেছে বাচ্চা মো করে শীতের ভিতরে, দেখি কি সুন্দর একটা বাচ্চা ভাইয়া, বলার বাইরে।
ছেলে না মেয়ে?
মেয়ে।
গ্রিক উপাখ্যানে অসাধারণ একটা গল্প আছে ফিনিক্স বার্ড নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, একটা ফিনিক্স বার্ড পৃথিবীতে জন্ম নেয় এবং এই ফিনিক্স বার্ড এর কোন প্রজনন হয় না। অদ্ভুত একটা বিষয় হলো যে ফিনিক্স বার্ডটা যখন মারা যায় বা মারা যাওয়ার বয়স চলে আসে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সে খড়কুটো সংগ্রহ করে। খড়কুটো সংগ্রহ করার পরে ফিনিক্স বার্ডটা সেই খড়কুটোর মাঝখানে বসে, বসার পরে তারপরে সেই খড়কুটোর মধ্যে সে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেবার পর সেই ফিনিক্স বার্ডটা সেই খড়কুটোর মধ্যে ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকে ছোট্ট আরেকটা ফিনিক্স বার্ডের জন্ম হয়। আজকের গল্পটা হচ্ছে সেটা। যে চামেলিকে আমরা পেলাম, সেই চামেলির ইতিহাস আমরা জানি না, সেই চামেলি কোথা থেকে এসছে আমরা জানি না, সেই চামেলি এখন কেমন আছে সেটা আপনি জানলেন, সেই চামেলির ভবিষ্যৎকে আমরা জানি না। এরই মাঝে আরো একজন চামেলির দেখা হয়তো আমরা পেয়ে গিয়েছি। সমাজ তাকে চামেলি বানাবে নাকি কি বানাবে সেটাও আমরা জানি না, কিন্তু আরেকটি ফিনিক্স বার্ডের জন্ম হয়ে গেছে এবং সেটাও চামেলির হাতে। চামেলি, একটু বলবেন যে আপনার মূলত পেশা তো এখন প্রস্টিটিউশন, আপনি এটা করেই জীবিকা নির্বাহ করছেন, কি পরিমাণ টাকা রোজগার হয় আপনার প্রতি মাসে?
আমি বললাম না ভাইয়া, এটা আমার টাকা চলে না, এই টাকাতে আমার সংসার চলে না।
কারা মূলত আপনার কাস্টমার?
যারাই আমাকে ফোন দেয় তাদের সাথে আমি চলে যাই।
যেকোনো রিক্সা ড্রাইভার, যেকোনো কেউ হতে
পারে? না না, রিক্সাদের সাথে আমি কখনো,
মানে কি ধরনের লোকদের সাথে আপনি মিশেন?
ধরেন ব্যবসায়ী, খুব মানে বড় শিল্পপতি, তাদের সাথে।
কয় টাকা দেয় আপনাকে?
কেউ যদি সারাত রাখে 1,000 টাকা দেয়, কেউ সারাত রেখে 2,000 টাকা দেয়, কেউ রেখে আবার 1,500 টাকা দেয়, কেউ আবার 500 টাকা দেয়, সেটা তো আমার হয় না।
আপনি কোনো ড্রাগ নেন? টু বি অনেস্ট,
না 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 না,
আপনি কখনো কোনো ড্রাগ নেন নি?
না,
আপনি নেন না?
না।
কত টাকা লাগে আপনার প্রতি মাসে চলার জন্য?
প্রতি মাসে আমার 5,000 টাকা লাগে।
5,000 টাকা দিয়ে আপনার বাড়ি ভাড়া, আপনার মেয়ের খরচ, আপনার খরচ সব হয়ে যায়। আপনি কোনো কাজ খুঁজেছেন এই সময়ে?
হ্যাঁ খুঁজেছি, শুধু সিগনেচারের জন্য পাচ্ছি না।
আপনি সিগনেচারটা পারেন না, এই কারণে আপনাকে কেউ কোনো কাজ দেয় না? আপনি কি ধরনের কাজ পেলে কাজ করতে পারবেন?
আমার আশা আছে আমি সেলাই কাজ শিখব।
আপনি কোথাও কোনো এনজিও তে কোনো সংস্থার সাথে যোগাযোগ করেছেন?
না, কাগজ দিয়েছিল সেলাই কাজ করার জন্য, শেখার জন্য, কিন্তু ভাইয়া আমি যে শিখব, আমি বলছিলাম যে নিজে কিছু করব, অন্য কারো ঘরে যাব না, নিজের ঘরে একটা সেলাই মেশিন করলে আমি নিজে থাকবো, এই ব্যবস্থা করেছিলাম, কিন্তু পারিনি।
কেন পারেননি?
কারণ ভাইয়া এখন যে পরিস্থিতি, পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আমি অনেক টাকা ঋণ আছি, আমার একটা সমস্যা আছে, ডাক্তার ওষুধ খাচ্ছি অবশ্যই। তো ভাইয়া আপনাদের কাছে একটাই দোয়া, যে আমার জন্য দোয়া করবেন যে আমি বেঁচে থাকি।
কি সমস্যা আপনার? কি?
আমার বাম পাশে মাঝে মাঝে খুব ব্যথা করে।
ডাক্তার কিছু বলেছে আপনাকে?
ডাক্তার এক্সরে করেছিল, তো এক্সরে করার পর কাগজ এখন তো আমাকে দেয়নি, তো বলছে তোমার নানি আছে, আমাকে আছে, তোমার নানিকে পাঠিয়ে দিও। তো কি রোগ আমি সেটাও জানি না, আমার তো মাথা সমস্যা আছে, যে মাথার ডাক্তার দেখতে করতেছে, প্রচন্ড মাথা, মানে জিদ উঠলে মাথা খুব মানে হয়ে যায়, হট হয়ে যায়।
আপনার মাথার ডাক্তার কিসের?
সে যে বাসন বড় স্ত্রী, তার একটা পাগল ছেলে ছিল, সে আমাকে ছাদেতে ঢাকাতে ফেলে দিয়েছিল।
তারপরে আপনার মাথায় গিয়ে এরকম আঘাত লাগে?
টিন ঢুকে গেছিল মাথার ভিতরে, তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়নি। আমি যখন আমার মানে জিদ উঠে, মানে মানুষের সাথে ঝগড়া করি, তখন আমার মাথা ব্যথা উঠলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, খিস্তি উঠে যায় আমার।
ওকে, আপনার কিছু বলার আছে হ্যালো 8920 শ্রোতাদের কাছে?
আমার শুধু একটাই কথা বলার ভাইয়া, যে আমি হ্যালো 8920 তে আসার একটাই কারণ, যে মা আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি, শুধু একবার আমার সাথে দেখা করো বাবা। আমার বাবা যদি একটু বেঁচে থাকে তো বাবা আমার বুকে টেনে বলো যে আমার মেয়ের আমি পাইছি। আমার আর কিছু দেখার নেই, শুধু আমার মাকে চাই আর আমার বাবা। আমার জন্ম পড়েছে কি সেটা আমি দেখতে চাই। আমার বাবা কে আমি জানি না, আমার মা কে সেটাও আমি জানি না, আমার মা কেমন ছিল সেটাও আমি জানি না। মানুষের ছোটবেলা জন্ম নেয় মার বুকে দুধ খেয়ে বড় হয়, কিন্তু আমি বুকে দুধ খাইতে পারিনি, আমি মার খেয়েছি। আমার লাইফটা কিভাবে যাবে আমি নিজেও জানি না। শুধু আমার এতটুকু রিকোয়েস্ট, আমি তুমি আমার জন্ম পরিচয় পাই, শুধু আমার জন্য এতটুকু দোয়া করবেন।
আমরা জানি না প্রিয় শ্রোতা, ও যেটা চেয়েছে সেটা আদৌ আমরা দিতে পারবো কিনা। এখানে লাখ লাখ মানুষ শুনেছেন, আমরা পুরোপুরি মিস্ট্রি হিসেবেই রেখে দিলাম ওর জন্মের ওই পার্টটুকু। ও বলেছে যে আমাকে এমন একটা সময় নিয়ে আসা হয়েছিল যে সময়টাতে আমার হাতে একটা পিঠা ছিল, তেল পিঠা। আমি ছোট একটা ফ্রক পরা ছিলাম, এর বাইরে আমি কিছু মনে করতে পারি না। কিন্তু এই সময়টাতে যদি সত্যি সত্যি তাকে মার কাছ থেকে নিয়ে আসা হয়, এবং যদি সত্যি সত্যি সে মা জানেন যে তার মেয়েটি তার কাছ থেকে চলে গেছে, তাহলে সেই মার মনে করার কথা যে আসলে এই মেয়েটি তার সেই মেয়েটি কিনা। আমরা বিশ্বাস করি যে লাখ লাখ শ্রোতা আমাদের আজকে হ্যালো 8920 শুনলেন, এবং এই এপিসোডটি আমাদের ইন্টারনেট ওয়েবসাইটে ডাউনলোডের জন্য অনাদিকাল ধরে থাকবে। লাখ লাখ মানুষের পেন ড্রাইভে এটা চলে যাবে। আপনারা যদি কেউ কোনো মায়ের সন্ধান পান এরকম, যে মা তার সন্তানকে ছোটবেলাতে ভাবে হারিয়েছে, কিংবা কোনো ঘটনার প্রেক্ষাপটে অন্য কারো কাছে দিয়ে দিয়েছে, সেই মাকে খোঁজ করবেন, সেই মাকে খোঁজ করে আমাদের কাছে জানাবেন। সেই বাবাকে খোঁজ করবেন, সেই বাবাকে খোঁজ করে আমাদের কাছে জানাবেন। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যদি দেখি যে আজকে যে অতিথি চামেলি, তার সেই চামেলির শৈশবের সাথে সেই মা কিংবা বাবার হারিয়ে যাওয়া সন্তানের মিল রয়েছে, তাহলে চামেলিকে আমরা তার কাছে তুলে দেব। আমরা শুধু এতটুকুই করতে পারি, এর চেয়ে বেশি কিছু করার আপনাদের হাতে ছেড়ে দিলাম যে চামেলি কি আসলে এই জীবনে থাকবে। হাজারটা চামেলি আমাদের এই সমাজে রয়েছে, আমরা কি একটা চামেলির জন্য কোনো কিছু করতে পারবো না? সমস্ত কিছু আপনাদের হাতে ছেড়ে দিলাম প্রিয় শ্রোতা। আমরা দেখেছি এখানে বর্ষা ইসলামের গল্প প্রচার হবার পর লাইন দিয়ে লোকজন দাঁড়িয়েছিলেন তাকে বিয়ে করবার জন্য। বিয়ে করা কোনো সমাধান নয়, শুধুমাত্র বিয়ে করেই সমাধান হবে না। এই মেয়েটির পুনর্বাসন খুবই জরুরি। আমরা বিশ্বাস করি না যে একজন চামেলিকে দিয়ে হাজারটা চামেলির অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তবে আমরা বিশ্বাস করি লাখো শ্রোতা এখানে রয়েছেন, তারা একটু একটু করে চাইলে একজন চামেলিকে সুস্থ এবং সুন্দর একটা জীবন দিতে পারেন। আমরা সেই বিশ্বাসটি নিয়েই আজকে হ্যালো 8920 তে চামেলির এই পর্বটি এখানে শেষ করতে চাই। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আপনার যদি চামেলির জন্য কিছু করার থাকে, যে কোনো কিছু, সেটার জন্য আপনি আমাদেরকে ফেসবুকে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি যে কোনো ধরনের হেল্প করতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন, আমাদেরকে টেক্সট লিখে আপনি আপনার সেল নাম্বার সহ পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুকে, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পর আবারও ফিরে আসব।
Yeah.
একটা বেজে 37 হচ্ছে সময়, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আর জে শাকিল সহ হ্যালো 8920 টিম, এবং প্রিয় শ্রোতা আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ফেসবুকে হাজার হাজার মানুষ জয়েন করেছেন এবং তারা কমেন্টস করেছেন চ্যামেলি সম্পর্কে, আমরা কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। রনি মিজি লিখেছে চামেলির জন্য শুভকামনা, আল্লাহ যেন আপনার প্রতি সহায় হয়। আমির হোসেন লিখেছে চামেলির কথা শুনে আমার শরীর শক্ত হয়ে গেছে, এরকম অনেক কমেন্টস পেয়েছি আমরা অনুভূতিযুক্ত। রিফাত রায়হান লিখেছে চামেলি আপু তুমি একটা নর্মাল লাইফ বেছে নাও, আল্লাহ তোমাকে হেল্প করবে। চামেলি তো বারবার এই নর্মাল লাইফ বেছে নিতে চেয়েছে, মানে চেয়েছে এবং চারপাশের মানুষ এবং সোসাইটি সেটাকে দিয়েছে। নবাব আলী লিখেছে এর জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল, আমরা কি আজও স্বাধীনতা পেয়েছি? আমি বলবো আমরা স্বাধীনতা পাইনি, চামেলি তার জ্বলন্ত প্রমাণ। আমার মনে হয় এভাবে ভাবার কোন সুযোগ আছে, তারপরেও আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন। তানজিদ অর্ণব লিখেছে কিবরিয়া ভাই এটা একটা জীবন হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, আমরা কি বাংলাদেশে বাস করি? ভাইয়া জানি এখনো আমাদের চারপাশে অনেক চামেলিকে পাবো, এই কাহিনী শুনে মনে হচ্ছে ভাইয়া রেডি অফ করে দিই, অফ করে কাঁদি, আর কি করতে পারি ভাইয়া বলতে পারেন প্রশ্নবোধক চিহ্ন। রুবেল তালুকদার লিখেছে বলার কিছু নেই, জীবনে আর কত কিছু শিখবো জানি না, কোনো ভাষা খুঁজে পাই না। মাফিয়া ডন রাকিব নামে একজন বন্ধু লিখেছে চামেলি আপু আমার বাড়ি নারায়ণগঞ্জে, তোমাকে দাওয়াত, তুমি আসবে, তোমার গল্প খুব কষ্টের, তুমি সুখী হও, বোন সালাম। মোহাম্মদ নাজিম রুবেল বা নাজিম রাসেল, হ্যাঁ নাজিম রাসেল লিখে রেখেছে চামেলি এর গল্প শুনে অনেক খারাপ লাগছে, অনেক গল্প শুনেছি কিন্তু জীবনে এরকম গল্প কখনো শুনিনি, শুনতে শুনতে খুব অবাক লাগছে। উজ্জ্বল হোসেন লিখেছে কিবরিয়া ভাই ওকে বলে দেন যে ওর জীবনে যা হয়েছে সেটা ভুলে গিয়ে আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ করবে না, এখনো সময় আছে, সুখী হতে পারবে, আমি আপনাকে দোয়া করি আপনি ভালো হয়ে যান। মোহাম্মদ লিমন সরকার লিখেছে আমি স্বীকার করছি আপনি অনেক কষ্ট করছেন, বাট আপু আপনার মেয়েটার জন্য আপনাকে ভাবতে হবে। মুশফিকুর রহমান আলামিন লিখেছে আপু তোমার মেয়েটির জীবনটা যেন তোমার মতো না হয়, আর স্কুলের স্কুলে পাঠিও প্লিজ, এই জাতীয় কথাবার্তা। সেখানে লিখেছে হাইরে জীবন কাহিনী আরো কত কিছু শিখবো, হ্যালো 8920 থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এস এন সাইফুল নাজিম লিখেছে ভাইয়া মানুষের দুঃখের লেভেল এমন হতে পারে এর আগে জানা ছিল না, চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমরান হোসেন ইমরান লিখেছে চামেলি আপনার জীবন যাই হোক না কেন আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করবেন। জহির আহমেদ লিখেছে ভাইয়া চোখের পানি ধরে রাখতে পারছেন, এরকম শত শত হাজার হাজার কমেন্টসে আমাদের ফেসবুকের স্ট্যাটাস ফেসবুক ভরে গিয়েছে, যারা বলেছেন যে ভাইয়া কি করবো, যারা বলেছেন যে ভাইয়া কিছু কি করবার আছে, ভাইয়া কি করবো, এই জাতীয় কমেন্টস করছেন, তাদেরকে বলি অবশ্যই কিছু না কিছু করবার আছে। দেখুন হ্যালো 8920 তে যে ধরনের গল্প প্রচার করা হয়, যে গল্প প্রচার করা হয় সেখান থেকে আমরা প্রতিনিয়ত শিখি, আমাদের চারপাশে এরকম অসংখ্য চামেলি আছেন, আমাদের চারপাশে এরকম মানুষ আছেন যাদের জীবন হয়তো বা চামেলির চাইতেও ভয়াবহ, সেখানে আপনার কিছু না কিছু নিশ্চয়ই করবার আছে, আপনি সেই করার জায়গাটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ান এবং এগিয়ে আসুন, তবেই কিন্তু হ্যালো 8920 সাকসেস করতে পারবে। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন সৌরভ এবং তৃপ্তি, তারা তাদের জীবনের গল্প এখানে বলেছিলেন, অসাধারণ প্রেমের একটি গল্প। তারা তাদের জীবনের গল্প বলে যাবার পর আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি তাদের সম্পর্কে, ইভেন ফেসবুকেও যদি আপনি দেখেন যে তাদের সম্পর্কে হাজার হাজার কমেন্টসও রয়েছে। আমরা সৌরভ এবং তৃপ্তিকে নিয়ে ফোনে আসা তাদের সম্পর্কে মতামত এবং শুভকামনা সবকিছু মিলিয়েই আমরা অল্প কিছু স্যাম্পল আপনাদেরকে শোনাতে চাই, তারপর আমরা আবারও ফিরে আসছি। আপনারা চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা তো বারবারই বলছি www.facebook.com/hello8920 HELLO 8920, ওখানে সে লাইক দিতে হবে হ্যালো 8920 এর মেম্বার হওয়ার জন্য। হ্যালো 8920,
আমি আহসান বলছিলাম, সৌরভ এবং তৃপ্তির জীবনের কাহিনীটা শুনলাম, আমার কাছে অনেক খারাপ লাগছে, তো আমি এদেরকে হেল্প করতে চাই, প্রশাসনিক ভাবে হোক বা ফাইন্যান্সিয়াল ভাবে হোক আমি করতে পারবো ইনশাল্লাহ।
আমি দীপ্তি বলছিলাম চ্যানেল থেকে, সৌরভ আর তৃপ্তির গল্পটি আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে গল্পটি, একটা ছেলে একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে দুজন দুজনকে, ওদের গল্পটি শুনে আসলে বোঝা গেল আসলে ভালোবাসা এইভাবেই বাসা উচিত। দোয়া করে ওরা অনেক ভালো থাকুক, সুখী থাকুক।
ইমরান বলছিলাম, সৌরভ আর হচ্ছে তৃপ্তি ওদের বাড়ি নান্দাইল শুনে আমি অনেক দুর্বল হয়ে গেছি ওদের প্রতি, আমি ওদেরকে হেল্প করতে চাই।
আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমি উত্তরা থেকে বলছি, ভাইয়া এবং আপু তোমাদের ভালোবাসা মনে হয় এই বাংলাদেশে চির অম্লান হয়ে থাকবে, তোমার জন্য আমার শুভকামনা রইল।
আমার নাম জহিরুল ইসলাম। আমি সৌরভ ও চিতা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখছে। আমি দোয়া করি তোমাদের জীবনটা তোদের সুখী হোক এবং সমৃদ্ধ হোক, ভবিষ্যতে যেন তোমাদের জীবনটা আর কোন দুঃখ কষ্ট না পড়তে হয়।
চিটাং থেকে যিশু হাল বলতেছি। সৌরভ ভাই এবং জাপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের একটা এরকম প্রেমের কাহিনী শুনে আমার কিন্তু অনেক কষ্ট লাগলো। আশা করি সৌরভ ভাই আর আমার কোনো দোষ ছিল না, পুলিশে এরকম যে একটা আচরণ ব্যবহার করলো পুলিশে আইনগত শাস্তি দরকার।
আমার নাম মনি, মিরুর বাড্ডা থেকে বলছি। টিকটি আপু আসছিল, ওনাদের ভালোবাসা যেন জয় হয়। পৃথিবীতে এমন মানুষ আসলে দেখতে পাওয়া যায় না, এই এবিসি রেডিওর মাধ্যমে শুনতে পেলাম কিন্তু আমি দেখতে পারলাম না। ওনাদের আর্থিক অবস্থার কারণে ওনাদের ভালোবাসাটা বিফলে যাচ্ছে। বাংলাদেশে যাদের অসুস্থ টাকা পয়সা আছে সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছে।
আমার নাম নোভা, আমি সিপ্তি আপুকে হেল্প করতে চাই। যদি কোনো ভাবে হেল্প চাই তো আমি সেই হেল্পটা করতে পারবো, প্লিজ আমাকে যোগাযোগ করার সুযোগ করে দিন।
আমি মোহাম্মদ রবিউল হক, আমি বলবো সৌরভকে পিটিকে যে আইনের সহযোগিতা নেওয়ার জন্য। পিটি ও সৌরভ যদি আমার বাড়িতে অবস্থান নিতে চায় আমি তাদেরকে সহযোগিতা করব, তারা আমার বাড়িতে এসে আইনি চেষ্টার মাধ্যমে আইনজীবীরা সুন্দরভাবে তাদেরকে রাস্তা দেখাবে।
আমি রাঙ্গামাটি কাপ্তাই থেকে শামসু বলছি। সৌরভ আর তৃপ্তির রিয়েল লাভ হিস্টোরিটা শুনে এত চোখের জল ফেলতে হবে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে মায়ের কষ্টের কথা শুনে। সৌরভকে বলবো সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া তোমার সাথে আছে, একদিন তুমি ঘুরে দাঁড়াবে এই সমাজে।
আমার নাম শাকিল, তৃপ্তিদের যে কথাটা শুনলাম সে বিষয়ে কর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। পুলিশের নাম কি আর সে কোন থানাতে আছে তথ্য যদি জানি তাহলে আমি বিষয়টা আমরা দেখব।
আমার নাম তাসলিয়া, সৌরভ ভাইয়াদের কথাটা শুনলাম কি বলবো যে ভাইয়া তোমাদের ভালোবাসাটা জয় হোক, তোমরা অনেক ভালো হোক, তোমরা সুখে থাকো, কিন্তু তোমাদের এরকম সমস্যা আপু ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না। তোমরা যদি পারো আইন ও সালিশ কেন্দ্রে যোগাযোগ করতে পারো, তারা তোমাকে সব ধরনের সহায়তা করবে তোমাদের।
আপনাদের এই উৎকণ্ঠা এবং আপনাদের এই ভালো লাগাটা এটা তাদের জন্য অনেক বড় পাওয়া, এবং একসাথে বলতে চাই হ্যালো ইট নাইন টু জিরোর জন্য অনেক বড় পাওয়া হচ্ছে এই ভালোবাসা এবং এই সাজেশন। প্রিয় শ্রোতা, 1:44 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। জীবনের গল্প নিয়ে চলছে হ্যালো এইট নাইন টু জিরো, এবং হ্যালো এইট নাইন টু জিরো হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলেন। আমাদের লাখ লাখ শ্রোতারা যারা রয়েছেন তারা জীবনের গল্প বলেন। আমি অনেক আগেই বলেছিলাম যে হ্যালো এইট নাইন টু জিরো একটি অসাধারণ নেটওয়ার্ক তৈরি করতে চাই, যে নেটওয়ার্কটি হবে সারা দেশ জুড়ে। আমরা শুধুমাত্র ঢাকা কিংবা ঢাকার আশেপাশে না, চিটাগং কক্সবাজারে আমরা রয়েছি আমাদের সম্প্রচারে, এবং শুধুমাত্র চিটাগং কক্সবাজারের না, দেশের 64 জেলা থেকে এইসব প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আনতে চাই মানুষদেরকে, আমাদের শ্রোতাদেরকে, যারা হয়তোবা এবিসি রেডিওর নেটওয়ার্কের মধ্যে নন কিন্তু আমরা বিশ্বাস করি এক ধরনের প্রচ্ছন্ন নেটওয়ার্ক তো অবশ্যই। কারণ আমি আমার বাড়িতে গিয়ে আমি বিভিন্ন, আমি যেটা বলছিলাম গত সপ্তাহে, সিডির দোকানগুলোতেও আমি এই জীবনের গল্প নামে এইগুলো লোকজনের কাছে বিক্রি করতে দেখেছি। তো এই যে নেটওয়ার্কটি, আমি চাই দেশের 64 জেলা থেকে আমাদের এখানে আসুক মানুষজন এবং এসে তারা তাদের জীবনের গল্পগুলো বলুক। সেটা হতে পারে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের যে কোনো মানুষ, এবং সেই জন্যই হ্যালো ইট নাইন টু জিরো টিম খুব শীঘ্রই একটি ভলেন্টারি ওয়ার্ক চালু করতে যাবে। প্রত্যেকটি জেলা থেকে আমরা বেশ কিছু মেম্বার নিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করব, এবং যেখানে শুধুমাত্র আমরা এরকম মানুষদেরকেই খুঁজে বের করবো যাদের জীবনের গল্প আমাদের সোসাইটিকে কিছু না কিছু শেখাতে পারে, আমাদের পরিবারকে শেখাতে পারে, আমাদের সমাজকে শেখাতে পারে, আমাদের রাষ্ট্রকে কিছু না কিছু শেখাতে পারে। সেটার ঘোষণা আসছে খুব শীঘ্রই, এবং এরকম কিছু ভলেন্টিয়ারকে বেছে নেওয়া হবে যারা হ্যালো ইট নাইন টু জিরোর অনেক বড় ফ্যান এবং হ্যালো ইট নাইন টু জিরোর জন্য কাজ করতে চান। এই মুহূর্তে আমি কিছু ফোন কল বাজাবো যারা হ্যালো ইট নাইন টু জিরোতে আসতে চান, এবং এদের মধ্যে থেকে হয়তোবা সামনের সপ্তাহগুলোতে অতিথিরা আসবেন এবং এসে জীবনের গল্পগুলো বলবেন। আমরা কিছু ফোন কল শুনবো, তারপরে আমরা আবারও ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা, আপনাকে বলতে চাই আপনিও আসতে পারেন এদের মতো, আপনিও বলতে পারেন আপনার জীবনের গল্প। যারা অনেক আগে ফোন করেছিলেন হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলি হতাশ হবার কোনো কারণ নেই, জীবনের গল্প অনুষ্ঠানটি যতদিন আছে ততদিন আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কারণ জীবন যেহেতু থেমে থাকে না জীবনের গল্পও থেমে থাকবে না। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। চলুন শোনা যাক কে কি বলছে এবং কিভাবে আসতে চাই সেই অনুষ্ঠানে। হ্যালো 8920,
আমি মোহাম্মদ আশরাফুল বলছি। হ্যালো 8920 প্রথম পর্ব হতে আজ পর্যন্ত সফল আমি শুনেছি এবং শুনে যাব। ধন্যবাদ জানাই হ্যালো 8920 কে, কারণ এই হ্যালো 8920 আমাদের সমাজকে কিছু পরিবর্তন করাতে সাহায্য করেছে।
আমার নাম আশি, আমি একটি বাসায় কাজ করি। আমার একটা ছেলের সাথে রিলেশন হয় মাত্র কয়েক বছরে, আজ আমি সেই ছেলের হাত থেকে রেহাই পেতে চাই। এক কথায় বলা যায় সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চাই, প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।
আমার নাম হচ্ছে মৌসুমি। আমি কিছু কিছু মেয়েরা মানে সতর্কতা হয়ে যায় আমার কথা বলেছিলাম, সেটা চাচ্ছি। জীবনে কিছু গর্ব ছিল, আমি সেগুলো বলতে চাচ্ছি।
আমার নাম রশিদ মিয়া। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়, সেখান থেকে নেশা আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তারপর আমি শহরে গিয়ে সেখানে একটি মেয়ের সাথে পরিচিত হই এবং তার সাথেও ভালোবাসা আবদ্ধ হই। সেখানে আমার জীবনে করুণ কাহিনী ঘটে, সেই কাহিনীটি আমি আপনাদের বলতে চাই।
আমার নাম সিমু। আমরা ভালোবেসে বিয়ে করেছি কিন্তু আমার স্বামী এখন আমাকে নিয়ে সংসার করতে চায় না। আপনাদের কাছে এসে আমার এবং আমার স্বামীর জীবনের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করতে চাই। আমার নাম জেসমিন। আমার মতো নিয়ে একটা ফ্যামিলিতে কিভাবে বড় হয়েছে, তার জীবনটা কতটা দুর্ভিক্ষ সরে গেছে, সে কতটা বিপদ পার হয়ে আসছে, আমি এগুলোই বলতে চাই, যেন কোনো মা বাবা তার সন্তানদেরকে কখনো এভাবে ছেড়ে চলে না যায়।
আমি মনি বলছিলাম। আমি অনেকদিন যাবত ট্রাই করি, আমার জীবনে একটা অ্যাফেয়ার আছে, সেটা এখনো রয়ে গেছে, তো সে আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলে। আমার জীবনে এমন কিছু কথা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম জয়। আমার মা খুব মারত, গালালি করত, পাশাতে ভাই করে দিয়েছে একদিন। পকেটে কোনো টাকা পয়সা ছিল না, খিদার যত্র নাই, রাস্তায় রাস্তায় রিক্সা ঢেলছি, বাসে বাসে পেপার দিচ্ছি, মঞ্চে গুলি গেড়ি করতেছি। একটা যদি সুযোগ করে দিতেন আমার জীবনের কল্প আমি শেয়ার করতে পারতাম সবার কাছে।
আমি আকরাম। আমার বাবা হারানোর পর থেকে আমার লাইফটা অনেক কষ্টের। আমি গানকে ভালোবাসি, প্লাস গান নিয়েই আজকে এত কিছু। তো যদি পারেন কখনো আমাকে ডাকেন, আমি আসবো আপনাদের মাঝে।
আমি দোলা বলছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এতটুকু বয়সে আমি সমাজ ও পরিবারের কাছ থেকে পেয়েছি অনেক ভালোবাসা, আবার অনেক দিক থেকে অনেক লাঞ্ছনা। আমার বাবা নেই, আমি আমার খালার বাসায় থাকি, আমার ফেসবুক আইডি নেই, তাই আমি আপনাদের সাথে সেল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে চাই। দয়া করে ভাইয়া আমার সাথে যোগাযোগ করবেন।
আমি দৃষ্টিহীন প্রতিবন্ধী মোহাম্মদ এমদাদুল হক। আমরা একটা অসহায় এখিন গরিব মানুষ হওয়াতে মানুষের অত্যাচার অবিচার মার্জো সহ্য করতে হইতেছে। আমার এই পৃথিবীতে দুইটা সন্তান নিয়ে অনেক দুরবস্থায় আছে। দয়া করে আপনারা এডিসি রেডিওতে অতিথি হয়ে আসার একবার সুযোগ করে দিন।
আমি মোহাম্মদ হযরত আলী যশোর থেকে বলছি। আমার ছোটবেলাটা খুবই ভালো ছিল, তাই আমি যখন পড়াশোনা করি আমার মাথায় ব্রেন টিউমার হয়, আমার লেখাপড়া, আমার জীবনে একটা অনেক বড় অন্ধকার নেমে আসে। এমন অবস্থায় আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন আমাকে অনেক অবহেলা করে। আমি আপনাদের কাছে আমার জীবনের কথাগুলো শোনাতে চাই।
আমার নাম মাকসুদা, আমি মিরপুর 14 নম্বর থেকে বলছি। আমার দুটি সন্তান আছে, দুনার স্কুলে পড়ে। আমার স্বামী বিদেশ থাকে, 1 বছর ধরে কোনো যোগাযোগ নাই। এই যোগাযোগ যে নাই এটা যদি আমি বলতে চাই তাহলে আমার আরো ক্ষতি হয়, ফ্যামিলির অন্য সদস্যদেরও বলতে পারতেছি না। এখন আমি আপনাদের এই রেডিওতে এসে আমি বলতে চাই।
আমি নাহিদা। একটা মেয়ের মা ঘরে না থাকে, আশেপাশের ছেলেরা বলেন, পাড়া পড়শি বলেন, তারা কেউই ছাড়ে না। জীবনে কখনো ভাবিনি কারোর সাথে এই কথাগুলো বলতে পারবো, মা ঘরে না থাকা একটা মেয়ের জীবনে যা হতে পারে। তাই আমি আমার জীবনের কথাগুলো আপনাদের সবার কাছে বলতে চাই।
আমি পাভেল। একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের পরে আমি বিয়ে করি। বিয়ের পরে ঢাকাতে সম্ভ্রান্ত এক পরিবারের এক মহিলার সাথে আমার পবিত্র একটা সম্পর্ক হয়, কিন্তু 3 বছর পরে আমাদের সম্পর্কটা অন্যদিকে গড়িয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে আমার জীবনে অনেকগুলো ভুল করে ফেলে আমি। আমি চাই এবিসি রেডিওর হ্যালো 8920 এর মাধ্যমে জীবনের ঘটনাগুলো শেয়ার করতে।
আমি পলাশ। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তখন একটি মেয়ে জোর করে আমাকে বিয়ে করে আমি পরিবার থেকে ঘৃণার পাত্র হই। চাকরি করা অবস্থায় আমার ওয়াইফকে তাদের বাড়িতে রাখি, কিন্তু সে অন্য এক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। ওই শুনে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেই। পরে ওর ভাই গুন্ডা ভাড়া করে আমাকে ঢাকা থেকে তুলে নিয়ে যায়। আমার উপর চলে নির্মম অত্যাচার। আমার সুন্দর লাইফটা নষ্ট হয়ে যায়। আমি আজ হ্যালো 8920 কে বলতে চাই, আমাকে একটা বার সুযোগ দিতে।
আমি নিশি, স্বামী সন্তান স্বপ্ন আমার, কিন্তু আমার জীবনে দুটো ঘটনা, আমার স্বপ্ন, আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান সবকিছু চুরি মারা গেছে। আজ আমি শূন্য একা, এই পৃথিবীতে শুধু আজ একাই। আমি আপনাদের এখানে আসতেছি, আমাকে
এই যে হাজার মানুষের আসতে চাওয়া, সেটা আমাদেরকে নিঃসন্দেহে অনেক 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 বেশি গৌরবান্বিত করে। আমরা আপনাদেরকে কিছুই দিতে পারি না, শুধু মন উজাড় করে আপনারা বলার কিছুক্ষণের জন্য সময় পান, আর আমরা খুব কান খাড়া করে আমরা শুনি, লাখো মানুষ শুনি। এই শোনাটুকুতে আসলে আপনাদের কোনো উপকার হয় না, যারা এখানে আসেন, যারা শোনেন তাদের অনেক বেশি উপকার হয়। এবং আপনাদের এই ভালোবাসার জন্যে চির ঋণী হ্যালো 8920। এবং বারবারই বলে থাকি, হ্যালো 8920 যদি না হতো তাহলে যাহা বলিব সত্য বলিবার মতো অনুষ্ঠানে জন্মই হতো না। প্রিয় শ্রোতা, আজকে শেষ করছি, কিন্তু আগামী রবিবার ঠিক ফিরে আসবো যাহা বলিব সত্য বলিব নিয়ে। সেখানে একজন মানুষ তার জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করবেন। অনেক বেশি ভালো থাকবেন। যাবার সময় যে বিষয়টি নিয়ে সবাইকে একটু সতর্ক করতে চাচ্ছি, আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 তে আপনি যদি আসতে চান, সেক্ষেত্রে আপনি ফোনটি করার পরে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। আমরা এরকম খবরও পেয়েছি যে শাকিলের নাম ভাঙিয়ে অনেকেই হয়তো আপনি ফেসবুকে যোগাযোগ করেছেন, আপনার সেল ফোনে ফোন করে বিভিন্ন রকম ভাবে অর্থ চাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সুবিধা আদায় থেকে শুরু করে এবিসি রেডিওতে আপনাকে গল্প বলার সুযোগ দেব বলে অনেক ধরনের সুবিধা আদায় করতে চায়। এই রকম জাতীয় ফোন আপনার কাছে গেলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যেটা কেউ না কেউ কারসাজি করে এই কাজটা করেছে, এবং এটা শাকিল নয়। শাকিল আপনাকে ফোন করে খুব সুন্দর করে সালাম দিয়ে খুব ঠান্ডা মাথায় আপনার সঙ্গে গল্প করবে, এবং শাকিলের টোন শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী বুধবার আবারও কথা হচ্ছে, এবং সবসময় বলি এবিসি রেডিও সাথে থাকুন। আজকে কেভিআর পক্ষ থেকে এবং আমার ডান পাশে বসে আছে আজ শাকিল, তার পক্ষ থেকে শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.